This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবর 104তম পর্বের অতিথি কে তা আমরা আজকে একটু পরেই জানবো। তবে তার আগে বলতে চাই, এটি একটি কনফেস অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো অকপটে স্বীকার করে, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক কিংবা অপরাধ কেউ কখনো না করুক, কারণ অপরাধ করে ভুল করে শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। চলুন আর যে রাজুর কাছ থেকে আমরা জেনে নেই কে আজকে লাখো মানুষের মুখোমুখি হচ্ছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবিয়া। আমাদের আজকের অতিথি সাগর। সাগর খুব নরম মনের মানুষ, যে কোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সাগর অত্যন্ত পরোপকারী। সাগর নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যের উপকারে। সফলতা বলতে যা বোঝায় তা ছুঁয়ে দেখেছেন সাগর, কেননা ব্যবসাতে তিনি অল্প দিনেই অনেক বেশি লাভবান হন। পরিবারের প্রতি খুবই যত্নশীল সাগর, নিয়ম করে সবার প্রতি খেয়াল রাখেন। পরোপকারী এই সাগর খুব সহজেই বিশ্বাস করেন মানুষকে, মাকে প্রচন্ড ভালোবাসেন। সহজ সরল মানুষ বলতে যা বোঝায় সাগর ঠিক তাই। কিন্তু তারপরও যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ সাগর। চলুন, কেন এসেছেন তিনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তা শুনতে চলে যাই আর জি কিবডিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা জানলাম যে সাগর আজকে রয়েছে জিবিএসবির মঞ্চে। এবং প্রিয় শ্রোতা, আপনারা সবসময় খেয়াল করবেন যে আমরা যখন কোন গেস্টের ইন্ট্রো দেই, এখানে সূচনার কথা বলি, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটির যে ভালো দিকগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করি। এই জন্য আমরা আমাদের যে সিগনেচার টিউন অনুষ্ঠানে, সেখানে কিন্তু বারবার বলেছি যে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। একটা মানুষকে শুধুমাত্র খারাপ দিক থেকে বিবেচনা করার সুযোগ নেই, সেই মানুষের মধ্যেও মনুষ্যত্ব থাকে, ভালো কাজ থাকে। কিন্তু মানুষ যখন তার খারাপের জায়গাটি, অপরাধের জায়গাটি, তার লেভেল থাকে, সেই লেভেলটাকে এক্সিড করে যায়, সেই সময়টিতে মানুষ সমাজে কতটা বিপদের মুখোমুখি হতে পারে, শুধুমাত্র সমাজকে না নিজেও কতটা বিপদগ্রস্ত হতে পারে, তার প্রমাণ আমরা বরাবরের মতোই জিবিএসবিতে রেখে চলেছি। আমরা শুরু করতে চাই আমাদের অনুষ্ঠান। বরাবরের মতোই আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে একটু নক করছি তাকে। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক অনেক ধন্যবাদ। শেষে আপনার মূল্যবান মতামত আমরা নিশ্চয়ই পাবো। ওকে প্রিয় শ্রোতা, সাগরের সাথে আমরা মুখোমুখি হচ্ছি। শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব।
প্রথমত আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলি ছেলে ছিলাম, তো আমার বাবা আবছারে ব্যবসা করত।
আপনার জন্ম জেলাটা যদি আমাকে একটু বলেন।
আমার জন্ম জেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ।
আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা কোটা দিয়ে আমাদের ফ্যামিলি সবকিছু দেখাশোনা। যে কোনো একটা ঘটনা, আমার আব্বু একটা বড় একটা ইঞ্জুরি হয়,
ইনজুরি,
হ্যাঁ ইনজুরি হয়। প্লাস তার আগে আমার আব্বু যে বিজনেসটা করতো সেখানে বড় একটা অ্যামাউন্ট লস করে, সে তো মানে অনেক টাকার মানে একটা ঋণগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে ওটা ছেড়ে দিয়ে উনি একটা জব নিল, ওনার এক ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ড একজন কন্ট্রাক্টর, তো উনি কন্ট্রাক্টরের মাধ্যমে উনি ওনার আন্ডারে উনি একটা জব ঠিক করলো,
মানে ধান চালের ব্যবসাটা ছেড়ে দিয়ে এই ধরনের
জব করলো। তো ওইটা দিয়ে আব্বু মোটামুটি ভাবে সংসারটা চালাচ্ছে। তখন আমি সবে মাত্র কলেজে ঢুকছি, ইন্টার ফার্স্ট ইয়ার ঢুকছি। তো তখন সমস্যাটা হচ্ছে এখানে যে যখন আমি কলেজে ঢুকছি কিংবা আমার কলেজ লাইফটা যখন আমি যে মানে একটা ফিলিংস এর জায়গাটা আছে যেখানে আমি যে এনজয় করবো যে আমার লাইফটাকে আমি এগিয়ে নিবো, সেইখানে ওই অবস্থায় মানে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটলো। সেটা হলো আমার বাবা প্রচন্ড আকারে বড় একটা অ্যাক্সিডেন্ট করলো আর ইঞ্জুরি হয়ে গেল,
রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা চার ভাই বোন ছিলাম।
চার ভাই বোন ছিলেন, আপনার পজিশন?
আমি মেজো।
ওকে, আপনার মা তো গৃহিণী?
হ্যাঁ গৃহিণী ছিল।
ওকে, পারিবারিক অবস্থা মধ্যবিত্ত? আপনি বলছেন
মধ্যবিত্ত ছিল।
তো থাকে না যে পরিবারের একটা এনভায়রনমেন্ট থাকে যে পরিবারে বড় হওয়ার ধরন
চার ভাই বোনকে কেয়ার করতো, আর বিশেষ করে আমাকে কেয়ার করতো সব থেকে বেশি
বাবা মা।
আর প্রচন্ড ভালোবাসতো আমাকে, তো বাবা মা খুবই কেয়ার করতো, সবাইকে কেয়ার করতো, তো আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। বাবা মা এত ভালো বাবা মা হয়তো বা পৃথিবীতে পাওয়া যায় কিনা আমার মনে হয় যে চান।
আপনি ইন্টারমিডিয়েটে আপনার বাবার অ্যাক্সিডেন্টের জায়গাটিতে ছিলেন,
তারপর এক পর্যায়ে ডান হাতে আব্বু ট্রাকের চাকার তলে পড়ে গেল। ও এমন ভাবে চাকার তলে পড়লো, বাট ওইটা হাড়গোড় ভেঙে রগ গুলো ছিঁড়ে ছিঁড়ে একবারে বিচ্ছিরি অবস্থা ছিল, মানে অবস্থা খুব সিরিয়াস ছিল। এই অবস্থা দেখে সবাই কান্নাকাটি করতে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে পরে মোটামুটি ভাবে আব্বু খুব চিৎকার পাক্কা করতেছে যে আমার বাচ্চা আমার মরে যাচ্ছে, আমি যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারতেছি না, আমাকে মেরে ফেললো তোমরা, আমার কি হলো, মানে খুব কষ্ট। আব্বুর কষ্ট দেখে আবার সবাই কান্না করতেছিল, টোটালি ফ্যামিলি সবাই। তা এক পর্যায়ে যে মেডিকেল নিয়েছে সে মেডিকেল থেকে বলে দিচ্ছে যে ওনার হাতটা কেটে ফেলতে হবে, হাত রাখার কোনো ওয়েই নেই। তো আম্মু যেটা আমাদের পার্সোনাল একজন ডাক্তার ছিল, আঙ্কেলটার কাছে মানে সাথে সাথে ওইখান থেকেই আঙ্কেল কাছে নেওয়া হলো। ওই অবস্থায় আঙ্কেল কাছে নেওয়ার পরে আব্বুকে মোটামুটি ভাবে ওয়াশ টাশ করে আবার সুন্দর করে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে রং গুলো ছিঁড়ে গেছে, ওইখান থেকে উড়ে মানে ই করে দিল। তো ওই আঙ্কেলটা বলছে যে না, যেভাবে ইঞ্জুরিটা হয়েছে এই হাতটা রাখা যাবে না। তবে আম্মু যখন এই কথাটা শুনছে আম্মু বলতেছে যে না ইম্পসিবল, আমি আমার হাজবেন্ডের হাত কাটতে দিব না। এখন আম্মু আরো বেশি সিরিয়াস হয়ে গেছে, এখানে ডিসিশন হয়ে গেছে, ডাক্তার বলতেছে যে এখানে হাত রাখা সম্ভব না, এই হাতটা রাখতে গেলে তার অনেক প্রবলেম হবে। সেখানে আম্মু বলতেছে না হাত রাখবে। তো যাই হোক, এক পর্যায়ে আম্মুকে মোটামুটি বোঝানো হলো যে আম্মু কোনোভাবে বুঝবে না, আম্মুর একই কথা যে না হাত কাটবে না তো কাটবে না, এক কথা। ট্রিটমেন্ট টুটমেন্ট করে এবার দিল, বাসায় নিয়ে আসলো। বাসায় নেওয়ার পরেও প্রতিদিন একটা সুই সকালে একটা দিতে হতো সিল, এবং রাতে একটা সুই দিতে হতো। ২৪০০ টাকা একটা সুই দাম ছিল, মানে প্রতিদিন ২৪০০ টাকা সুইয়ের দাম। বাট আমাদের ফ্যামিলিতে যদি মধ্যবিত্ত আমাদের ৪৮০০ টাকা, তারপর তার মেডিসিন খরচ আছে, ডাক্তার ট্রিটমেন্টের খরচ আছে, মানে টোটালি ভাবে প্রতিদিন নিয়ে মানে ৫-৭ হাজার টাকা দরকার এভরিডে। তো সেইখানে মানে একটা ঘোর পাকের ভিতর আমরা, তো সেক্ষেত্রে আমাদের পক্ষে তো টাকা মানে ভাঙ্গাটা ইম্পসিবল, কারণ অ্যাকচুয়ালি আব্বু বিজনেস নেমে ছিল, সেখানে আব্বুর উপরে বিশাল বড় ঋণ, আবার এই ঘটনা, মানে এখন পুরো ফ্যামিলিটা হিমশিম খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলো, আসার পর তো আমি কি করবো, আম্মু সবাইকে বললো যে আমাকে সহযোগিতা করো। সবাই আমার ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা ছিল সবাই আম্মুকে মোটামুটি কেউ ৫০,০০০, কেউ ৩০,০০০, কেউ ৪০,০০০, মানে এরকম করে আম্মু মোটামুটি ভাবে আম্মু প্রায় ৫-৬ লাখ টাকা ওইখান থেকে কালেক্ট করলো সবার কাছ থেকে। তবে আমি বলে দিচ্ছি যে আমাকে হেল্প করো, আমি পরবর্তী তোমাদের টাকাগুলো দিয়ে দিব। তো আব্বুকে মোটামুটি ভাবে ট্রিটমেন্ট করা যাচ্ছে, আব্বু মানে সুস্থতা মানে তেমন একটা দেখা যাচ্ছে না, মানে আম্মুকে যে যেটা বলতেছে আম্মু সেটাই করতেছে, মানে ওনার হাত রাখবে এটাই আম্মুর মেন কথা।
তখনও হাত কেটে ফেলেনি?
হাত কেটে নাই, আম্মুর কথা হচ্ছে হাত কাটতে দিব না। আম্মু কারো কথা শুনতেছে না, ডাক্তারের কথা শুনতেছে না, কোনো ভাবে না। শেষ পর্যন্ত লাস্টে প্রায় এরকম ২০-২৫ দিন যাওয়ার পরে এক ভদ্র মহিলা আমাদের পারাবর্ষী, উনি আম্মুকে একটা সিলেশন দিল আসে যে আমার কাছে একটা কবিরাজ আছে, সে এই ধরনের ট্রিটমেন্ট করে। সেটা হলে যে উনি ট্রিটমেন্ট করে অনেক আগের থেকে, তো হাট ঠাট ভেঙে গেলে কি এরকম কোন ইঞ্জুরি হলে উনি ট্রিটমেন্ট করে। তো আম্মু তো এমনি মানে আম্মুর মন ভাঙা, আম্মু প্রচন্ড বিশ্বাসী যে টাকা প্রচন্ড নষ্ট করতেছে। তো যাচ্ছে আম্মু, আব্বুকে সিঙ্গেলি আম্মু কারো কথা শুনলো না, ওই ভদ্রলোকের কাছে চলে গেল। তো ফকিরের প্রচন্ড সাহস ছিল, উনি ব্যান্ডেজ টিনে সিকিউরিটি করে, তো উনি সম্পূর্ণ ভাবে এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরা লতনা ছিল যে স্বর্ণলতা যেরকম গাছের উপরে থাকে না, স্বর্ণলতার মতন এক পদের জাতীয় লতা, ওটা দিয়ে পুরা টোটালি হাতটাকে ব্যান্ডেজ করলো, ওনার আঙ্গুল সহ ব্যান্ডেজ করলো। এমন ভাবে ব্যান্ডেজ করছে কষায়া, মানে আবুই হাত নাড়াতে পারতেছি না চড়াতে পারতেছি না। এতক্ষণ তো ডাক্তার যে ব্যান্ডেজ করেছিল, তারপর হারবাল থেকে যে ব্যান্ডেজ ছিল ওটা নিয়েছিল, কিন্তু এখন যেহেতু লতা ব্যান্ডেজ ওটা সম্পূর্ণ লতা ব্যান্ডেজ, এমন ভাবে লতাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, বাট ওটা আবু হাতে নাড়াতে পারছে না। আগে তুই তুই করতো, এখন আবু আরো বেশি চেক করেছে, ওইটা যে চাপ দিয়ে রাখছে, মানে ওই ধৈর্যটা আবু ছিল না, আবু আর বেশি কান্না করতেছে এখন। তা আমু ভাবতেছি হয়তো বা আমার হাজবেন্ড হয়তো বা আমি আরো বেশি মনে হয় প্রবলেম
করে ফেললাম,
খারাপ করে ফেললাম। এইটা আর কি আমুর ভিতরে কাজ করতেছিল। ওই ফকিরটা বলে দিচ্ছে যে আপনি যেহেতু আমি আমার ট্রিটমেন্ট চালাবেন এবং ডাক্তার যে পরামর্শ, তার যে মেডিসিন গুলো, তার ওষুধপত্র যাই লাগে, এবার তার সুইগুলি ব্যথা কমার জন্য যে সুই দিতে হবে এগুলি কন্টিনিউ কিন্তু আপনারা চালাই যাবেন, আর আমার যে ট্রিটমেন্ট আমি চালাই যাবো। আপনারা উভয় পক্ষে দুটোটাই রানিং অবস্থায় রাখবেন, কোনোটা কমতি রাখবেন না। তো ঠিক আছে আম্মু, তো বলে দিচ্ছে আম্মু ওই অবস্থায় যাচ্ছে, 25 দিন হয়ে গেছে, আব্বুর যেহেতু ঘাটা একটু শুকাইতেছে, মোটামুটি শুকাইতেছে ব্যান্ডেজ ওই অবস্থায়। তো এক সপ্তাহ পর আবার ওইখানে যায়, ফকিরে গেছে, তো খোলার পর আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয়, ওই লতা দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তো এরকম তিনবার চেঞ্জ করা হয়, তিনবারের মাথায় যখন আব্বু যখন দেড় মাস বা দু মাসের প্রায় কাছাকাছি হয়ে যায়, তখন আব্বুর হাতটা আবার রানিং অবস্থায় এসে পড়তেছে। তখন মানে আব্বু বুঝতেছি যে না আমার হাতটা ঠিক হয়েছে, মানে দুইটা ট্রিটমেন্টে চালানো হয়েছে। তো মোটামুটি ভাবে আব্বু সম্পূর্ণভাবে 6 মাস এরকম প্রচন্ড ভাবে ভুগছে, প্রায় 7-8 মাসের ভিতরে আব্বুর হাতটা কমপ্লিট হয়ে গেছে। মানে আগের যেভাবে ইঞ্জুরি ছিল, যেখানে ডাক্তার ফাইনালি ডিসিশন দিয়ে দিয়েছে যে ওনার হাত কেটে ফেলতে হবে, রাখাই যাবে না, সেইখানে ফকিরের ট্রিটমেন্টে কিংবা ডাক্তারের ট্রিটমেন্টে দুই অবাক্য দুজনে মিলিত হবে ট্রিটমেন্টের জন্য আব্বুর হাত বেঁচে গেল। এটু হচ্ছে আমার হিস্ট্রি ফ্যামিলিগত ভাবে,
তাহলে সবই সম্ভব।
আমার আব্বুর এই ঘটনা পরে, যেহেতু আমি কলেজে ভর্তি হয়েছিলাম প্রথম অবস্থায়, তো কলেজে ভর্তি হওয়ার পরে এক পর্যায়ে ফ্যামিলি একটা সিচুয়েশনটার জন্য হয়তো বা তখন আমার পড়াটা ছেড়ে দিতে হয়,
মানে আর্থিক অবস্থা খুব
খারাপ ছিল। তো ওইখান থেকে আমি চলে আসি, আসার পরে আম্মু যেহেতু প্রেশারের ভিতরে ছিল, তো প্রচন্ড ঋণগ্রস্ত ভিতরে ছিলাম, ওইটা তো বললামই প্রচন্ড প্রেশারে ছিল। তো একই একটা মামার হেল্পে আমাকে মানে অনেকটা আমি আগাইতে পারছি, সেটা হচ্ছে একটা মামা ছিল আমাদের পার্শ্ববর্তী এলাকার, তো উনি আমাকে সাজেশন দিল, মানে ফ্যামিলি সিচুয়েশন দেখে উনি বলছে যে ভাই না তুমি তো পড়াশোনাই করো, তাহলে এক কাজ করো তার পাশাপাশি একটা জব করো, তো জব করলে হয়তো বা তুমি কিছু তোমার ফ্যামিলিকে হেল্প করতে পারবা আর তুমিও চলতে পারবা। তো আমি বললাম যে ঠিকই মামা, আপনি ভালো একটা কথা বলছেন, দেখেন আমার জন্য একটা জব ঠিক করেন। তো ওই মামাটা আমাকে উনি যেখানে জব করে ওনার বসের সাথে কথা বলে তখন আমাকে নিয়ে যায়, নিজেকে আমি পড়ালেখা ছেড়ে দিলাম, তো উনি ওনার সাথে জব করি। তো মোটামুটি ভাবে প্রথম একটু স্যালারি ছিল, কমেছিল।
কিসের জব ছিল
এটা? জব ছিল আপনার গার্মেন্টস এর মতনই ছিল, কিন্তু এটা আপনার হুশিয়ারি ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয় হুশিয়ারি ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আমি কাটিং মাস্টারের সাথে এটা করি,
কাটিং মাস্টার
হেল্পার হিসাবে আমি কাজটা করি। তো ওনার সাথে এই জবটা মানে ফিট হয়ে যায়। অ্যাটলিস্ট আম্মু কিছু বলেনি আমাকে, যেহেতু ফ্যামিলি একটা সিচুয়েশন খারাপ ছিল প্রচন্ড ভাবে, তো সেক্ষেত্রে আম্মু আমাকে অতটা প্রেশার দেয়নি। তবে আম্মু ইচ্ছে ছিল যে আমি পড়াশোনাটা চালাই যে, এটা ইচ্ছে ছিল।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। জবে আপনি জয়েন করেছেন, তারপর
পড়তেছি। তো এক পর্যায়ে কিছুদিন গেল, তো এই পর্যায়ে মোটামুটি প্রথম ফার্স্ট টাইমে আমার স্যালারি 5,000 টাকা ছিল, যেহেতু যে বস আমাদের বস ছিল ফ্যাক্টরি মালিক, আমার যে মামাটা উনি ওনাকে বললো যে ফ্যামিলি সিচুয়েশনটা আমার একটু স্যালারি একটু বাড়াতে হবে, উনি বললো ঠিক আছে আমি কিছু টাকা আরো কিছু টাকা বাড়াই দিবো। তো মোটামুটি যে এটা ফ্যামিলিতে আমার মধ্যবিত্ত ফ্যামিলি, এই টাকাটা হচ্ছে না যেহেতু আব্বু ইঞ্জুরি, আব্বু কাজ করতে পারতেছে না, তো ওই স্যালারিটা দিয়ে আমার ফ্যামিলিটা চলতে পারছে, যেহেতু আমার ফ্যামিলিতে আব্বুর এই ট্রিটমেন্টের জন্য অনেক কিছু যাচ্ছে, তারপরে আবার ফ্যামিলি একটা খরচ অনেক কিছু আছে, ছোট বোনের পড়াশোনার একটা আছে, আম্মু এই জিনিসটা নিয়ে খুব টেনশনে পড়ে গেল যে কিভাবে কি করবো। তা যাই হোক, আমি এক পর্যায়ে কি করবো, তা আম্মু একটা রিস্ক দিল যে আমি তো অনেক টাকা ঋণ করছি, তা ঠিক আছে আমার ছেলে তো কম বেশ শিক্ষিত, এমন তো না যে শিক্ষিত না, তো আমার ছেলেকে আমি কিছু একটা করার জন্য চেষ্টা করি, দেখি ওকে দিয়ে আমি আমার ফ্যামিলিটাকে আবার দাঁড় করাতে পারি কিনা, আমার আম্মু মনের ইচ্ছেটা ছিল এটা। অ্যাটলিস্ট আম্মু একটা একটা ব্যাংক কিনা আমি সঠিক জানি না, তো আম্মু কোথায় থেকে জানি এটা আপনার 50,000 টাকা কালেক্ট করছে, তো আমি একদিন রাত্রে যখন অফিস থেকে 10:30 বাসে ফিরলাম, তো বাসে ফিরার পরে তখন যেটা আমি প্রচন্ড ভালোবাসি আমার ফ্যামিলি, সবসময় আমি যে বুঝে না যাবো আমার আব্বা মুখ খাওয়া দাওয়া করবে না, তো আমার জন্য ওয়েট করতেছি। তো আমি 10:30 অফিস থেকে আসছি, একটু ওয়াশরুমে গেছি, সুটুসু করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার, তো আমি আমার একটু খুব মাথা ব্যথা করতেছি, আমি আবার রুমে আসছি। তো আমি আমার একটা জিনিস এখানে না বলে হয় না, আমার যদি কখনো মন খারাপ থাকে তাহলে আমি চুপচাপ করে থাকি, আর ওই জিনিসটা আমি বুঝে ফেলে যে আমার ছেলে কেন মন খারাপ, কিছু না কিছু আমি বুঝে ফেলে, তখন আম্মা আমাকে কোশ্চিন করে তোর কি হয়েছে, তোর প্রবলেমটা কি আমাকে শেয়ার কর। তখন আমি শেয়ার করতাম যে আমি ওই প্রবলেমটা, তা আমি একটু যেহেতু মন মনে ছিলাম তখন আমি আমার বেডরুমে চুপ করে যে গোসল শুরু করে চুপ করে আমি বেডরুমে গেছি ডাইনিং টেবিলে যাইনি, তখন আম্মু প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে চলে এসছে। তো বলতেছে কি রে তুই ডাইনিং রুমে গেলি না, তুই তো ডাইরেক্ট তোর বেডরুমে চলে আসছিস, তোর হাক কর আমি তোর নিজে হাতে খাওয়াই দিই। তা আমি হাক করছি আম্মু আমাকে সে খাওয়াই দিতেছে, তো ওই অবস্থায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই জিনিসটা দেখার পর আমি খুব খারাপ লাগতেছে এখন আমার, যে তুই আমাকে খাওয়াচ্ছ কিন্তু অথচ তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, এটা কি? আমি বললাম যে আমার কি হয়েছে বলো, তোমার কি প্রবলেম? আমি তো আসছি, আমি তো মরে যাচ্ছি না, আমরা দুটো ভাই আসছি। হ্যাঁ ঠিক আছে, একটু হয়তো এখন একটা সমস্যা হচ্ছে সেটা দেখতেছি, অতএব সমস্যাটা থাকবে না, আল্লাহ সলভ হয়ে যাবে, আল্লাহ হয়তো অসীম রহমানের টাইম, সে হয়তো ব্যাপারটাকে মেনটেন করে নিবে, কোনো না কোনো ভাবে মেনটেন হয়ে যাবে, তো এত টেনশন কি আসছে? তো আম্মু সব দিক দিয়ে বললো, পরে বলতেছে যে অনেক টাকা ঋণ ঘুরত, একে তো তার আব্বু অনেক টাকা ঋণ, তারপর আমি তো অনেক টাকা ইয়ে করছি, এখন তার আব্বুটা হাত সুস্থ দিকে, এখন তুই যেটা দিয়ে চালাচ্ছ এটি তো আমার অনেকটা উপকার আসতেছে, তারপরও এইভাবে তো চলবে না, অনেক টাকা ঋণ কিভাবে শোধ করবো, মানে আম্মু সবথেকে বেশি প্রেশার নিয়ে উঠে আসছে যে কিভাবে কি করবো।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা, আমাদেরকে থামতে হবে তিন মিনিটের জন্য, তিন মিনিট পরে আমরা আবারও ফিরব। আর প্রিয় শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বরাবরের মতোই জেভিএসবিতে রয়েছে এসএমএস পোল, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রুশিয়াল একটা এপিসোড আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে কত বড় ভুল আমরা করে থাকি, অপরাধ আমরা করে থাকি এইরকম একটা ঘটনায়, কারণ কম বেশি সবাই আমরা এইরকম ঘটনা নিয়ে অপরাধ করে থাকি। আজকে ভয়াবহ রকমের একটা ঘটনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য রিকোয়েস্ট করছি। তিন মিনিট পর আমরা আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে থাকছে আমার টিম মেম্বার আরজে রাজু, এবং সাউন্ডে রয়েছে মঞ্জু। এবং একই সাথে আমরা বলতে চাই যে আজকে কনফেস মঞ্চে রয়েছে সাগর, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। অনেকেই মনে করতে পারেন এটা একটা নিখাদ প্রেমের গল্প, কিংবা একটা নিখাদ জীবনের অন্যরকম একটা গল্প, কিন্তু শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে অপরাধের জায়গাতে, ইভেন ইউ ক্যান ইমাজিন আনথিঙ্কেবল। আমরা তার কাছে আবারও ফিরতে চাই। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা কনফেস করতে চান আমাদের এই জেভিএসবি মঞ্চে এসে, স্বীকার করতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো, যাতে আপনার মতো ভুল আর কেউ না করে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। ফিরছি সাগরের কাছে। সাগর, তারপর কি হলো?
তো আম্মু 50,000 টাকা নিয়ে আসলো, আমার আম্মু 50,000 টাকা আমাকে ওই রাত্রি দিয়ে দিল হাতে। তা বলতেছে এতগুলো টাকা তুমি কোথায় পেলে আম্মু, যেহেতু তুমি এত ঋণ গ্রস্ত, তোমার কাছে এতগুলো টাকা ছিল? তো আম্মু বলতেছে না, আমার কাছে টাকা ছিল না, টাকাটা আমি তোর জন্য কালেক্ট করছি। কিভাবে কালেক্ট করছো? ওই তুই যে এখন যশ করতেছিস এতে দিয়ে আমার ফ্যামিলি চলবে না, তুই বিজনেস করা শুরু কর। তা বিজনেস করবো, কিসের বিজনেস করবো? তা আম্মু বলতেছে তুই বিজনেস করবি, কিসের বিজনেস করবি তুই জানোস? তো আম্মু এই কথা বলে আমার কাছে টাকাগুলো দিয়ে দিল, আমার হাতে টাকা তোর জন্য নিয়েছে, তুই তোর টাকাটা। তো যাই হোক, আম্মু এই কথা বলেছিল, আমি আবার টাকাগুলো আম্মু হাসতে দিলাম যে তুমি আপাতত রাখো, আমি একটা বুঝে ঠান্ডা মতো ব্যাপারটা দেখি, তারপর আমি যা করি। তো এখান থেকে গেলাম, তো আমি ওই মামাটার সাথে আমি কথা বললাম, যে মামাটা আমাকে জব দিল। মামাটার সাথে বললাম যে মামা আমাকে এরকম এরকম আম্মু তো বলতেছে, তো এরকম কি করে যায়? তো ওই মামা আমাকে শর্টকাটে মানে একটা রাস্তা দেবে, মামা তুমি এইভাবে এটা করো, এইভাবে এটা করলে এটা ভালো হবে, তুমি আমাকে বিজনেস করার একটা লাইন আমাকে দেখায়, অ্যাটলিস্ট আমি ওনার সলিউশন অনুযায়ী আমি ওই রাস্তাটাই ধরি। ঠিক আছে মামা, আমি ওইভাবে করবো। আমি ওইভাবে আগাই, তো আগাতে আগাতে মোটামুটি ভাবে আমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠিত করার পর মোটামুটি আমার বিজনেস ছিল থান কাপড়ের,
থান কাপড় কিনে বিজনেস
করতাম। প্রথমত আমার ফার্স্ট টাইম ছিল কাট পিসের কাপড়।
আচ্ছা,
দ্বিতীয়ত আমি যখন আমার অ্যামাউন্টটা বৃদ্ধি হয় তখন পার্টনার নিয়ে আমি বিজনেসটা শুরু করি। শেয়ারের ব্যবসাটা ছিল, তো এক পর্যায়ে মোটামুটি ভাবে এটা 2002 আমি বিজনেসটা শুরু করি। তো সেক্ষেত্রে আমি পর্যন্ত আসছি আমার ফ্যামিলিকে, আবার আব্বু যেভাবে চালাতো সেভাবে আমি ওপেন মানে সব দিক থেকে ওই রাখতাম, মানে কোনো কষ্ট কোনো অভাব অনটন ছিল না আমার ফ্যামিলিতে, সবাই হ্যাপি ছিল। তো এর ভিতরে মানে আমার লাইফে কখনো কোনো মেয়ে কিংবা মেয়েদের যেটা ফিলিংস ওই ধরনের কোনো সময় আমার ভিতরে কাজ করে যে আমি বিজনেস নিয়ে সারকম ব্যস্ত, এই এখানে যেতাম ওখানে যেতাম ওখানে যেতাম, যে বিজনেস যে থাঙ্কাপুরে ব্যবসা এরকম একটা ব্যবসা ইম্পোর্ট করার জন্য অনেক অনেক দৃষ্টি যেতে হয়,
ঘুরতে হয়।
তো আমার ছোট ভাইও আমার সাথে মোটামুটি ভাবে ইনভলভ হয়ে গেছে আমার বিজনেসের সাথে।
ওকে,
তো এর ভিতরে সবাই দেখি যে আমার ফ্রেন্ড দেখি যে ও যেহেতু আমার সাথে যখন গদিতে বসা থাকি তখন দেখি ও ফেসবুকে কিংবা ফেসবুকের মাধ্যমে ও ওর ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে, এটা করতেছে, সেটা করতে, খুব মজা করতেছে, মানে একটা ফিলিংস এর জায়গা, মানে ওই জিনিসটা আমার ভিতর ফিল করতো যে তোরা কি করস, তোদের ভিতরে মেয়েদের সাথে কি মজা পাস, কি ইন্টারেস্ট পাস, মানে এই জিনিসটা কি, প্রিয় ভালোবাসা এই জিনিসটা কি, এই জিনিসটা মানে বুঝতাম খুবই কম। যাই হোক, সব দিক থেকে মোটামুটি ছিল। তো হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আমার এক কলিগকে আমি ফোন দিব, সেটা হলো যে আমার কলিগটা উনি বিজনেস করে, তো উনি বিজনেস করে ওনার সিম কার্ডটা হঠাৎ করে চেঞ্জ করে ফেললো একদিন, ওনাকে ফোন যখন আমার প্রয়োজন হয়েছে সেদিনটাই উনি সিম কার্ডটা চেঞ্জ করে। তো এর ভিতরে আমার একটা ফ্রেন্ডের কাছে ওর নাম্বারটা চলে আসছে, তো আমি ওই ফ্রেন্ডটাকে ফোন দিয়েছি, কেউ বললো যে ভাইয়া তো সিম চেঞ্জ করছে, ভাইয়া সিম চেঞ্জ করছে মানে তোর সিম নাম্বারটা দে। তো ও আমাকে বললো, আমি সাথে সাথে মানে ফোনের ভিতরে উঠিপে উঠেছে, উঠানোর পরে যে ফোন নিলাম, ফোন দেওয়ার পরে ওনার ওয়াইফ রিসিভ করলো। তো ওনার ওয়াইফ রিসিভ করার পর আমি বলতেছি যে ওনার ফ্যামিলির সাথে আমার ভালো একটা ক্লোজিং আছে।
ওকে,
তো আমি রিসিভ করার পর আমি ভাবি বলে সালাম দিয়েছি, কি সালাম আলাইকুম ভাবি, হ্যাঁ ভাবি, আমি বলতেছি ভাইয়া কোথায়। তো যখন ভাইয়ার কথা জিজ্ঞাসা করতেছি তখন উনি বলতেছে ভাইয়া উনি ওটু অদ্ভুত হয়ে গেছে। তো আমি বলতেছি ভাইয়াকে একটু দেন লাগবে, ভাইয়াকে কিছু জরুরি কথা আছে, ওনার সাথে সারতে হবে। তো উনি বলতেছি আপনি কি, মানে ভাবিটা বলতেছি, তা আমি তো ভাবির সাথে ভালো একটা
আমি ভাবি মনে করে
কথা বলতেছি। তো আমি ভাবতেছি উনি আমার সাথে ফান কিছু করতেছে, মজা করতেছি, দেবর সাথে একটা মজা করা, উনার একটা এমনি সচরাচর আমার সাথে মজা
করে।
তো সেক্ষেত্রে আমি ওইটাই ভাবতেছি, হয়তো সে আমার জন্য মজাই করতেছে আমার সাথে। তো আমি বলতেছি প্লিজ ভাবি এখন মজার সময় না, আপনি ভাইকে দেন। তো এই কথা বলো ফোনটা কেটে দিল, ফোনটা কেটে দেওয়ার পরে পরবর্তীতে আমি আবারও ফোন দিলাম, কি ব্যাপার ফোন কাটতেছেন কেন, আমার ভাইকে দরকার, ইমিডিয়েটলি দরকার, সেখানে আপনি ফোন কাটতেছেন কেন। এখন উনি বলতেছে আপনি কোথায় থেকে ফোন দিয়েছেন, তখন আমি বললাম যে আমি ঢাকা থেকে ফোন দিয়েছি, আমি সাগর, আপনি কি আমাকে চিন্তা করতেছেন না। তো বলতেছে যে না আমি সাগর নামে কাউকে চিনি না। তো এই কথা বলার পর আবারও ফোন কেটে দিল, এখন প্রচন্ড মাইন্ডে লেগে গেল আমার, কি ব্যাপার, যেহেতু উনি আমাকে চিনে, আমাকে ফেস চিনে, আমার নাম চিনে, সবই জানে, তবুও আমাকে মানে এরকম ফান করে কি দরকার, যেহেতু ওনাকে হাজবেন্ডকে এখন প্রচন্ড প্রয়োজন আমার। তাই যাই হোক, আমি ওই আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম, ফ্রেন্ডটা করে দিলাম, এটা কি নাম্বার দিস তুই আমাকে, আমি বলতেছি ফিরার নাম্বারটা বলো, আমি খুব ক্ষিপ্ত ভাবে ওর সাথে বললাম, তো আবার নাম্বারটা বললো। তো নাম্বারটা বলার পর যখন নাম্বারটা আবার উঠেছি, ওঠার পর যখন ফোন দিচ্ছি, ফোনটা সাথে সাথে আমি যাকে ফোন দিচ্ছি তাকে পেয়ে গেছে। এখন আমি দুপুরে অদ্ভুত হয়ে গেছি, আরো হট হয়ে গেছে, এটা কি এতক্ষণ ধরলো না ওর ওয়াইফ, এখন ধরতেছি উনি। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এতক্ষণ ভাবি রিসিভ করছে না, কিসের ভাবি রিসিভ করছে, ফোন তো আমার কাছে ছিল। এখন মানে আমি পুরো ইমোশন খেয়ে গেছি, আরে কি বলতেছি, এতক্ষণ কার সাথে কথা বলছি। তো বলতেছি যে এতক্ষণ কার সাথে কথা বলছি সেটা তুমি শুনছো না, আমি জানি মানে এতক্ষণ ভাবি কি রিসিভ কথা বলে না আমার সাথে, কিসের ভাবি কথা, ফোন তো ছিল আমার কাছে, তোমার কাছে নাম্বারটা আমি দিতে পারি নাই, সবার কাছে দিয়েছি, তুমি নাম্বার কথা হয়েছে, আমি ওর কাছে দিয়ে নিছি। তো বলতেছি না ফোনটা আমার কাছে ছিল, তুমি কথা ভুল করছো দেখো। তো যাই তো ওনার সাথে কথা আমার শেষ করে পরে আমি নাম্বারটা যখন মিল করে দেখলাম, তখন দেখি একটা কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, একটা ফোন নাম্বার চেঞ্জ হওয়ার কারণে মানে ভুল ভুল জায়গায় চলে গেছে। তো লাস্টে আমি কি করলাম যে আমি এখন আমি নিজে নিজে ভাবতেছি কাকে ভাবি করলাম আর কি, ভাবিটাকে নিজেও একটু অদ্ভুত লাগতেছিল নিজের কাছে, মানে খুব কনফিউশন লাগতেছিল। তো এক পর্যায়ে আমি নেক্সট আবার ওকে ফোন দিলাম সরি বলার জন্য যে আসলে কেনে কি কাকে ভাবি বললাম কিনে কি হয়, তো আমি সরি বলার জন্য ফোন দিলাম। তো ফলে ও যতটুকু কথা বলছে ওর কণ্ঠটা খুব সুন্দর ছিল, অসাম একটা কণ্ঠ ছিল। তো যাই হোক, ওনাকে আমি সরি বলার জন্য ফোন দিলাম। তো ওনার কথাটা আবার জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে কথা বলতেছেন, তো বললো যে এটা চিটাগং। চিটাগং কোথায়? তো উনি বলতেছে কেন এটা চিটাগং তো চিটাগং। তো আমি বলতেছি সরি কিছু মনে না করলে আপনার নামটা কি, কাইন্ডলি আপনি আমাকে বলবেন যে আপনার নামটা কি। তো বলতেছে যে না নাম দিয়ে আপনার কি দরকার, আমি কেন আপনার নামটা কি খুব ভয়ঙ্কর কিছু একটা, যে জীব জন্তু না তো না, ভাগবার লোক না, যে ভূত পেয়ে তা আমাকে খাইয়ে ফেলবেন এরকম কিছু না। তো না সেরকম কেন হবে, আমাকে তাহলে আপনার নাম বলতে কষ্ট কোথায়, নাম জিজ্ঞাসা করতেছে অনলি নামটা বলে দেন না, সমস্যা কোথায়। তো কোনো ভাবে নামটা বললো না, ঠাস করে মুখের ফোনটা কেটে দিল, চার সালা অদ্ভুত লাগতেছে। আমি বলতেছি যে ঠিক আছে, যদি ফোনটা কেটে দিচ্ছে তা ফোন দিব না, দাদা আমি তো চিনি না কাকে না কামি বলবো, নিজের তো কনফিউশনের ভিতরে পড়ে গেলাম, জিজ্ঞাসা সরি বলা কাম সরি বলে দিচ্ছে, উনি মুখের ফোন কেটে দিচ্ছে। আমার এই জিনিসটা একটু মাইন্ডে লাগছে যে মুখ করবে ফোনটা কাটবো, একটা মানুষ ফোন ডাকবে কি বা ভদ্রতা একটা বজায় রাখা উচিত, যা কিছু না বলে ফোনটা কেটে দিল, যাক আমি আর কিছু বললাম না। এর ভিতরেই মিরাজের নামাজের মানে মিরাজ আয়েশা বলবে মিরাজের নামাজ সবই মিরাজের, চার পাঁচ দিন আগে এই ঘটনাটা ঘটে, এবং তখন থেকে আমি চার পাঁচ দিন মানে ওর যে ভয়েসটা ছিল কণ্ঠটা ছিল মানে এই জিনিসটা আমি ওই রাত্রে ফিল করলাম, মানে অনলি মানে আমি সব দিক থেকে মানে ওর কণ্ঠটা ভয়েসটা মানে
বুঝতে পারছি যে আপনাকে খুব বেশি ইমপ্রেস করে ফেলেছে,
খুব ভালো মানে মোমেন্টের কথা বলছে। তো আমার খুব ভালো লাগছে সব দিক থেকে। তো আমি ওই জিনিসটা রাত্রে যখন ইয়ে করছি তখন আমার মানে কানে মানে বাঁচতেছি এত সুন্দর কণ্ঠটা, মেয়েটা কি হতে পারে চিটং থেকে। আমি তো অনেক জায়গায় গেছি কিন্তু কখনো চিটং যাওয়া হয়নি। তো লাস্টে যেহেতু চিটং এর মেয়ের সাথে কথা বললো, আমি ওইটা বলে ভাবতেছি যে মেয়েটা এত সুন্দর কথা বলতে পারে, এত ওয়াসাম একটা ভয়েস। তো যাই হোক, আমি মেয়েটাকে মানে এখন ফোন দিই কিংবা ফোন দিই না, মানে ভয়ে ভয়ে মানে ডায়াল করি কিন্তু আবার কেটে দিই। এরকম করতে চার পাঁচ দিন হয়ে গেল। এর মধ্যে সব মেয়েরা যে নামাজ আইসে পড়লো, তো সেদিন মানে খুব ই করলাম, নিজে নিজে ই করলাম যে আসতে হয়তো নামাজ টামাজ পড়ে অবশ্যই ওকে ফোনটা দিব। মানে নিজেকে এমএসটা খুব বাড়ালাম আর কি, ভয়টা ছিল আমার ভিতরে যদি বকা দেয় এই জন্য ফোনটা দিতে পারিনি। তো এই জন্য মানে নামাজ টামাজ পড়ে মানে ইঠিনি
শক্তি ফোন দিব
ফোন দিব। তো রাত্রে 11:30 দিকে ওকে ফোন দিলাম। তো 11:30 দিকে ফোন দেওয়ার পরে ও ফোন রিসিভ করলো। রিসিভ করার পরে তখন আমি বললাম যে হ্যাঁ, আমি সেই ছেলেটা যে রং নাম্বার দিকে ফোন দিয়েছিল, তো আমাকে চিনতে পারছে যে হ্যাঁ চিনতে পারছি বলুন। তো আমি বলতেছি যে অ্যাকচুয়ালি আপনাদের সেদিন ফোনটা আমার মুখের উপরে কেটে দিলেন, সেটা কিন্তু আপনার বেয়াদবি হয়েছে। তো এই কথা বলার পর ও বললো যে আসলে মাথাটা ঠিক ছিল না। তখন যাই হোক, ওই কথা বললাম, নামাজের কথা জিজ্ঞাসা করলাম। তো বলতেছে হ্যাঁ নামাজ পড়ছি, আপনি পড়ছেন? আমি বললাম হ্যাঁ নামাজ পড়ছি। বাট এই টুকটাক একটু কথা হলো, 3-4 মিনিট কথা হলো এর বিষয়ে, ও ফোনটা রেখে দিল। তো যাই হোক, ওই দিন আর কথা হলো না। পরের দিন জাস্ট আবারও আমি যেহেতু বিজনেস করি, তো এক ক্ষেত্রে আমি বিজনেস করার পরে আবারও আমি যেহেতু সারাদিন ফোন দিতে পারি না দূরে দূরে,
মানে আপনার মধ্যে এক ধরনের কাজ করছে মেয়েটাকে ফোন দিয়ে, মেয়েটাকে এক ধরনের অন্যরকম ভালো লাগা আপনার মধ্যে কাজ করছে সেই মুহূর্তে।
হ্যাঁ কাজ করতেছে। তো অ্যাকচুয়ালি
অচেনার প্রতি আমাদের সবারই একটা আগ্রহ আছে, অচেনা অজানা, এবং এটা মানুষের জন্মগত কৌতূহল। এই ধরনের ফোনের যে ঘটনা সেটা আমার মনে হয় এখনকার ইয়াং বা আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়ে আজ তাদের জীবনে ঘটে নাই, এবং এরকম ঘটনা পাওয়া, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। রং নাম্বারে অনেক কিছুই হয়ে যায়, কিন্তু সেটা কতটা রং হয় আমাদের জীবনে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখা যাক আজকের এই ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মন নাই। হ্যাঁ বলুন। তারপরে
আমি ওকে ফোন দিলাম, পরের দিন আবার ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর আবার হাই হ্যালো কত হলো, 3-4 মিনিট হাই হ্যালো কত হলো। তো অ্যাকচুয়ালি মানে টুকটাক এই 2-3-4 মিনিট কথা, এর বেশি হচ্ছে না। এরকম করতে করতে মানে মোটামুটি 10-15 দিন ওভার হয়ে গেল। এই টুকটাক 4-5 মিনিট 4 মিনিট 3 মিনিট এরকম করতে করতে হাই হ্যালো শুধু। এরকম কথা করতে যখন একটু টাইমটা বাড়লো, তো আমি বললাম টাইমটা একটু বাড়ানো হোক, আমি সব থেকে বেটার। ওকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু টাইম দেন, আমাকে সময় দেন একটু, আমি কথা বলতে চাচ্ছি। তো এর ভিতরে মোটামুটি ভাবে আমার কিছু ঠিকানা, আমার নাম, তো আমি ফার্স্ট টাইম তো ওই যে সাগর বলে দিছি, রিয়েল নামটা আমি বলে দিছি, ওই যে ভাবি রইলা ভাবি আমি তো সাগর, তো তো আমার রিয়েল নামটা জানিয়ে ফেলছে। দেখুন এখন তো আর নাম লুকোচুরি করতে পারবো না,
রাইট?
তো আমি সেক্ষেত্রে আমার নামটা তো যেহেতু রিয়েল নামটা জানিয়ে ফেলছে, তো এখানে আমি অন্য নাম ইউজ করবো কেন,
রাইট?
তো সেক্ষেত্রে আমি অন্য নাম ইউজ করি না। তো আমি বলতেছি তো আমার রিয়েল নামটা জানে, তো আমি বলতেছি আপনার নামটা কিন্তু এখনো বলা হয় না, তো নামটা বলতে চাচ্ছি না, তো বলতে চাচ্ছি না। এর ভিতরে মোটামুটি হাই হ্যালো কথা হচ্ছে ওর সাথে। তো কথা হওয়ার পরে মোটামুটি ভাবে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কয় ভাই বোন, আপনার ফ্যামিলি, এই আসার বিষয়ে অনেক কথা জিজ্ঞাসা করলাম। তো আমার কিছু অ্যাডভান্স দিল যে আমাদের ফ্যামিলিতে আমরা 6 ভাই বোন, আমার আব্বু আছে। তারপরে মোটামুটি ভাবে আমি ওর সাথে অনেক কথা আলোচনা হলো।
ওর নামটা কি জানা গেল?
না, ওর নামটা জানছি পরে, কিন্তু রিয়েল নামটা
তখনও জানা যায়নি।
তখন হাই হ্যালো কত চলতেছে তখন ওই অবস্থা। তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি করেন। তো আমি যেহেতু আমি ফার্স্ট টাইম একটা জব করতাম, তো আমি যে বিজনেস করি এই জিনিসটা আমি ওর কাছে এড়িয়ে গেছি যে না আমি বিজনেস করি, আমি ওর কাছে লুকাবো। তো আমি বলতেছি ঠিক আছে, আমি যা করে আছি ফার্স্ট টাইম থেকে আমি সেটাই বলবো। তো আমি মানে এ টু জেড আমি সমস্ত কথাগুলি আমার ফ্যামিলি যা আছে যা যা ঘটছে আমি সব ডিটেলস বলে দিস ওকে, যে এই অবস্থা আমি একটা জব করি, আমাকে জিজ্ঞাসা করো 10,000 টাকা স্যালারি, আমি বলছি তোর 10-12,000 টাকা স্যালারি, কিন্তু আসলে কিন্তু না, কিন্তু এই জিনিসটা আমি ওর কাছে লুকাইছি। যেতে আমি চাচ্ছিলাম যে ও হয়তো কখনো যদি বাস্তব হয় সেটা দেখুক, বাস্তবটা দেখুক, অবাস্তবে থাকবে কেন। তো সেক্ষেত্রে আমি ওকে বলিনি যে আমি বিজনেস করি, সেখানে আমি একটা মিথ্যে কথা বলছি, যে আমি এই জন্য সরি বলতেছি। তো যাই হোক, ওর সাথে কথা বলতে 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 এক পর্যায়ে ও আমাকে যেত রাত্রে হঠাৎ করে একটু টাইমিং একটু বাড়তেছে হাই হ্যালোর ভিতরে। তো আমি তো ফ্রি টাইমটা পাচ্ছি রাত্রে, সারাক্ষণ তো এটা দোকান নিয়ে ই করি, ফ্রি টাইমটা থাকে আমার রাত্রে। তো 11:30-11:30 দিক দিয়ে মানে ওকে ফোন দিতে হতো আমার প্রতিদিন, তো রিসিভ করতো ওই 11:30-11:30 ভিতরে আমার কথা হতো। তো তার মাঝে মোটামুটি ভাবে শর্টকাটে বলতে গেলে ওই ওই টাইমটে হতো। তো 10-15 দিন মাথায় যখন আসলো তখন হঠাৎ করে আমাকে একটা আন নাম্বার থেকে মানে কিছু মেসেজ আসতেছিল, অন্য একটা নাম্বার থেকে আন নাম্বার। তো আন নাম্বার থেকে মেসেজটা আসা মানে একই ধারা, 18-19-20 মেসেজ আসতেছে, মানে মেসেজ পড়ার সময়টা আমি পাচ্ছি না। এখন মেসেজটা হয়েছে এরকম আর নাম্বার ঠিক আসতেছে, কিন্তু মেসেজের ভিতরে এমন কিছু কথা লেখা যে মানুষের ভিতরে কি একটা কষ্ট কি ইমোশন থাকে সেই কিছু কথা লেখা ওখানে। তো আমি মানে অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে আমি কি ব্যাপারটা কি এত রাতে, তখন রাত্রে প্রায় দেড়টা দুটো বাজে মেসেজ গুলো করতেছে। তখন আমি বলতেছি অদ্ভুত মানুষ তো কে, আমি তো চিনি আমার, আর আমি তো ব্যবসায়িক, আর এমন তো না যে আমাকে রাত্রে এই ধরনের মেসেজ করবে, এমন তো কারোর সাথে চলি না, আমার ফ্রেন্ড সার্কেল বিধি এরকম নেই, তো কি করতেছে। তো আমি সাথে সাথে ওইখান থেকে মানে নাম্বারটা থেকে আমি ফোন দিলাম যে আসলে ব্যাপারটা কে কে লোকটাকে, তো রিসিভ রিং হতে রিসিভ করতেছে না। তো পরের দিন আমি ওকে শেয়ার করলাম কথাটা, রাত্রে আমার ফ্রি টাইম দোকান থেকে আসার পর শেয়ার করলাম যে এরকম এরকম আমার সাথে এরকম হলো ঘটনাটা, আসলে বিষয়টা নিয়ে বুঝতে পারলাম না। তো বলতেছে যে আপনি ফ্রেন্ড হয়তো বা কেউ না কেউ হবে, আপনার সাথে মজা করতেছে, হয়তো আপনি কেউ কিছু বোঝাতে চাচ্ছে। আমি বলি না ইম্পসিবল, কারণ আমি তো জানি যে আমি কি করি,
আমার
সার্কেল তো এরকম নেই, ইম্পসিবল এটা তো হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ও তো ভাবতেছে আরেকটা, কারণ আমি জব করি এরকম সেরকম, ওর কাছে যেটা ওই মুভমেন্ট নিয়ে কথা বলতেছে। তো যাই হোক, আমি তো বুঝতেছি যে আসলে ব্যাপারটা কি। তা আমি যাই ওদিন গেলাম ওর সাথে, আমি শেয়ার করলাম, শেয়ার করবো বললো যে হয়তো আপনার ফ্রেন্ড, ঠিক আছে হতে পারে। তো যাই হোক ওদিন গেলাম, ওদিন রাত্রে কথা বলার শেষে আবার রাত্রে দুটো বাজে আবার 31টা মেসেজ একে ধারা করলো, এরকম করতে করতে মোটামুটি 3 দিন মেসেজ করলো। 3 দিন মেসেজ করার পরে পরবর্তীতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, মানে ও একদিন হঠাৎ করে 3 দিনের মাথায় যে আমি একটু হাসতেছে, যখন শেয়ার করতেছে তখন হাসতেছে, তখন ও আমার কাছে ধরা পড়ে গেল। তখন আমি জিজ্ঞাসা করলাম কাজটা আপনি করেন তাই না? হ্যাঁ, মেসেজ গুলো আমি করতাম। আচ্ছা তাহলে আপনি ব্যাপারটা কি বলুন তো আমাকে, যে এই যে ইমোশনাল যে কিছু কথা লেখা এখানে, মানে এগুলো কি, মানে কিছুটা বুঝাতে চাচ্ছেন, মানে ক্লিয়ার ভাবে বললেন না, মানে আপনার কথা তো হচ্ছে, মেসেজ টেস্ট করে কি বা কি বুঝানো দরকার, আপনি সরাসরি বলেন না, কথা তো হচ্ছে। তো আমি ওকে এইভাবে বললাম, তো ও আমাকে এর ভিতরে কিছু কথা বললো। তো কথাগুলো শোনার পর আমি এতটা ইমোশন মানে খেয়েছিলাম, মানে মনে হচ্ছে যে আমি কি কোথায় আসছি।
কি বললো আপনাকে, কি কি বলে আপনি ইমোশন খেয়ে ফেললেন?
ইমোশন খেয়েছি এখানে যে ও যে ধরনের কথাগুলো বললো সেটা হলো যে এতদিন তো ভাবতাম যে আসলে ও যেমন কথাটা না বললে হয় না, অনেকে কিন্তু ফোনের ভিতরে অনেক আনমেরিড পার্সন মেয়েরা আসতে কিন্তু বলে যে রং নাম্বার থেকে ফোন গেলে কিন্তু বলে যে হ্যাঁ আমি বিয়েতে, আমার স্বামী আছে, আমি আমার হাজবেন্ড আছে, এটা সেটা অনেকে বলে কিন্তু
যাদের কেউ ডিস্টার্ব না করে,
ডিস্টার্ব না করে। তো আমি ঠিক ওকে কিন্তু ওইটাই ভাবতেছিলাম ফার্স্ট টাইম, সেটা হয়তো ভাবি হিসাবে হয়তো ওইটাই বলতে ইউজ করছে আমার কাছে, কিন্তু আমি ওই মেনটেন নিয়ে কিন্তু আমি কাজটা করতেছিলাম। তো যাই হোক, যখন ও আমাকে এই কথাগুলো বললো তখন আমি পুরো তো হট হয়ে গেলাম যে আমি কি বলতেছি, বলো মেসেজের ভিতর কিছু কিছু বুঝা যাচ্ছে,
ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরাও কিছুটা সাসপেন্সে আছি যে আসলে কি জানলো সে, বা জানার পরে আসলে একটু ইমোশনাল হয়ে গেল, কি বা আছে সত্য যেটা জানলে আমরাও অবাক হতে পারি, সেটা আমরা জানবো ঠিক রাত 12:06। ফিরে আসছি ঠিক রাত 12:06,
সময় রাত 12:06, আবারও শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আজকে সাগর এখানে কনফেস করছে অনেক লম্বা একটা গল্প, এবং সেই গল্পে অনেক ভয়াবহ একটি অপরাধ, হয়তো আপনারা এখন পর্যন্ত আঁচ পাননি কি ঘটতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এটা সহ্য করা অনেকের জন্য মুশকিল হয়ে যাবে। আমি ধৈর্য ধরে সবাইকে শোনার জন্য রিকোয়েস্ট করছি, কারণ আজকে এমন একটি পর্ব এখানে উপস্থাপন হচ্ছে যা শুনে আপনার গা শিউরে উঠবে। আমরা সাগরের কাছে ফিরতে চাই, এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে 09613892892 এই নম্বরে। সাগর, যেখান থেকে আমরা শেষ করেছিলাম, হ্যাঁ তারপর
তো আমাকে যখন এই কথাটা বললো, বলার পরে আমি তো পুরো মানে ইমোশন খেয়ে গেলাম যে ও কি বলতেছি, এটা তো সম্ভব না। তো আমি ওর ফানি কি মনে করতেছিলাম
যে কি বলেছিল আপনাকে,
তো ওই কথাগুলো মানে আমি আসতেছি লাইন বই আসতেছি আমি, তো আমাকে যখন কথাটা বললো তখন আমি বিশ্বাস করতেছিলাম না, তখন আমি বলতেছি তোরে এটা হওয়ার সম্ভবই নাই, সম্ভব না। তখন যাই হোক আমাকে বললো যে হ্যাঁ এটা সম্ভব। তো আরেকটা জিনিস হলো যে এরকম যে আমাকে যখন বলতেছিল তখন আমি বিশ্বাস করতেছিলাম না, তখন আমাকে ওই বিশ্বাসের জায়গাটা থেকে আমি আবার একটু সরে আসতে চাইছিলাম, কিন্তু পরবর্তী আমার বিশ্বাস করতে হচ্ছে যখন আমাকে টোটালি ভাবে বলতেছে যে হ্যাঁ না আমি যা বলছি সবই সত্য, তখন আমি বললাম কি প্রবলেম বলো। তখন আমার প্রবলেম গুলো সব শেয়ার করলো, শেয়ার করলো এইভাবে যে একটা ম্যারিড পার্সন মেয়ে এবং ওর হাজবেন্ড মারা গেছে সবে মাত্র 1.5 মাস, দেড় মাসের ভিতরে এর ভিতরে ওর সাথে আমার কন্টাক্ট হয়ে গেছে মাত্র অনলি কিন্তু 20-25 দিন হয়ে গেছে।
ওকে,
আর হাজবেন্ড ছিল একজন মসজিদের ইমাম,
ওকে,
মানে ইস্তক করছে এখানে। তো উনি বলতেছে যে এভাবে মারা গেছে, মাত্র দেড় মাস হয়েছে মারা গেছে। যেটা হোক, ওরা আরো বললো যে ওর দুটো বেবি আছে, একটা মেয়ে আছে একটা ছেলে আছে, মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে আর ছেলেটা ক্লাস টুয়ে পড়ে। আমি তো শুনে এখানে পুরো ইমোশন হয়ে গেলাম যে আমি কি মানে এখন আমি ব্যাপারটা পুরো নিয়েই ঘুরে গেছি। তখন আমি বললাম যে কি বলো তুমি, এগুলো সত্যি বলতেছো? তখন তুমি মানে আপনার ভাষাটা চলতেছিল তখন, তখন মানে শোনা শোনার পরে তারপর হাই হ্যালো কথা চলতেছিল। তো আমি এক পর্যায়ে দুদিন যাওয়ার পর আমি মানে খুব ভাবতেছিলাম, গভীর ভাবে ভাবতেছিলাম যে কি করা যায়, যেহেতু মেয়েটাকে আমার ভালো লাগতেছে, মানে কথা আচরণ সব দিক দিয়ে ভালো লাগতেছে, কি করা যায়। নিজের মানে নিজের বিবেককে বারবার সাড়া দিচ্ছিলাম যে আসলে কোনটা করব, কোনটা করলে ভালো হবে। তো জাস্ট একটা মানে ফাইনাল একটা ডিসিশন আমি নিলাম, আমার মানে এখন তো ভাবে নিলাম।
আপনি মেয়েটার নাম আবিষ্কার করতে পারবেন?
না, নাম আবিষ্কার করছি, হ্যাঁ নাম আবিষ্কার করছি। এবারে নাম বলছে এটাই যে মায়া,
মায়া
নামে আমাকে পরিচয় দেয় মায়া। তো আমি তো জানি যে ও যেহেতু সত্য কথা সবে, যেহেতু হাজবেন্ড ছেলে মেয়ে সবই তো সত্য বলতেছে, এখানে তো নাম হচ্ছে মিথ্যা বলা নামে কি আসলে
যায়।
তো যাই হোক, আমি নামটাও বিশ্বাস করে নিলাম, ঠিক আছে। এর ভিতরে ওই অনলি কিন্তু এক মাস ওভার হয়ে গেছে, এর ভিতরে ওই আপনি ভাষাটা আমাদের রানিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি ওকে ফোন দিলাম, তো বলার পর আমি ডিসাইড করলাম যা জীবনে লাইফে কি আছে, হয়তো বা ভালো কিছু আমার জন্য ওয়েট করতেছে, নাহলে আমার জন্য খারাপ কিছু ওয়েট করতেছে। তো যেহেতু একটা মেয়ে এই অবস্থায় আছে, একটা সিচুয়েশনে এরকম ধরনের একটা প্রবলেম আছে, যেহেতু ও দুটো বেবি নিয়ে একটা প্রবলেম আছে, হাজবেন্ডটা মাত্র মারা গেছে, দু মাস হয়েছে কিংবা দেড় মাস হয়েছে, তো ঠিক আছে যা আমার জীবনে কি আছে, যেহেতু আমার লাইফে তো আমি তো এখন বিয়ে করিনি। তো আজ আমি মেয়েটার সাথে কথা বলে যাই, দেখি আমার এই মেয়েটাকে নিয়ে আমি কতটুকু অগ্রসর হতে পারি, ঠিক আছে। আমি মানে ডিসাইড করলাম এরকম ভাবে। তো যাই হোক, মেয়ের সাথে কথা বলে যাচ্ছি, তো বলে যাচ্ছি, তো এক পর্যায়ে ও কথা আমাকে সময় দিচ্ছে, আমিও সময় দিচ্ছি, রাতে বেশি কথা হতো। তো এক পর্যায়ে মোটামুটি ভাবে দেড় মাস হওয়ার পরে এর ভিতরে একটা ঘটনা ঘটলো, সেটা হলো যে আপনি থেকে তুইতে আসলাম, যেহেতু আপনি থেকে মাত্র সবেমাত্র তুমিতে আসলাম, তুমিতে আসে আমি ওকে বললাম যে ঠিক আছে এখন তো মানে ভিতরে ইটা কেটে গেছে, তো আপনার ভাষাটা কাটছে, হ্যাঁ সেটা কেটে গেছে, ঠিক আছে আজ থেকে কখনো যেন ওই শব্দটি ইউজ করা না হয়। তো যাই হোক, ওই শব্দটি ইউজ করে না, তো মোটামুটি ভাবে কথা হচ্ছে কথা হচ্ছে কথা হচ্ছে, যখন তিন মাসের মাথা, দু মাস তো ওভার হয়ে যাচ্ছে, তিন মাসের মাথা আসবে, এই ভিতরে ধূম মৌসুম ধারা বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমি আমার বাসা থেকে নেমে যে সবসময় যে কন্টিনিউ করে একটা কথা বলছি যে এরকম যে আমি যখন ফ্রি টাইমে আসতাম তো আমি বাসায় কথা বলতাম না, বাসায় কথা বলতাম রাত্র দুটার পরে যখন বেডরুমে যেতাম, এর ভিতরে ফ্যামিলি থেকে অনেক একটু কমপ্লেন আমার ছিল, কমপ্লেন করতেছিল যে তুই এরকম করতেছিস কি বার রাত্র বেলা, তুই তো এরকম ছিলি না,
এই
ওই জিনিসটা ফিল করতেছে আমার আব্বা মা। তো আমি কিছু বলি না, কেমনি একটু হাতে সারাক্ষণ তো ব্যস্তই থাকে। তো যাই হোক, আমি ওর সাথে কথা বলতেছি, এর ভিতরে কথা বলতে বলতেছি, এর ভিতরে হঠাৎ করে মুসলধারা বৃষ্টি হচ্ছে। তো আমি একটা চিনি নিয়ে এসে দাঁড়ানো ওইখানে বসে আমি ওকে বলতেছি যে তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবা? তো বলতেছি কি কথা বলো? আমি বলতেছি না তুমি মাইন্ডে নিলে আমি বলবো না, আমার খুব ভয় পেয়েছি, আমি খুব মানে ভয় পেয়েছি বলতেছি, আমি খুব ভয় করতেছি, তুমি যদি মাইন্ড নাও তাহলে আমি কথাটা বলতে পারবো না, আমাকে সাহস দিতে হয় তোমার। তো বলতেছি হ্যাঁ অবশ্যই বলো, সমস্যা কোথায়, তোমাকে সাহস দিচ্ছি, আমার সাহসই পেয়েছি এখানে, তুমি বলো। আমি বলতেছি না তুমি যদি সাহস দাও তাহলে সম্পূর্ণভাবে আমাকে সাহসটা দিতে হবে। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে ওকে বলো, তুমি কি বলো বলো। তখন আমি দাঁড়িয়ে ওকে বললাম যে আমি তোমাকে আমার লাইফে আমি জড়াতে চাচ্ছি, বাট আমার লাইফ স্বপ্নের হিসেবে আমি তোমাকে চাচ্ছি, দাঁড়িয়ে ওকে প্রপোজ করলাম ওভাবে। যখন ওই কথাটা শুনলো ও মানে সাইলেন্ট হয়ে গেল,
মানে স্তম্ভিত,
হ্যাঁ স্তম্ভিত হয়ে গেল। তখন আমি ভয় পেয়ে গেলাম যে আসলে ও কোনো রেসপন্স করতেছে না, তো আমি তো মানে পুরো ভয় ভিতরে যে আসলে ও কোনো কথাই বলতেছে না, তার মানে কি ও মানে সম্ভবত আমার এই পর্যন্ত মানে কথা স্টপ হয়ে যাবে, আর কখনো কথা বলবে না, যেহেতু কোনো কথাই বলতেছে না, নাও সব কোনোটাই দিতেছে না, আমি ভয় পাচ্ছি। 15-10 মিনিট পরে এর ভিতরে আমিও পুরোপুরি ফুল স্টপ, ও ফুল স্টপ। এরপরে ভয়ে ভয়ে আমি ওকে জিজ্ঞাসা করি হ্যালো, তো বলতেছে হ্যাঁ বলো, তুমি চুপ করে আসতো কেন বলো। তা আমি তখন সাহস পেতেছি যে ও বলতেছে তুমি বলো, সমস্যা আমি শুনতেছি, ও বলতেছে, তখন আমি বলতেছি হ্যাঁ শুনতেছো। তো আমার কথাটা অ্যান্সারটা কিন্তু আমি এখনো পাইনি, ওকে বললাম। তো বলতেছে কিভাবে অ্যান্সার দেবো, এটা তো সম্ভব না, মানে ও সম্ভব না, এই কথাটা বললাম, সম্ভব না মানে। ও বলতেছে সম্ভব কি করে হবে, না আমি একটা মেরিট পার্সন, আমার দুটো ছেলে মেয়ে আসছে, আমি একটা বিবাহিত, আমার একটা খুদ আসছে, যেটাকে খুদ ও এটা আমার মানে ও খুদ হিসাবে নিতেছে, আমাকে এইভাবে বলতেছি যে আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে নিবে ঠিক আছে, কিন্তু তোমার ফ্যামিলি আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে কখনো? করবে না, তাহলে এটা কি করে সম্ভব? ও আমাকে এই জিনিসটা নিয়ে বেশি একটা ই করতেছে। আমি বলতেছি যে দেখো আমার ফ্যামিলি সম্বন্ধে কিন্তু আমার ভালো ধারণা আছে, আমার ফ্যামিলি কাকে মানবে কাকে মানবে না সেটা কিন্তু এখন তো আমার পার্সোনাল ব্যাপার আছে, তবু কিন্তু আমি তোমাকে এতটুকু কনফার্ম করতে পারি তুমি কনফার্ম হও, বাট আমার ফ্যামিলিকে আমি মেনটেন করে নিব, বাট তোমাকে এতটুকু আশ্বাস দিতেছি এবং তুমি এতটুকু আমাকে বিশ্বাস করতে পারো। তো বললো যে তবু কি এটা সম্ভব, এটা কি মানবে? আমি বলি মানবে কি মানবে না সেটা তুমি বিশ্বাস করো কিনা সেটা বলো। হ্যাঁ আমি বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস করলে তাহলে তুমি মানবে না কেন? তো বলতেছি যে না, উনি খুব ভয় পাইতেছে আর কি, যে ফ্যামিলি ওর একটু প্রবলেম আসছে যে তোর দুটো ছেলে মেয়ে, এটা কি মানবো কি মানবে না? আমি ওকে বলতেছি না তোমার একটা অ্যান্সার দিতে হবে আজকে, সেটা হলো আমার লাইফ পার্টনার হবে কি হবে না সেটা তোমার বলতে হবে। মানে ওকে আমি প্রচন্ড ভাই ওকে বললাম এইভাবে কথাটা, মানে খুব চাপ প্রয়োগ করিনি কিন্তু আমি সুন্দর ভাবে গুছানো গোছানো কথাগুলো বলতেছি। তো তুমি বলো ভয় গেছে, আমার ফ্যামিলিকে আমি মেনটেন করবো সেটা তোমার কোনো প্রবলেম হবে না, আমার ফ্যামিলি আমার উপরে দীর্ঘ বিশ্বাস আছে যে আমি আমার ফ্যামিলিকে মেনটেন করে নিব।
মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একটা মহিলা যাকে আপনি দেখেননি শোনেননি জানেন না, তার দুটো বাচ্চা আছে এবং এত কিছু জেনেও তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি ততদিন পর্যন্ত তত কিছু জেনেছেন বলে আমার মনে হয় না। জেনেছেন কি
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেগুলো আমাকে মানে বলছে সেগুলো মানে ওর ধারণা, ওর যে মুভমেন্ট নিয়ে কথা বলছে বা ওর যে আমাকে এগুলো দিচ্ছে সেই অনুযায়ী দেখছিস ও একটা ভদ্র ঘরে ফ্যামিলি মেয়ে, ওর কথা আচরণে বুঝে যাচ্ছে।
ও কি আপনাকে বলেছে ওর এডুকেশন কোয়ালিফিকেশন কি ছিল?
ও এই জিনিসটা আমি কিন্তু এখনো বলতে পারি না,
এখন আপনি বলতে পারেন। আমি সেজন্য আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি লেখাপড়ার কোয়ালিফিকেশন জানেন না, সবকিছু না জেনে
শুধু ওর কণ্ঠ কিংবা ওর
কণ্ঠ এবং কথা বলতে ভালো লাগে এবং আপনার লাইফের ফার্স্ট একটা মেয়ে, এই জন্য আপনি তাকে লাইফ পার্টনার বানানোর প্রপোজ করলেন এবং যখন আপনার ফ্যামিলি পুরোপুরি ইকোনমিক্যালি আপনার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এবং আপনি এতটা কনফিডেন্ট নিয়ে বলছেন যে আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে কারণ আপনি জানেন মনে প্রাণে হয়তো আপনার অবচেতন মনেই কাজ করেছে যে আমার ফ্যামিলি তো ইকোনমিক্যালি আমার উপর ডিপেন্ডেন্ট, সুতরাং আমি যা বলবো সেটা আমার ফ্যামিলি মানবে। So this is the background of the story. Okay, chulun tarpor
tarpore ami oke bollam o boldeche thik ache dekha jak ki kora jay o amake ei kotha bollam kina dekha jak mane ki seta ki tumi jeta ami jante chaichi amar answer ta dao to thik ache onek khon pore mani nirobota palon tolon kore amar answer ta dilo mane amake I love you bollo আমি আই লাভ ইউ বললাম ও আমাকে।
কতদিনের মধ্যে এটা হলো?
এটা হয়েছে প্রায় দুমাস পরে।
দুমাসের মধ্যে? ওকে, দুমাস পরে। মেয়েটাকে আপনার যে বয়সে বড় ছিল?
না, মেয়েটা আমার সেম বয়স,
সেম বয়স ছিল। ওকে, হ্যাঁ বলুন তারপর।
সেম বয়স ছিল, সেক্ষেত্রে আমি অনেকটাই কনফিডেন্ট যে আমাকে সত্যিকার অর্থে মানে ভালোবাসে, মানে ওর কথা আচরণ সব দিক কি, এই ভিতরে হঠাৎ করে একটা আবার মানে ওই আমাদের যেহেতু একটা রিলেশন হয়ে গেছে, আমাদের রিলেশনের মাঝে হঠাৎ করে আমাকে একদিন রাতে যে কথা হচ্ছে, তো আমি বিশেষ করে চিটংবাসী যারা আছে তাদেরকে একটু নক করতে চাচ্ছি এখানে, আমি তারা এই জিনিসটা একটু অ্যালাউ বেশি করুক আমি এটা চাচ্ছি। তো আমি যখন আমি এই ব্যাপারটা করলাম তখন আমার সাথে মোটামুটি ভাবে ক্লোজিংটা হলো। এর ভিতরে আমাকে রাত্রে ও আমাকে বললো যে আম্মু আসবে, ওর আম্মু আসবে। তো ওর আম্মু আসবে, হ্যাঁ তোমার আম্মু তোমার বাসা আসতেই পারে, সমস্যা কোথায় আসবে, তো আসবে ভালো কথা। তো সকাল আসবে, আমাকে বলতেছে, যেহেতু আমি একটু পাগলামো করতাম, পাগলামো করতে মানে কন্টিনিউ ফোন দিতাম, মানে আমি এখন ডিটেলস মানে বলতে গেলে এতটুকুই যে আমি আমার যে বিজনেস মানে দোকানের সময় দেওয়াটা এটা সেটা মানে আমি মানে ওকে পাওয়ার পরে মানে এগুলো ধীরে 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 মানে
কমে যাচ্ছে,
কমে যাচ্ছে মানে আমার লাইফ থেকে মানে এগুলো শুনে যাচ্ছে আস্তে আস্তে। তো আসলে তখন ও আমাকে বললো যে ওর আম্মু আসবে, ঠিক আছে আম্মু আসবে ভালো কথা। তো আম্মু আসলো পরের দিন সকালে, ও আমাকে দুপুরে, যেহেতু ওর হাজবেন্ড সরকারি একটা প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ছিল, তো সেক্ষেত্রে উনি কিন্তু সরকারি ভাবে উনি এখানে একটা কোয়াটা পায়, তো কোয়াটার ভিতরে ওই যেটা মারা গেছে ও কোয়াটার আছে, তো ওখানে ওর আম্মু যাবে। তো ও আমাকে বললো যে হ্যাঁ আম্মু আসবে, আম্মু আসার পর তো তুমি তো লং টাইম কথা বলো, এত সময় তো দিতে পারবো না, তো আম্মু খুবই সিরিয়াস এই ব্যাপারটা, যেটা আম্মু কোনো ভাবে জানতে পারে আম্মুকে তুমি শুনবে। ও আমাকে আগে আগে কিছু বললো, বলার পরে আমি বলতেছি ঠিক আছে সমস্যা নয় তুমি মেনটেন করে নাও, এটাকে তুমি মেনটেন করে নাও, এটা ভয় পাওয়ার কি হয়েছে, যতটুকু অগ্রসর যতটুকু বোঝাও, যদি এরকম কিছু হয় আম্মুকে বলে দাও, সরাসরি বলে দাও, ভয় কি আছে, আমি এইভাবে বলতে চাইছি অনেক। তো বললো যে না আম্মু আসলে হয়তো একটু ভয় আছে, আম্মু আসলে বেশি সময় দিতে পারবো না। বললাম তারপর আমাদের সারাক্ষণ তোমাকে চেক দিয়ে রাখবে না, তুমি তো এমন তো না যে তুমি সারাক্ষণ তার চোখে চোখে থাকবে, ফ্রি টাইমে যখন সুযোগ হবে আমাকে ফোন দিলে তো হয়, আমি তো তোমাকে ফোন দিবই, সমস্যা কোথায়। তো যাই হোক আম্মু আসলো পরের দিন, পরে এটা 2013 রানিং অবস্থা চলতেছিল, তখন আপনার আমার সম্পর্কটা হয় তখন এপ্রিল মাসে কিংবা মে মাসের এরকম দিক থেকে আমার সম্পর্কটা হয়, মানে 4-5 মাস রানিং অবস্থায় ছিল তখন সম্পর্কটা হয়। তো জাস্ট আমি রাত্রে ফোন দিলাম, তো রাত্রে 12টা বাজে আমি ফোন দিলাম, যেহেতু সারা রাত তো কথা হয় দামি লং টাইম, এই জন্য আমাকে কুপি করতো যে তুমি এত টাকা কেন নষ্ট করতেছ, একটু কথা বললে তো হয়। কথা হচ্ছে মোটামুটি ভাবে হঠাৎ করে তো রাত্র প্রায় আড়াইটা দিকে ও কথা রানিং অবস্থায় ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তো আমি ভাবতেছি কেটে দিল হয়তো ওয়াশরুমে যাবে কিবা এসে, আমি আর সাথে সাথে ব্যাক করি নাই, মিনিমাম 20-25 মিনিট খুঁজতে, এর বেশি হবে না। তো আমি ওকে ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পরে ও ফোনটা রিসিভ করতেছে না। তো 5-6 বার এরকম ট্রাই করলাম, তো ভাবতেছি হয়তো বা এই 20 মিনিট যদি একটা মানুষ ঘুমানোর কথা না, আবার ভাবতেছি যে রাত হয়ে গেছে, প্রতিদিনে তো কথা হচ্ছে, হয়তো বা আজকে হয়তো বা ঘুমিয়ে পড়ছে, মানে এরকমটাই ভাবতেছি। আমি আর ফোনটা দিলাম না। পরের দিন সকালে আমি যেহেতু ও প্রতিদিন আমাকে সকাল বলা যে আমি ওই যে আমি ও জানে যে আমি জব করি, আমার সকালে রুটিন করা একটা টাইম আসছে যে আমার এই টাইমটা আমার অফিসে থাকতে হয়, তো আমাকে সব সময় জন্য ও যখন উঠতো আমাকে ফোন দিত, এটা ও করতো খুব কেয়ারফুল, খাওয়া দাওয়ার ব্যাপারগুলো নিয়ে খুবই কেয়ারফুল ছিল, খুব কেয়ার করতো আমাকে এই জিনিসটা নিয়ে খুব কেয়ার করতো। তো যাই হোক, এক পর্যায়ে ও এই জিনিসটা ফোনটা সকালে আমাকে দিল না, তো আমি ঘুম থেকে ভেঙে মানে আমি বললাম যে ফোন দিল না আমি ফোন দিব, তো আমি ঘুমের চোখে ওকে ফোন দিলাম, ঘুমের চোখে যখন ফোন দিলাম দেখলাম যে ফোন নাম্বারটা বন্ধ, বন্ধ মানে তো ওই যে মেসেজ গুলো করতো ওইটা কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বারে ছিল, যেহেতু ধরা খায় সেখান থেকে দুটা নাম্বার আমার কাছে কালেক্ট হয়ে গেল, এর ভিতরে আবার আরো দুটা নাম্বার আমার সাথে কালেক্ট করায় মানে টোটালি 4টা নাম্বার। তো ওই যে নাম্বারটা থেকে মেসেজ করতো সেই নাম্বারটাই আমাকে সবসময়ের জন্য বলতো, এখানে নক করতো যে তুমি এই নাম্বারটা খুব ফোন কম দিবা, কেন তো বলতো যে নাম্বারটা ফ্যামিলিগত ভাবে সবাই জানে, তো যদি কখনো ওয়েটিং এ দেখে হয়তো একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে ওই এতটুকু বলতো। কি সমস্যা তো এই জিনিসটা আমাকে কখনো জিজ্ঞাসা করছি কখনো বলেনি, তো যাক আমি জিনিসটা বুঝিনি কখনো যে কেন করতো, তো আমি বেশি একটা অতটা অ্যালাউ ছিলাম না, অ্যালার করতাম না যে দূর এমন তো না কথা হচ্ছে না, কথা তো হচ্ছে। তো রাত্রে কথা বলার পরে হঠাৎ ফোনটা বন্ধ, যেহেতু 3টা নাম্বার আমার কাছে অনলি আসে, তো আমি ওকে ফোন দিতেছি ফোন বন্ধ, সকালে ফোন দিলাম ফোন বন্ধ, 3টা নাম্বার টোটালি বন্ধ। আমার তো মাথা খারাপ, কি একটা সিম যদি চার্জ শেষ হয়ে যায় কিংবা চার্জে থাকে হয়তো একটা মোবাইল বন্ধ হয়ে যাবে কিংবা দুইটা মোবাইল বন্ধ হয়ে যাবে, 3-3টা মোবাইল তো বন্ধ হওয়ার ইম্পসিবল, এটা কি করে সম্ভব? তো আমার ভিতরে মানে কেমন জেনে করতেছি যে ফোনটা কি হলো, ফোনটা কি সমস্যাটা কি, আর আম্মু আসলো শুনলাম প্রবলেম থেকে, আসলে এইখানে আমার খুব মানে ব্যাপারটা অন্যরকম লাগতেছিল। সকাল থেকে শুরু করে দুপুর হয়ে যাচ্ছে, সেদিন আমি দোকানে যাইনি, আমি সারাদিন বাসায় ছিলাম, মন খারাপ প্রচন্ড মন খারাপ তখন আমার, আমি বাসায় ছিলাম, তো বাসায় আমি ট্রাই করতেছি, দুপুর হয়ে যাচ্ছে, সন্ধ্যা মানে বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, রাত্র হয়ে যাচ্ছে, একদিন ওভার হয়ে গেল ফোন বন্ধ, 2 দিন ওভার হয়ে গেল ফোন বন্ধ, এমন করতে 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 মোটামুটি ভাবে 25-26 দিন হয়ে গেলে আমার সাথে টোটালি বিচ্ছিন্ন, মানে কোনো কন্ট্যাক্টই আমি করতে পারতেছি না, কোনো যোগাযোগ ওর সাথে আমার নেই টোটালি ভাবে। তো আমি মানে এতটাই এখন ইয়ে হয়ে গেলাম যে একটা মেয়েকে, একটা বিবাহিতা মেয়েকে, যে একটা বিধবা মেয়ে যার দুটো বাচ্চা আছে, তাকে আমি আমার লাইফে এতটা বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটাকে ওর যে ইমোশনটা ছিল সেই ইমোশনের জায়গাটা থেকে ওকে তাই না ভাই করে নিয়ে আসলাম, ওর ভিতরে যে কষ্টটা সেটা ওকে বুঝতে ফিল করতে দিলাম না, আর সেই কষ্টটা ও আমাকে দিল, মানে আমার ভিতরে এই ধরনের মানে এখন মন মানসিকতা উঠে গেছে যে আমি কি ভুল করলাম। তখন আমি একটু অদ্ভুত হয়ে গেলাম, তখন আমি একটা দুর্ঘটনা ঘটাই এরকম যে হঠাৎ করে ওই আমাকে অ্যাড্রেস গুলো দিছিল আমি লিখে রাখিনি, বাট আমার এগুলো মনে ছিল, আমি ভাবছিলাম যে এগুলো আমার মনে ছিল কিন্তু আসলে আমার মনে ছিল না, আমি লিখে রাখিনি, এখানে আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো যেহেতু অনেকদিন হয়ে গেছে ওর সাথে যোগাযোগ হচ্ছে না, তো আমি দোকান থেকে কাউকে কিছু বলছি, আমার যেহেতু মুট অফ ফ্যামিলি, আম্মু জানে, আম্মু মানে বুঝতেছে জিনিসটা, আমার খাওয়া দাওয়া মানে খুব সমস্যা হচ্ছে, ফ্যামিলির দিক থেকে অনেকে জিজ্ঞাসা করতেছে, ভাই বোন সবাই কোশ্চেন করতেছে কি ব্যাপার তুই এরকম কেন করতেছিস, তুই এরকম ছিলি না, দোকানে যাচ্ছিস না, খাওয়া দাওয়া করছিস না, তারপর তোর মন খারাপ এটা সেটা অনেক কোশ্চেন, আমি কারোর সাথে টোটালি কথা বলতেছি না। হঠাৎ করে আমি একদিন দোকান থেকে মানে মোটামুটি ভাবে আমি দোকান থেকে ক্যাশ থেকে কিছু টাকা নিলাম, 95,000 টাকা নিয়ে চিটাগং আমি চলে গেলাম, এই ফার্স্ট টাইম
95,000 টাকা নিয়ে আপনি চিটাগং গেলেন?
হ্যাঁ, 95,000 টাকা নিয়ে।
তা আমি বাসায় জানিয়ে গিয়েছিলেন
না? কাউকে জানাইনি।
ততদিনে কি আপনার বাবাকে একবার বেড রেস্টে নাকি মুভ করতে পারছেন?
না, আবু পুরা লেক্সে ছিল,
মানে একদম পুরাই রেস্টে
ছিল, আবু পুরা, আম্মু নামাজ পড়তো, ওই আম্মু মানে মানে তার কোন ড্রাইভার নেই, সমস্ত ড্রাইভার আমার, আর আমার ছোট ভাই আমার সাথে শেয়ারে ছিল, তো ও মানে দেখছি
আপনি চিটাগং চলে গেলেন। তারপর
তো যাই হোক, ওইখান থেকে মোটামুটি ভাবে আমি কাউকে কিছু না বলে আমি চিরং চলে গেলাম। আমি অনেক খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে ওখানে যাওয়ার পরে খোঁজাখুঁজি করে পাইনি। এক পর্যায়ে আমি অনেক দূরে দূরে খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে 95,000 আমি কিছু মানে ক্যাডার বাহিনীর হাতে পড়ি। ওইখানকার কিছু সন্ত্রাস এরকম টেপের রাত, তখন আমাকে 2-3 বাজে, তখন আমি খুব ইমোশন ছিলাম। অনেক দূর চিটাং শহর থেকে অনেক দূর চলে যাই, এটা বাসখালি হয়, বাসখালি পড়ছে এরকম একটা এলাকা। তো আমি ওইখানে যাওয়ার পরে একটা মাজার আসছে, মাজারে ওইখানে যাওয়ার পরে আমি মাজার জায়গা করে আসি। আসার পরে মোটামুটি ভাবে এক মাজার থেকে আরেক মাজারে যাই, আমি হাঁটি, প্রচন্ড হাঁটি। তো এক পর্যায়ে রাত্র যখন হয়ে যায় তখন আমি আমার পরিস্থিতিটা অনেক কাহিল ছিল, মানে বেহাল দশা ছিল আমার, যেহেতু অনাহার মানে ক্ষুধার্ত পেট নিয়ে আমি ওই অবস্থায় খুব কান্না করতেছিলাম তখন প্রচন্ড ভাবে, কোথায় গেল, ওর সাথে ফোনও যোগাযোগ হচ্ছে না, কন্টিনিউ ফোন দিতেছি, আমার ফোনে চার্জও শেষ, অলরেডি আমার ফোনও বন্ধ হয়ে গেছে। এদিক থেকে ফ্যামিলি থেকে বলে কোনো ভাবে বলে আসেনি যে আমি কোথায় গেছি কিভাবে, ফ্যামিলি থেকে তো মাথা সবার আউট যে কোথায় গেছে, কি খোঁজাখুঁজি থেকে শুরু করে দিয়েছে তারা। তো আমি তো ওইখানে মেয়ের জন্য পাগল, আমি তো চলে গেলাম। তো রাত 2 বাজে এমন একটা জায়গায় ছিলাম, সেইটা হলো যে রাত্র 10-11 পরে আমি মাজারটা যখন ঢুকছি, মাজার জেরত করে বাইর হয়ে আসছি, বাইর হয়ে আসার পরে তো আমি ভাবতেছি এলাকাটা দেখে হয়তো বা জিজ্ঞাসা করি যায় যে এলাকাটার নামটা কি। তো আমি একটা ভুল ইনফরমেশনের কারণে আমি ওখানে চলে গেছি। তো আমি এলাকাটার নামটা যাচাই করে জন্য রাত হয়ে গেছে, তো ওইখানে থাকার কোন হোটেল কিংবা গেস্ট হাউস কোনোটা ছিল না। তো সব মানে সবদিকে যাচাই বাজে এখন কিছু মানুষকে জিজ্ঞাসা করছে, তো বাসখালি এলাকার নামে বললো, যেটা বাসখালি। তো আমার ভিতরে ফিল ওই জিনিসটা, ওই যে নামগুলো বলছিল ইস করছিল আমার কাছে, ওই যে ঠিকানাগুলো বলছিল আসলে ওই ঠিকানাগুলো সম্পূর্ণ মানে আমি ভুলে গেছি, যার ফলে আমি অন্য কোথাও চলে গেছি আর এখানে চলে গেছি। তো একটা মানে এমন একটা রাত্র 3-3:30 বাজে, তো একটা টঙ্গের দোকান ওইখানে আমি বসলাম, বসার পরে তো ওইখান থেকে কিছু লোক দূর থেকে টস মারতেছে। টস মারার পরে আমি ভাবতেছি হয়তো বা প্রশাসনের কেউ হবে কিংবা পুলিশ টুলিশ হবে, যেহেতু রাত্রে ওনারা টল করে, টল পুলিশ তো এগুলো করে, তো আমি এরকমটা কিছু ভাবতেছিলাম। তো ওনারা 8 কি বা 9 ছিলেন, ওইখান থেকে আসলো, আসার পরে আমার দিকে টসটা মারলো, টসটা মারি আমাকে ফেসটা দেখলো, ফেসটা দেখার পরে আমাকে চিটাংয়ের ভাষায় কথা বলতেছো না, আমি চিটাংয়ের ভাষায় কথাগুলো বুঝতেছিলাম না। তো আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার বাড়ি কোথায়, তা আমি বলতেছি যে আমার বাড়ি ঢাকা। তো বলতেছে ঢাকা কেন এখানে আসছো, আমি বললাম যে আসছি এমনি আসছি। তো বলতেছে কেন এমনি আসছো, কেন আসছো বিস্তারিত বলো। তখন আমি কি বলবো, আমি মানে লজ্জায় ভয়ে আমি বলছি যে ভাই এমনি আসছি, মানে ফ্যামিলির সাথে একটু মনমলিন হয়েছে, তার সাথে রাগ করে আমি এখানে আসছি, মানে এগুলো বললাম। তো আমার যে পুরি মানে সিচুয়েশনটা ছিল তখন, আমার মানে চেহারার অবস্থাটা মানে একটু খারাপের দিকে ছিল। তো ওদের ভিতরে মানে ওরা যে খারাপ ছিল ওরা দেখতে বুঝে গেছে, মানে দেখলেও বুঝা যায়। তো একটা বলতেছে একভাবে ভালো কথা, আর একটা বলতেছে এই ওকে উঠা দাঁড় করা, আমাকে সার্চ করবে, আরেকজন জোর করে পকেটে হাত ঢুকাই দিল, জোর করে পরে হাত ঢুকাতে তখন টাকার যে ইটা ছিল ভান্ডিলটা ছিল ওইখান থেকে টান ভাইবেন্টেছিল, তখন দেখছি যে টাকার ভান্ডিলটা, তখন তো ওরা আমাকে উল্টো মানে ফল্টে ফালানোর চেষ্টা করতেছে। তো বলতেছি টাকা কোথায় পেয়েছিস তুই, আমি বলতেছি টাকা কোথায় পেয়েছিস, এটা আমার টাকা, আপনি আমার পকেট থেকে বাই করছেন, টাকাটা তো অবশ্যই আমার, তাই না? বলতেছে না, এই টাকাটা নিশ্চয়ই তুই কোথা থেকে মানে ই করছিস, অথবা কোথা থেকে টাকা দিয়ে করছিস, নাহলে কোথা থেকে চুরি করছিস, নাহলে মানে কারোর পকেট পারছিস, এরকম কিছু না, মানে আমাকে এরকম ফল্টে ফালানোর চেষ্টা করতেছে ওরা, মানে মানে টাকাটা পেয়ে পুরো মানে আমাকে মানে বিভ্রান্তমূলক যেগুলো আছে মানে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমাকে। তো যাই হোক, আমাকে কোনোভাবে মানে আমি টাকাগুলো দিবি না, দ্বিতীয় পরে ও আমাকে ওখান থেকে থাপাতে পারবো, টাকাগুলো রেখে দিল, আমি আসার পর আসার পরে পরে আমি
পুরো টাকাটাই রেখে দিয়েছি,
পুরো টাকাটা রেখে দেয়। পরবর্তীতে আমি আবার জিজ্ঞাসা করছি ভাই আমি কোথায় যাবো, মানে কিভাবে কিভাবে যাবো। তো আমাকে আবার দেখা দিল যেভাবে চিটাং শহরে যাবে, চিটাং শহর থেকে ওইখান থেকে ঢাকার গাড়ি ঢুকবি। তো আমি বললাম আমি আবার ওইভাবে ঢাকা চলে আসলাম,
মানে ওখানে গিয়ে যার জন্য গেলেন তার সঙ্গে কোনো দেখা হলো না, 95,000 টাকা খরচা দিয়ে আসলাম,
খরচা দিয়ে আসলাম।
ওকে, টাইম ফর ব্রেক। আমরা বিরতির ঘন্টা শুনতে পেলাম, 4 মিনিটের জন্য ছোট্ট একটা বিরতিতে আমাদের যেতে হবে। 4 মিনিট মানে কিন্তু 4 মিনিট, 4 মিনিট পরে আমরা আবারও ফিরবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনি এবিসি রেডিও শুনছেন, এবং যিনি কনফেস করছেন সাগর আর আমাদের টিম মেম্বার যারা রয়েছেন আর যে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, আমরা 4 মিনিট পরে আবারও ঠিক এই জায়গাটি থেকেই ফিরতে চাই, সঙ্গে থাকুন। Welcome back again. 4 মিনিট পর আরো একবার স্বাগত
ABC Radio FM 89.2 এর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলি বসত্ব বলিবতে আমি আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাগর আজকে এখানে কনফেস করছে। আমরা বারবার আপনাদেরকে বলছি যে আজকের স্টোরিটি, আজকের এই অপ্রিয় সত্যটি অতীব জঘন্যতম একটা জীবনের অপ্রিয় সত্য, যা টলারেট করা ইজ রিয়েলি ইম্পসিবল। কিন্তু সবাইকে ধৈর্য ধরে শুনতে হবে, এত বড় ভুল যাতে সোসাইটি তার কেউ কখনো না করেন, কারণ কিছু কিছু ভুলের কখনো কোনো মাশুল হয় না। সেরকম একটা অপরাধ, সেরকম একটা ভুল আজকে এখানে উপস্থাপিত হচ্ছে। যারা সাগরকে শুনছেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ সাগরের মতো কম বেশি ভুল আমরা আমাদের সোসাইটিতে অহরহ সবাই করে ফেলছি। আমরা ফিরে আসতে চাই এবং ফিরছি ইনফ্যাক্ট তার জীবনের যে অপ্রিয় সত্য সেখানে, এবং তাকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা
ফ্যামিলি থেকে জানে আমি একটু একরকম, তো মানে আমাকে কেউ কিছু বলেনি, তো আমাকে বললো যে কোথায় ছিলি, কান্নাকাটি আমি কান্নাকাটি করতেছি, আমি বলতেছি কোথায় ছিলে তুই, কাউ কিছু না বলে কোথায় গেছিলি, তুই অবস্থা তুই এই অবস্থায় করলি, হঠাৎ করে তোর কিছু মন খারাপ ছিল, তুই কাউ কিছু না বলে তুই উধাও হয়ে গেলি, কোথায় ছিলি এতদিন। আমি আম্মুকে জানাই তখন কান্না করতেছিলাম, কান্নাকাটার পরে আমি আবার চুপচাপ করে বেডরুমে, আমি বলতেছি নিজের ডিসিশন যাস মরি যাব, মানে এরকম একটা ডিসিশন আমি নিলাম। তো আমি এমন একটা শর্টকাটে বলতেছি, এমন একটা সিচুয়েশনে চলে গেছিলাম, মানে মৃত্যু এবং জীবন মৃত্যুর সাথে লড়াই করার জন্য মানে প্রস্তুত হয়ে গেছিলাম।
আপনি মরে যাবেন, কেন সিদ্ধান্ত নিলেন?
এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে মেয়েটার সাথে আমি কোনো প্রতারণা করতেছিলাম না, মেয়েটাকে আমি যাই যাই করতেছি সব রিয়েল ভাবে করতেছি, তো মেয়েটা আমার সাথে এরকম ফানি কাজ কেন করলো, আমি কেন কি অপরাধ করতেছি এখানে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়ালাম। তো যাই হোক, আমাকে ওইখান থেকে মেডিকেল জিত
কি করেছিলেন আপনি?
সেটা করেছিলাম যে আমি মাছ মারার জন্য যে বীজগুলো থাকে তো ওইটা আমি কালেক্ট করি, ওইটা কালেক্ট করার পরে ওটা আমি আমার বেডরুমে বসে আমি খেয়ে ফেলি।
এই ঘটনার পরে আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে জানতে চায়?
হ্যাঁ হ্যাঁ, এইখানে হিস্ট্রিটা
জি।
তো লাস্টে ওইখানে আমার ছোট বোন দেখে ফেললেন, তখন আমাকে ডাইরেক্টলি আমাদের জেনারেল হসপিটাল নিয়ে গেল, ওখানে নিয়ে আমাকে ওয়াশ করালো, পাইপ টিপ ঢুকে প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন হসপিটালে, সবাই গেলো যে কি হলো কি হলো, এতদিন এরকম করলো এখন আবার এই অবস্থা, বিষয়টাকে সবাই কান্নাকাটি করতেছে বিষয়টা জানার জন্য। তখন অ্যাকচুয়ালি সবাই ফ্যামিলি মেম্বার যে আমি সিটে ছিলাম, সব অল দিস ফ্যামিলি মেম্বার চারদিকে এখন খালি একের পর এক কোশ্চেন করতেছে, তোর সমস্যাটা কি আমাদের বলো, কি তোমার সমস্যাটা বলো, তুমি এরকম কেন করতেছ। তখন আমি আমার আম্মুকে জড়ায় ধরে প্রচন্ড ভাবে কান্না করতেছিলাম যে আম্মু এরকম এরকম ঘটনা, আমি বিস্তারিত ডিটেলস সব ভেঙে বললাম যে আম্মু এরকম এরকম ম্যারিড পার্সন, এই বিস্তারিত এই ব্যাপার এই ঘটনা। আমি যখন বললাম তো আমার ফ্যামিলি আমাকে বললো যে তুমি যে কাজটা করতেছিলে সেটা কি রাইট ছিল না রং ছিল, আজকে যদি তুমি মরে যেতে তাহলে আমার ছেলে হারাতাম, আমি মেয়ে কিন্তু মেয়ের জায়গায় ঠিকই থাকতো কিন্তু আমার ছেলে কিন্তু আমার আমার জীবন থেকে চলে যেত। আম্মু এই কথা বলে যখন আমাকে চাপায় ধরলো, চাপায় ধরে আমাকে বললো যে তুমি আর এই কাজ করবো না কখনো অন্তত, তো আমি সব বললাম, বলার পরে সবাই যেহেতু শোনার পরে একটু অদ্ভুত হয়ে গেল যে না এটা কি করে সম্ভব, সবাই যেহেতু শেয়ার করে দিচ্ছে আমি বলতেছি যে না এটা মানতে হবে, যদি ও লাইফে কখনো আসে তো এটা মানতে হবে, মানে আমার কথা একওয়ার্ড থাকতে হবে। আম্মুকে ম্যাচ করলাম, সবাইকে ম্যাচ করলাম, আব্বু বললো যে ঠিক আছে আমার ছেলে যেটাতে সুখী হবে সেটাই আমরা সুখী।
মানে এটা কি মানে হচ্ছে যে আপনার কাছে যদি ভবিষ্যতে ওই মেয়েটা ফিরে আসে তাহলে আপনার ফ্যামিলি এটা মানবে?
মানবে, আমার ওটা ফ্যামিলি ডিসিশন নিয়ে নিল যে আমার খুশির জন্য আমার বাবা আত্মত্যাগ করবে।
আমার তো মনে হয় এটা শোনার পরে বাবা মা, অনেক বাবা মাই আছেন যারা উল্টো পিস খাওয়ার চিন্তা ভাবনা করবেন, কিন্তু এটা এটা অনেক অনেক ওয়াইজ ডিসিশন ছিল ওই মুহূর্তে। ওকে, তারপর
তখন আমার সবকিছু বললাম, বলার পরে বলতেছি ঠিক আছে মেয়ের ফ্যামিলি মেম্বারের সাথে কন্ট্যাক্ট করবো আমরা, যেহেতু আমার মামা ছিল, মামা বললো ঠিক আছে মেয়ের ঠিকানা বলো আমি যোগাযোগ করবো, আবু বললো ঠিক আছে যোগাযোগ করবো। তো জিতু বাবা আমি ফেস ওইখানে আসছে আমি দেখিনি কখনো, যে মেয়ের সাথে যোগাযোগ হচ্ছে না আমি ডিটেলস আবার বললাম, তখন বলতেছি যে মেয়ের সাথে যোগাযোগ হচ্ছে না, মেয়ের সাথে তোমার যে তুমি যে মেয়ের সাথে মরতে এটা কিরকম ধরনের, তখন আর একটা প্রেশার পড়ে গেলাম আমি তখন। তো যাই হোক, আমি প্রেশার দিলাম অতটা, আমি একটু অসুস্থ ছিলাম তখন, আমার প্রেশার না দিয়ে 27 দিনের দিন আমাকে বাসায় নিয়ে আসলো, 28 দিনের দিন তখন আমি হঠাৎ ওই তবু আমার নাম্বার দিয়ে ট্রাই করতেছি, হঠাৎ করে আমার মায়া ফোন দিল, আমি সাথে সাথে মানে ও মানে সাথে সাথে বেক করলাম, বেক করার পর 4 মিনিট পুরো স্তব্ধ ছিল, মানে পুরো সাইলেন্ট ছিল, ও কোনো কথাই বলে না, আমি কান্না অবস্থায় ছিলাম তখন, ও টোটালি ভাবে কোনো কথা বললো না, কোনো রেসপন্স করলো না, ও 4 মিনিট ফিক্স 4 মিনিট ছিল ও ফোনটা কেটে দিল। মনটা কেটে দেওয়ার পরে আমি প্রচন্ড আরো কান্না করতেছি এখন। আমার যদিও ফ্যামিলি সবাই জানা আছে, আমার ছোট বোন জেনে গেছে, আমার ছোট বোনের জিজ্ঞাসা করতো তুই আমার বাংলা করতেছিস, কিন্তু আসলে যে ওই মায়া ফোন দিচ্ছে এটা আমি তখন বললাম যে মায়া ফোন দিয়ে দেখ ফোনটা আমার ফোন রিসিভ করতেছে না। আমার ছোট বোনের নাম সুমনা, তো সুমনা ও কি করলো আমার কাছ থেকে মায়ের নাম্বারটা নিয়ে গেল। ও বলতেছে ঠিক আছে ফোন এখন তো বন্ধ করে দিয়েছে, ও তো ফোন খুলবে অবশ্যই খুলবে, ঠিক আছে আমি ট্রাই করবো। আমি ঠিক আছে তুমি ও ট্রাই করলো, ট্রাই করার পরের দিন সকালে ও ট্রাই করে হ্যাঁ নাম্বারটা ওপেন খোলা পেয়েছে। তখন আমি ট্রাই করি, আমি ঘুমিয়েছিলাম তো, তো ও ট্রাই করছে কখন সেটা আমি দেখি না। ও আমাকে হঠাৎ করে মায়ের সাথে কথা বলছে, তো ও সব বিস্তারিত ওর কাছে বলে দিচ্ছে যে আমি যা যা করছি। বলার পর ও মানে একটু ইমোশন হয়ে গেল যে কি করো এই ধরনের সিচুয়েশনে তোমাদের ফ্যামিলিতে এখন, তো আমাকে তুমি ইমিডিয়েটলি ভাইয়ের সাথে কথা বলো। তো আমাকে সাথে সাথে ও আমার কাছে নিয়ে আসলো ফোনটা, তো আমাকে কথা বললো, আমাকে বলতেছে তুমি কি এই ধরনের কাজ করছো, আমি বললাম হ্যাঁ করছি। তো আমি চিটং গেছি সেটাও বলছি, তো বলার পরে বলতেছে যে এই ধরনের কাজ কেন করছো আজকে যদি তোমার সেটা হয়ে যেত। তখন আমি জিজ্ঞাসা করলাম যে প্রবলেমটা কি ছিল, রাত্রে অনলি কথা বলতেছি আর তুমি তখন ফোনটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর সকালে আমি ফোন দিলাম, তখন থেকে ফোনটা বন্ধ 27-25 দিন হয়ে গেল, তখন পর্যন্ত ফোনটা স্টপ ছিল
25 দিন পর্যন্ত।
হ্যাঁ 25 দিন পর্যন্ত ফোন বন্ধ ছিল। একটা মানুষের তখন সিচুয়েশনটা কোন পর্যায়ে দাঁড়ায় যেহেতু আমি রিয়েলি ভাবে তোমাকে লাভ করতেছি, তো আমার সাথে এরকমটা কেন করলে। তখন ও আমাকে সব বিস্তারিত ভেঙে বললো যে তখন অরাম্মু যখন আমি রাত্রে ফোন দিই তখন ও ঘুমায়নি, যখন ও ফোনটা কেটে দেয় তখন অরাম্মু তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, তখন ওই ও টাচ করে ফোনটা কেটে দেয়, তখন ও ঘুমানো একটা ভাব ধরেছিল। তখন আমি যে নেক্সট টাইম 25 মিনিট পর কিংবা 20 মিনিট পর যে ফোনটা দিই, তো লাইটে যে ফোকাসটা মোবাইলে যে ফোকাসটা ওইটা ঘর নিভানো ছিল, তো ওই ফোকাসটা মানে অরাম্মু দেখে ফেলছে, দেখে ফেলার পরে সকালবেলা অরাম্মু ওকে প্রচন্ড প্রেশার দেয় তো এত রাত্রে কি ফোন দিছিল তোকে, অবশ্যই তুই কারো না কারো সাথে কথা বলো। তখন অরাম্মুর হাজে এই জিনিসটাও ধরা পড়ে গেল, তো ও এগুলো আমাকে বললো। এখন ও যে কথা বললো তখন দেখতেছি ওর কোনো দোষই নেই এখানে। আমি বলি ঠিক আছে তোমার মা হয়তো বা খুব ভালো মানুষ, তো যাই হোক তো মা শেয়ার করছে সব কথা, হ্যাঁ শেয়ার করছে, মা মোটামুটি ভাবে আমাকে খুব ই করলো ই করছে যে এটা জেনে ফেলছে যে আমি তোমার সাথে কথা বলি। তো আমি বলতে ঠিক আছে তোমার মা জেনে ফেলছে, জেনে ফেলছে, তো মোটামুটি ভাবে ওই হ্যাঁ কথা চলতেছে। তো যাই হোক ব্যবস্থা সুমনার সাথে কথা হচ্ছে, আমার বোনের সাথে অনেকবার কথা হয়েছে, এখন আমি একটু সিরিয়াস বেশি হচ্ছে যে তোমার সাথে মিট করো। এখন ও আমাকে বলতেছে যে আজ না এই মাস পরে মাস আসো, ও একটা জব করে সরকারি যে একটা ইয়ে আছে ওইখানে একটু জব করে, এখনো অনলি ওইখানে আছে জব করে। তো আমাকে বলতেছি যে হ্যাঁ একটা সময় সময় নিয়ে দেখা করবো, অবশ্যই দেখা করবো, কিন্তু আমাকে টাইমটা দিতেছে এরকম ভাবে যে এই মাস আসো, যখন এই মাস যাচ্ছে তখন বলতেছে এই মাসে আসো, ও আমাকে সোনা লক্ষ্মী বলে এরকম ভাবে বুঝায় রাখতো। মানে ওকে মানে টোটালি ও আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম, মানে এতটা
বিশ্বাস। সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, আপনি বুঝতেন যে হ্যাঁ সূর্য পশ্চিম দিক থেকে
ওঠে,
যা হয় আর কি প্রেমে পড়ে মানুষের।
আচ্ছা যাই হোক ওটা আমি করতাম, বলতেছি মিট করো মিট করো, ও আমাকে মানে ঘুরাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছিলাম না। একবার যে আমি টিকিট কনফার্ম করলাম যে আমি আজকে যাবই, আজকে মিস করবো না, কাউন্টারে চলে আসলাম, কাউন্টারে চলে আসলাম, ওকে ফোন দিলাম যে আমি কিন্তু গাড়িতে উঠতেছি, তখন বলতেছি না তুমি আজকে গাড়িতে উঠবে না, তুমি কদিন পর আসো। ওইখান থেকে আমার রিটার্ন আমার বাসায় ফিরে যেতে হয়। পরবর্তীতে আমি আর কি করবো, তো যাই হোক বললাম যে তুমি কাজটা ভালো করো নি, তো বলতেছি পর আসো। তো এর মাঝে একটা ঘটনা ঘটতেছে, ফ্যামিলি ওকে প্রেশার দিচ্ছে, ফ্যামিলি প্রেশার দিচ্ছে ওকে বিয়ে দিবে, যেহেতুভাবে এদিকে আরেকটা ছেলের সাথে ওনার মেয়ের একটা রিলেশন আছে, অনলি কিন্তু আমি ওদের ফ্যামিলির সাথে মিট করতে চাচ্ছি, এবং আমি কিন্তু মেয়েকে বারবার প্রেশার দিচ্ছি যে তুমি আমার ফ্যামিলির সাথে কথা বলো, না হলে আমার ফ্যামিলিকে পাঠাই আমি সেটা করো, একটা ব্যবস্থা করো, না হলে আমাকে আসতে তো আমি তোমার ফ্যামিলিকে তোমার ফ্যামিলি ফেস হবো, তুমি যে কোনো একটা করো। ও বলতেছে যে আমি দেখতেছি ব্যাপারটা, ও আমাকে বলে মানে বুঝা রাখতেছে, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি যে তুমি কিন্তু আমাকে দেখা করতে দাও, দেখা করতে দাও, তুমি আমার সাথে দেখা করো, দেখা করো, আমাকে আসতে দাও। ও বলতেছে এই মাসের পরের মাস এরকম করে ঘুরে ঘুরে রাখতো, কিন্তু এদিক থেকে আর একটা কমপ্লেন আমাকে করতেছে যে ওকে ওর ফ্যামিলি প্রেশার দিচ্ছে, প্রচন্ড ভাবে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, কিন্তু বিয়ের জন্য যে প্রেশার দিচ্ছে এমন এক জায়গায় বিয়ের জন্য প্রেশারটা দিচ্ছে সেটা লোক দেবর সাথে, ওর হাজবেন্ড যে মারা গেছে ওনারা 10 ভাই ছিল, ও 10 ভাইয়ের ভিতরে হাজবেন্ডটা ছিল মেজ, এবং ওই 10 ভাইয়ের ভিতর যে একবারে মানে লাস্ট যে ভাইটা আছে ওই ছোট ভাইটার সাথে ওর বিয়েতে দেওয়ার জন্য ওর বাবা মা প্রচন্ড ভাবে খুব সিরিয়াস হয়ে গেল। মানে ওকে খুব প্রেশার দিচ্ছে যে এখানে তোর বিয়ে করতে হবে, অন্য কোথায় তোর বিয়ে করতে সম্ভব না। কিন্তু আমার ট্রাই করার জন্য যে আমি ওর প্রতি কতটুকু ভালোবাসা আছে কিংবা ওকে আমি কতটুকু বিশ্বাস করি কিংবা ওকে কতটুকু আমি ভালোবাসা আন্তরিকতা আছে, এইটাকে আমাকে ট্রাই করার জন্য অন্য একটা মেয়েকে দিয়ে, ওর একটা কাজিন না আপন বোন সেটা আমি এখনো কনফার্ম হতে পারিনি। তো ও আমাকে ট্রাই করছে এভাবে যে আমি অন্য কোন মেয়ের প্রতি কোন আকৃষ্ট হই কিনা, এবার আনা আসলে আমি রিয়েল ভাবে ওকে চাচ্ছি। তো পরবর্তীতে ধরা খায় ও ধরা খায় ওকে বললাম যে তুমি এই কাজ কেন করতেছিলে, যাই ওইটা চলে গেল। যে এদিক থেকে যে কথা আসছিলাম সেটা হলো যে ওর প্রেশার পড়তেছিল, প্রচন্ড ভাবে প্রেশার পড়তেছিল। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি শেয়ার করো আমাকে ইমেল আসতে দাও, এটা হলো না। তো হঠাৎ করে একদিন সন্ধ্যা রাত্রে কথা হচ্ছে, তো আমাকে বললো যে 16 তারিখে ওর দাদু অসুস্থ, মানে দাদি অসুস্থ, ওর আব্বু দেখতে যাবে ওদের গ্রামের বাড়িতে নোয়াখালীতে, ওদের স্থানীয় বাড়ি নোয়াখালী যাবে। তো আমাকে এই কথা বললাম বলতে ঠিক আছে আব্বু যাবে ভালো কথা, দাদু অসুস্থ দেখতে যাবে। পরবর্তীতে ওর আব্বু ওইখানে গেল না, তো আমি আর জিজ্ঞাসা করিনি। পরবর্তীতে বিকেলে 16 তারিখে রাত্রে আবার জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার তোমার আব্বু গেছে এখানে, দাদু কি অবস্থা? তো ও আমাকে বলতেছে যে না আব্বু তো যায়নি। আমি কেন আব্বু বলতেছে যে এই অবস্থায় আসছে এখন, তো সব পরিবারটা নিয়ে গেলে সবথেকে বেটার হবে, সবাই এক নজর হয়তো দেখে বৃদ্ধ মানুষ কিনা কি কি হয়ে যায় সবাই একটা হয়তো এক নজর দেখুক, এটাই মানে সবার ইচ্ছা, সবাইকে নিয়ে আব্বু যাইতে চাচ্ছে। যখন যখন ওই কথাটা বলতেছে তখন আমার ভিতরে খুব মানে মুচুর কেটে উঠলো একটা, না আসলে ব্যাপারটা এরকম না, অন্য একটা সিচুয়েশন এখানে দাঁড় করা হবে, যেহেতু মেয়ে রাজি হচ্ছে না বিয়েতে। তা আমার ভিতরে আমি যে সন্দেহ ছিল ওকে আমি ফ্লাশ করে বললাম যে দেখো এটা এইভাবে না, এটা অন্যভাবে কোনো একটা তোমাকে ব্ল্যাকমেইল করবে, আমি ডাইরেক্টলি ওকে বলে দিলাম। ও কোনো ভাবে বলতেছে যে না এটা খুব সম্ভব না, এরকম কোনো আভাস পেলাম না। আমি বলতেছি এরকম আভাস তোমাকে দিবে মেয়েকে, যেহেতু তুমি রাজি হচ্ছ না তোমাকে কোনো আভাস দিবে না, তুমি সাবধান করো তুমি যেও না এখানে। তবু আমাকে বুঝালো যেহেতু অসুস্থ মানুষ দেখতে যাচ্ছি এখানে তো অন্য কোনো ওয়ে থাকার কোনো কথাই নেই, ইম্পসিবল। তো আমাকে এই ধরনের কিছু কথা বলে বুঝটু দিয়ে রেখে আমাকে বলো যে ঠিক আছে 16 তারিখে রাত্রে বলো 17 তারিখে ওরা চলে যাবে গ্রামের বাড়িতে নোয়াখালী যাবে। তো ঠিক আছে যাও ভালো কথা নোয়াখালী যাও। তো যাওয়ার পরে ওকে ফোন দিতেছি, সারাত্র কথা হয়েছে 16 তারিখে সারাত্র কথা হয়েছে, তখন ওদিন একটু বেশি কথা হয়। তো 16 তারিখে মানে ঘুম হয়নি ওর, ওই অবস্থা 17 তারিখে সকালে ও বলতেছি ফোন দিয়ে, কিন্তু গাড়িতে ও যাচ্ছে তখন ফোন একবার গাড়িতে উঠছে তখন আমাকে ফোন দিয়ে বলছে যে আমি গাড়িতে উঠছি বাট এখন পরে কথা বলবো। তো আমাকে এই কথা বলে ফোনটা রেখে দিল। তো ও আমি তখন ফোনের আশায় ছিলাম, তখন 2-3 বাজে ফোন দিতে পরে রিসিভ করলো। তো রিসিভ করে আমাকে বলতেছে যে শোনা আমি তো অনেক মানুষজন গেস্ট আসছে এখন কথা বলতে পারবো না, যেহেতু অনেক গেস্ট আসছে অন্যরকম, তো আমি কথা বলতে পারবো আমি তুমি খাওয়া দাওয়া করো, আমি জানে যে আমি খাওয়া দাওয়া নিয়ে খুবই ই করি। তো এক পর্যায়ে আমাকে বুঝালো, আমি বললাম যে না তুমি কথা বললো আমার সাথে একটু আমার ভালো লাগতেছে না, তুমি এখানে গেছো কিন্তু আমার মনটা চটপট করতেছে।
গেছে মানে হচ্ছে কি ওর বাবার বাড়িতে গেছে,
ওর বাবার বাড়িতে মানে দাদুকে দেখতে গেছে, মানে দাদু
আলটিমেটলি আপনি কনফিউজ আসলে ওখানে নিয়ে গিয়ে অন্য কিছু বিয়ে দিয়ে পড়িয়ে দেয়।
হ্যাঁ এটা নিয়ে আমি মানে ওকে বুঝ এইভাবে কথা ওকে ভাইঙ্গা জুড়েও দিচ্ছি ব্যাপারটা, কিন্তু তবু ও বলছে যে আমার একটু ভয় করতেছে। ঠিক আছে ভয় করতেছে, আমি বলছি যে এরকম যদি কিছু দেখো তাহলে তুমি আমার সাথে সাথে নক করো, আমি নোয়াখালী যাবো ওইখান থেকে তোমাকে নিয়ে আসবো, তোমার বাবা মার সামনে থেকে প্রয়োজন বোধ হলে আমি নিয়ে আসবো, কোনোভাবে আমার গার্লফ্রেন্ডকে আমি হারাতে পারবো না। তা আমি ফোন দিচ্ছি, তবু রাত্রে 12:30 দিকে ফোন রিসিভ করলো, রিসিভ করে বলে বলতেছে তো আমি বলতেছি কি এখন কি আপনার পাশে কি সব মানুষ বসে রয়েছে, এইভাবে কথাটা বলতেছি। তো বলতেছে শোনা রাগ করো না আম্মু যদি এখন আমার পাশে আসছে তো আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি, এই কথা বলে ফোনটা রেখে দিল। 17 তারিখ তখন মার্চের সতেরো তারিখে এই ঘটনা ঘটলো, ওকে ফোন দিল তো দূরের কথা, ও এখন আমি উল্টো আগে ফোন দিচ্ছি, আধা ঘন্টা এক ঘন্টা পর দেখে ফোন দিতে চান, আমি নিজে ফোন দিলাম, ফোন দিতেছি যেহেতু ওখানে গেছে আমার ভিতরে তো একটা মানে অনেক খারাপ, খুব প্রচন্ড খারাপ লাগতেছে, ভিতরটা কিরকম কিরকম লাগতেছে অনমনা ভাব লাগতেছে, নিশ্চিত করলাম তবুও গেল। তবু আমি ওকে মানে ফোন দিচ্ছি, ও ফোন ধরতেছে না। পরের দিন মার্চের 18 তারিখে ঠিক 12:30 বাজে ফোনটা রিসিভ করে বলে, তখন রিসিভ করে কান্না শব্দ কান্না কণ্ঠে আমাকে বলে যে সাগর আগে ফোন দিয়ে কি হবে, আমাকে আর ফোন দিও না, মনে করবে তোমার মায়া মরে গেছে। তো আমি আমি জিনিসটা হতে পারি আমি এইভাবে নিতে পারিনি, মাইনা নিতে পারছি না ব্যাপারটা কোনোভাবেই না, কি তুমি এটা কি ধরনের কথা বলো, ও এই কথাটা বলার সত্ত্বেও আমি কিছু কথা জিজ্ঞাসা করবো সাথে সাথে ফোনটা কেটে দিই। তো আমার ভিতরে তো পুরো কাজ করতেছি যে না কিছু একটা ঘটনাটা ঘটে গেছে, যে যাই হোক পরবর্তীতে আমি ওকে বললাম আমি খুব কান্নাকাটি করতেছিলাম তখন
যে এই সময়টা আপনার বিজনেসের কি অবস্থা,
আমার বিজনেস আমার তখন যাচ্ছি না অলরেডি, আমার তখন আমার বিজনেস মানে আমার যেহেতু শেয়ার ও দেখছে আমার ছোট ভাই আছে,
মানে আপনি পুরোপুরি অফ বিজনেস থেকে?
আমি অফ মানে উনি, আমি কিন্তু
টাইম যাওয়া আসার উপরে আছেন,
যাওয়া আসার উপরে আমার ফোনে কথা বেশিক্ষণ, ওই ফোনে যা হতো ফোনে হতো।
যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে আমরা বলতে চাই যে অজানার প্রতি আমাদের কৌতূহল আছে, সেখানে যদি বয়স, সিচুয়েশন, ভালো লাগা সবকিছু যদি পারফেক্টলি কাজ করা শুরু করে এবং সেটা যদি মিসগাইডেড হয়, সেটা আপনার জীবনে কত বড় ভুল বা অপরাধ হতে পারে আমরা সামনে আসছি। এতক্ষণ ধরে যারা শুনছেন তারা অনেকেই আজকের এই সাগরের সাথে নিজেকে মিল খুঁজে পাবেন, কিন্তু পরবর্তী ঘটনার জন্য কি প্রস্তুত আপনারা আছেন? আমরা আসছি একটু পরে, বলুন। তারপর
পরবর্তীতে আমি ওখানে ফোন দিলাম, ফোন দেওয়ার পর দেখি ফোন বন্ধ, আধা ঘন্টার ভিতরে ফোনটা বন্ধ করে দিবে। আবার প্রচন্ড কান্না করতেছিলাম তখন, প্রচুর ছটফট করতেছি। তো আমি দুদিন ওয়েট করলাম, দেখলাম যে ওর থেকে কোনো মানে ফিডব্যাক কোনো আমাকে ই করা হয়নি, কোনো ফোন আসে কিনা কিংবা কোনো কোনো রেসপন্স করা হয় কিনা, আমি ওই আশাটা ছিলাম। দুই তিন দিন আমি ওয়েট করছি, ওয়েট করার পর দেখি যে না, ও ফোনও বন্ধ করা মানে টোটালি, কিন্তু ও ফোন খুলতেছে না এবং আমার সাথে ও কোনো যোগাযোগই রাখছেন না। নেক্সট টাইম আমি যেগুলো আবার ও আমাকে ঠিকানাগুলো বলছিল ওগুলো আমি লেখেও রাখছি, মনে 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 কিছুটা রেখে রাখছি, আর বাবার নাম ছিল ওগুলো আমি মোটামুটি ভাবে আমি কিছু করে রাখছি। আমি কি করলাম পরবর্তীতে, আমি সরাসরি চিরাঙ্গ আবার চলে গেলাম, যেহেতু আমার ফ্যামিলি পুরো ব্যাপারটা জানতো যে সাগরের সাথে আমার মেয়ের অ্যাপিয়ার, ভাই বোন মা মানে এখানে টোটালি ফ্যামিলিটা জানতো, বাবা ছাড়া টোটালি ফ্যামিলিটা জানতো, কিন্তু যে ভদ্রলোক জানতো না সে ভদ্রলোককে আমি এখনো শ্রদ্ধা রেখে তার উপরে কথা বলতেছি, সে সম্মানী একজন ব্যক্তি। যাই হোক আমি চিরাঙ্গ চলে গেলাম, হালিশহর গেলাম। তো হালিশহর আমি যাওয়ার পথে আমি এরকম একটা মানে বোর চারটা নামাই দিচ্ছে, তো তো মানে একটু নীরবতা ছিল, আমার একটু ভয়ও ছিল যেহেতু ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো আমি কি করব। তো আমি একটা টঙ্গের দোকান আছে চাটা বিক্রি করে, ওইখানে একটা বেঞ্চের উপরে বসা, তো বৈশাখ মোটামুটি ভাবে ফর্সা হওয়ার আশা আর কি, আজান হচ্ছে তখনও মানে আজানের সাথে সাথে মানে আমি কান্না করতেছি, আল্লাহ কি অপরাধ করছি আমি আমার সাথে, ওর কথাগুলো বারবার মনে
করছি,
দেখিনি। তো যাই হোক, তো রিক্সার ড্রাইভার আমাকে হালিশহর নিয়ে গেল, এখন দক্ষিণ হালিশহর উত্তর হালিশহর দুইটা হালিশহর, যেমন আমাকে হালিশহর ঠিকানা বলছে, এখন কোন হালিশহর ওর বাবা থাকে কি বাবা থাকে সেটা তো আমি জানি না। তো যাই হোক আমি ওই পাশে গেলাম, তো রিক্সা থেকে নেমে আমি সিঁড়িকোটা মতন ছিল ওখানে আমি বসে খুব কান্না করতেছি যে কি করবো আল্লাহ, আমি কোথায় যাবো, ওকে কোথায় খুঁজবো এই মুহূর্তে, আর যেহেতু ভাবে ওর বাবার নামটা জানি, ওর বাবার দোকান কোথায় আছে সেহেতু আমি কোথায় খুঁজবো, এত বড় শহরটা আমি খুঁজে বাই করবো কিভাবে। তো যাই হোক আমি আল্লাহর নাম নিয়ে একটা দোকানের শাটার খুলতেছে, আর সকাল টাইম তো তো শাটারটা খুলতেছে, এর ভিতরে ওর বাবার দোকানের কথা মনে পড়ে গেছে আবার হঠাৎ করে, যে ওর বাবার না দোকান আসছে, যেহেতু হোমিওপ্যাথি একটা দোকান আছে, তো যে কটা হোমিওপ্যাথিক দোকান আছে সব কটার ভিতরে আমি খুঁজ নিবো এ নামে কোন লোক আছে কিনা, যেহেতু আমি তো নাম জানি। তো আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, যে ফার্স্ট টাইম পশ্চিম দিকে নক করলাম মানে ওদিকে মুভ করলাম, পশ্চিম দিকে মুভ করার পরে ওই রাস্তা দিয়ে 14 নং ব্লকে ঢুকলাম, 14 নং ব্লকে ঢোকার পর আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এমুক নামে এমুক ব্যক্তির ওনার ফার্মেসিটা কোথায়। তুই আমাকে বললো যে হ্যাঁ ওই সামনে গেলে দুটা ফার্মেসি আছে, দুটা হোমিওপ্যাথিক হার্বাল সেন্টার আছে, আপনি ওইখানে যেয়ে দেখতে পারেন। তো ফার্স্ট টাইমটা যখন গেলাম ওখানে দেখলাম যে হোমিওপ্যাথিক হার্বাল সেন্টার, তো যখন এটা দেখলাম তো আমি অপর সাইডে রং সাইডে ছিলাম, তো ওইখানে বসে সিগারেট খাচ্ছি, সিগারেট খাওয়ার পরে মানে খুব টেনশনে ছিলাম, সিগারেট খাচ্ছি ফার্স্ট টাইম তখন সিগারেট খাওয়া শুরু করি। তখন আমি বলছি যে যদি ওর বাবার দোকান হয়ে থাকে, যদি এটাই কনফার্ম হয় তাহলে আমি যে কি বলবো ওর বাবাকে, যদি ওনার মেয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা করতে গেলে একটা সিঙ্গেট হয়ে যাবে এখানে। তো আমি খুব ভয় পাইতেছিলাম, ভয় পাওয়ার পরে এক পর্যায়ে আমি ওইখানে গেলাম যে উইকেটের পেশেন্ট সেজে আর কি, ওইখানে যাওয়ার একটা ভূমিকা নিলাম যে একটা পেশেন্ট সেজে হয়তো ওনার সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। তো এরকম যেহেতু সরাসরি যে আমি কথাটা বলতে পারবো না, তো যে একটা পেশেন্ট সেজে হয়তো যেত আমি, তো আমি কি করলাম ওখানে অনেক পেশেন্ট ছিল ওনার, যেহেতু উনি একটু ফ্রি হলো, ফ্রি হওয়ার পর আমি ওখানে গেলাম, যার পর সালাম দিলাম, সালাম দেওয়ার পরে উনি আমার মুখে তাকাইছিল অনেকক্ষণ, আরে এইভাবে তাকাইছিল। তো ওনার যে কথার স্ট্যান্ড গুলো মানে খুবই ভালো, খুব কড়া কড়া কথা বলতো উনি, কিছু কথা বল জিজ্ঞাসা করতেছে আমাকে এরকম ভাবে, আপনি নাম, আপনি কোথায় থাকেন, আপনার এই ধরনের কিছু কথা জিজ্ঞাসা করতেছে, তো আমি কিছু সুযোগই পাচ্ছি না বলার। তো আমি বলতেছি যে আমি সাগর, বাট আমি অলঙ্কা ঠিক আসছে, যেহেতু আমি যদি আমার ঢাকার ঠিকানাটা বলি তাহলে একটা প্রবলেম পড়ে যেতে পারে। তো যাই হোক উনি আমাকে কিছু কোশ্চেন করলো, তো এক পর্যায়ে দেখা যেতেছে আমি ওনার পার্সোনাল কার্ডে আসছি, যে ওনার সেল নাম্বারটা, আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তো উনি আসতে পারেন অসুস্থ, তো আপনার সাথে উনি একটু কথা বলতে চাচ্ছেন। এখন উনি আমাকে বলতেছে দুটো কোশ্চেন করতেছে যে ওই পেশেন্টের সাথে আমি কথা বলবো, তো ওই পেশেন্টের সাথে উনি কথা বলতেছে পেশেন্ট আমি কোথায় পাবো। এখন যেহেতু বলে আমি ওইখানে বলতেছি আমি অলঙ্কার থেকে আসছি, তুমি আমার জিজ্ঞাসা করতে কোথা থেকে আসছেন, আমি অলঙ্কার থেকে আসছি। তো এখন উনি আবার বলতেছে যে আমি পেশেন্টের সাথে, আমি যেহেতু বলছি যে আপনার পেশেন্টের সাথে, উনি পেশেন্টের সাথে কথা। এখন আমি আবার একটু চুপ করে এসে একটা আঙ্কেলকে ফোন দিলাম, ঢাকায় একটা আঙ্কেলকে ফোন দিলাম, আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটা প্রবলেম পড়ে গেছে, আপনি একটু হেল্প করুন, ওনার পাশে ওনার কার্ডটা আপনি একটু বলেন পেশেন্টের সাথে, আপনি একটু বলেন অঙ্গে দিতে। তো উনি আমাকে হেল্প করলো, আমি সাথে সাথে ওনার কাছে ফোনটা দিয়ে দিলাম, মানে মায়ের আব্বুর কাছে ফোনটা দিলাম। ফোনটা দেওয়ার পর উনি কথা ওনার সাথে কি বললো, ফোনার পর আমাকে ওনার পার্সোনাল কার্ড দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আমি নিয়ে আসলাম। এর ভিতরে আমি ওই যে মেয়েটা, যে মেয়েটাকে আমাকে দিয়ে পে করেছিল, সেই মেয়েটাকে আমি ফোন দিলাম,
যে মেয়েটাকে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল,
ট্র্যাপে ফেলানোর চেষ্টা করেছিল, সেই মেয়েটাকে আমি নক করলাম যে আপু আপনি কোথায় আসতেন, যেহেতু ওই মেয়েটা চিটাঙ্গে থাকে, আপনি কোথায় আসতেন আপনি ঠিকানাটা বলুন। ও বলতেছে কেন, আমি বলতেছি আমি চিটাঙ্গে আসছি, আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি।
ডং করে আরো একটি শব্দ আমরা শুনতে পেলাম, তার মানে আমাদের আরো একটি বিরতিতে যেতে হবে এই পর্যায়ে। সাগর আপনাকে থামাচ্ছি, আমি এখান থেকে ফিরব। তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই, রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা ফিরব, এক সাগরের জীবনের সবচাইতে ভয়াবহ যে ভুল সেই পার্টটি উপস্থাপিত হবে রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। যারা এখন পর্যন্ত ইকুয়েশন পাননি, হিসাব পাননি যে কোন দিকে ভুল হচ্ছে, তারা জাস্ট অবাক হয়ে যাবেন যে ওর ভুলের মাত্রা আসলে কতটুকু, কত ভয়াবহ। ইভেন সে এখন পর্যন্ত ভুলের মধ্যে রয়েছে। যখন আমরা শুনেছিলাম প্রথম তার কাছ থেকে, আমরা আসলে টলারেট করতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই জায়গাটি থেকে তাকে ওকে করেছিলাম আমাদের এই যা বলিব সত্য বলিব বলার জন্য। সেটা হচ্ছে সমাজ এরকম ভুল আমরা অহরহই করে চলেছি, এত বড় ভুল প্রত্যেকের জীবনে যাতে না হয়, কারণ এইরকম ভুলের কোনো মাশুল হয় না। প্রিয় শ্রোতা আমরা সেখান থেকে ফিরতে চাই যেখানে আমরা স্টপ করছি, তবে তার আগে আপনাকে বলছি আমাদের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio89.2। এবং একই সাথে বলতে চাই যারা কনফেস করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর শেষ পার্টে। সময় রাত একটা, আর যে কিবরি আপনার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর যে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা ফিরতে চাই সাগরের জীবনের সবচাইতে ভয়াবহ অধ্যায়, যেটা এখন উন্মোচিত হবে। সাগর শুরু করুন।
ওই মেয়েটাকে আপনি বললেন, তারপর
তোমার বাবার কাছে গেলাম, তো ওই নাম্বারটা দিয়ে দিল, ওই মেয়েটাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আমি চিটাঙ্গে আসছি, তো ও কোথায়? তো ওই মেয়েটা আমাকে বলতেছে তখন ওর তো বিয়ে হয়ে গেছে, তখন আরো বেশি কি বলছে, তখন মেয়েটার সাথে প্রচন্ড কান্না করতেছে আমি যে এটা কি বলতেছেন আপনি, এটা সম্ভব না, আমাকে ছেড়ে যাবেন, কথা দিচ্ছে আমাকে, কথা দিচ্ছে আমাকে ছেড়ে যাবেন না, আর আমি তো রিয়েলি ওকে ভালোবাসি, কেন তাহলে আমার সাথে এরকম করবে, ইম্পসিবল, এটা কখনো মানতে পারবো, মেয়ের সাথে আমি বলতেছি আমি চিরম আসছি, এবং কি আমি ডিটেলস আমি বলে দিচ্ছি ওকে, জর্জ বাবার সাথে আমার অলরেডি অনলি ফেস টু ফেস কথা হয়ে গেছে, মানে ওনার ফেস হয়ে গেছে, তো শুধুমাত্র ওনার সাথে আমি আমার পরিচয়টা গোপন রেখে আমি ওনার কাছ থেকে ওনার সেল নাম্বার নিয়ে এসছি এবং ওনার সাথে কন্ট্যাক্ট করবো, মানে এরকম একটা পরিস্থিতির মাধ্যমে আমি বললাম। ও আবার ওদেরকে নক করে দিল যে এরকম এরকম সাগর কিন্তু ওর জন্য চলে আসছে। তো যাই হোক, ওই অবস্থা ছিলাম, তখন আমি ওর বাবাকে বিকেলে ফোন দিলাম, সাথে সাথে কার্ড নাম্বারটা পরপর আমি ফোন নাম্বারটা ফোন দিলাম। ফোন আগে আমি বললাম যে আপনার মেয়ের সম্বন্ধে আমি একটু কথা বলতে যাচ্ছি।
কাকে ফোন দিলেন?
মেয়ের বাবাকে, মায়ের আব্বুকে ফোন দিলাম আমি। আমি জিজ্ঞাসা করলাম মায়া কোথায়? তো উনি মায়া, যখন মায়ার কথা জিজ্ঞাসা করতেছে, উনি উনি বলতেছে মায়া, মানে উনি একটু তাস্কি খেয়ে গেছে মায়াকে। তো আমি বলতেছি মায়াকে, মানে আপনি বড় মেয়ে কোথায়? যখন বড় মেয়ের কথা জিজ্ঞাসা করতেছে, উনি আমাকে উল্টো এমন একটা কোশ্চেন করলো, উনি আমার অ্যাবিলিটির কথা জিজ্ঞাসা করতেছে, আপনার অ্যাবিলিটি কি আছে? মানে আমি বলতেছি আশ্চর্য ঘটনা, মানে আপনি একটা আশ্চর্য মানুষ, এখন আমি ওনাকে কিছু বলতে পারতেছি না, আমি জিজ্ঞাসা করতে আপনি মেয়ে কোথায়, উনি আমার জিজ্ঞাসা করতেছে আপনার অ্যাবিলিটি কি আছে। উনি এই কথার বলে সাথে সাথে ফোনটা, আমার নামটা বলে ফেলছি, ঢাকা থেকে ফোন দিচ্ছি, নামটা বলছি, তো উনি ফোনটা কেটে দিয়ে, উনি আমার যেহেতু লাঞ্চের টাইম ছিল, উনি বাসায় গেছে। বাসায় যাওয়ার পর মায়া তখন ওনাদের বাসায় ছিল, বাপের বাড়িতে ছিল। তো ও উনি যা ওখানে আমার ফ্যামিলিকে বলছে যে সাগর নামে একটা ছেলে ঢাকা থেকে ফোন দিচ্ছে, উনি আমার বড় মেয়ের সম্বন্ধে নাকি আমার কাছ থেকে জানতে চাচ্ছে, যেহেতু এর আগে কিন্তু ও ওরা জেনে গেছে। এই ফাঁকি মায়া কি করছে, মায়া আর একটা মামাতো ভাই বুইটে পড়ে, আমাদের বুইটে পড়ে, ও আমাকে ফোন দিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছে কি আপনি সাগর ভাই? আমি হ্যাঁ সাগর ভাই। তো আপনি কোথায় আসছেন? আমি চিটাঙ্গে আসছি। আমি যাব সত্যি বলতেছি চিটাঙ্গে আসছি। আমি জিজ্ঞাসা আপনি কি? ও বলতেছি যে আমি মায়ার মামাতো ভাই, আমি কাজিন, ওর কাজিন। তা আপনি ওর কাজিন, ঠিক আছে ভালো কথা, আপনি কি বলতে চান, মায়ের কোথায়? আমি জিজ্ঞেস করবো মায়ের কোথায়, ওর তো বিয়ে হয়ে গেছে, তো আপনি কেন এরকমটা করতেছেন, আপনি ওখানে গেছেন কেন, আপনি আঙ্কেলকে ফোন দিচ্ছেন, আঙ্কেলের সাথে যোগাযোগ করতেছেন, আমি যোগাযোগ করবো না, আপনারা কি বলতেছেন যে আমার ভালোবাসা মানুষকে আপনারা এইভাবে নিয়ে যাবেন আর সেটা আমি কি দিয়ে দিব, এটা কি সম্ভব, আপনি কি বলেন? তো ওর সাথে অ্যাকচুয়ালি অনেক কথা তর্ক তর্কি, ও আমাকে বিভিন্ন ধরনের বাজে ধরনের কিছু কমেন্টস করে, বাজে ধরনের কথা বলে, আমি যেহেতু একটা ইয়ে ঘোর পাকে বিতে ছিলাম, মানে সেন্স ঠিক ছিল না, মেন্টালিটি অনেক ঠিক ছিল, শর্ট ছিল, তো যাই হোক আমি ওর সাথে কথা কাটাকাটি করি না, তো লাস্ট মানে একটা জিনিস বুঝতে পারছিলাম তখন যে ওরা কোনোভাবে আমার সাথে মায়ের সাথে যোগাযোগ করতে দিবে না, কোনোভাবে মানে কোনো কথা বলতে দিবে না। তো এক পর্যায়ে তখন আমি ওই মামাতো ভাইটাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া প্লিজ একটা রিকোয়েস্ট করি, মায়ের সাথে আমাকে শুধু একটিবার অন্তত কথা বলার সুযোগ করে দাও। তখন ও আমাকে বললো ঠিক আছে আপনি রিকোয়েস্ট আমি রাখবো, মায়াকে আমি বলবো। তো যাই হোক তখন মার্চের 27 তারিখ তখন ও আমাকে রিকোয়েস্টটা রাখলো, মায়া আমাকে ফোন দিল বিকেল 5টায় আমাকে ফোন দিল অনলি, কিন্তু আমার ফ্যামিলির থেকে কিন্তু তার আগে যেরকমটা করছে তখন কিন্তু একই সিচুয়েশনটা করছে, কারোর কাছে বলে আসিনি, না বলে চলে আসছি, ফ্যামিলি ফোন দিচ্ছে, ফ্যামিলি মোবাইলে চার্জ আছে, মোবাইল খোলা,
তখন আপনি চিটাগাং?
আমি চিটাগাং।
থাকেন কোথায় আপনি
তখন? তখন আমি অনলি এমন কিছু কিছু আমি রাস্তায় তখন দিন যাপন করছি, আমি আসছি সেখানে রাস্তায় কোন হোটেলে কোন গেস্ট আছে কোথাও উঠি না, টাকা আছে উঠিনি, অনলি আমি তখন না খাওয়া অবস্থা, না খাওয়া একবার বেহাল অবস্থা ছিল আমার তখন, আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম, এমন একটা ফ্যামিলি ছিল হয়ে তবু এতটা রাস্তা ছিল যেখানে পড়ে থাকি সে সিচুয়েশনে ছিলাম। তো যাই হোক আমাকে ও বললো আমার রিকোয়েস্টটা রাখলো, মায়া ফোন দিল আমাকে, এখন ও যে মোমেন্টে কথা বলতেছে এখন আমার খুব খারাপ লাগতেছে, আমি তো অনলি কান্না করতেছি, তবু আমি ওকে বললাম যে আমি তো সুইসাইড করে ফেলবো, তুমি যে ধরনের কথা বলতেছো আমি সুইসাইড করে ফেলবো, আমার বাঁচার কোন রাস্তায় তুমি রাখো না। তো আমাকে বললো যে আমার কিছু করার নেই, আপনি ঢাকা ফিরে যান, আমি বলতেছি ইম্পসিবল, আমি তোমাকে না নিয়ে ঢাকা যাবো না, যদি তোমাকে বিয়ে দিয়ে থাকেও তারা সেটা তোমার এখন তো ফ্যামিলির সাথে তুমি বুঝবে, আমি বুঝতে যাবো না, কারণ আমি আমার ভালোবাসা মানুষকে অন্য কারো হাতে দিতে পারবো না, ইম্পসিবল। আমি ডাইরেক্টলি ওকে এইভাবে বললাম, তো বলতেছে যেটা আর কখন সম্ভব, আমি বলতেছি সম্ভব কি সম্ভব না সেটা জানি না, তবে তুমি বেশি বাড়াবাড়ি করো না, এ দুটো আমি সুইসাইড করে ফেলবো, যেহেতু তুমি জানো তার আগে আমি অনলি একভাবে একটা ঘটনা ঘটেছি তোমার জন্য, এখন তুমি কি চাও এরকম করতে, ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে, আমার ফ্যামিলি থেকে তো পাগল হয়ে গেছে, এদিকে সবাই কান্নাকাটি করতেছে, আবারও একই যে জানে যে চিটং চলে গেছি, এটা তো তারা নিশ্চিত হয়েছে পারছে কিছুটা, ফোন ধরতেছি না তারা বুঝতেই পারতেছে। তো মেয়ের সাথে যখন কথা হয়েছে তারপরে 27 তারিখ তখন মার্চের 27 তারিখে সন্ধ্যার সময় বিকেলে ওর সাথে কথা হয়েছে, বিকেলে কথা হইতেছে রানিং অবস্থায়, তখন আমার বাসা থেকে ফোন গেল, ফোন রিসিভ করলাম, আমার বড় আপা তখন ফোন দিচ্ছে, বড় আপার সাথে কথা বললাম, তখন আমি খুব কান্না করতেছিলাম, তখন আম্মু কান্না করতেছিল, সবাই কান্নাকাটি করতেছিল, সুমনা জিজ্ঞাসা করতেছে ভাইয়া তুই কোথায় আসছিস, কাউকে কিছু বলি যাচ্ছিস, এমন করতেছিস, তুই কি আমাদের মারতে চাস, ওই কথা বলার পর আমি খুব কান্না করতেছি, এগুলো আমার ফ্যামিলির সবাই শুনতেছে, কিন্তু যেহেতু ফ্যামিলি একসাথে হয়ে গেছে সবাই, তো আব্বু এর ভিতরে অবস্থা ছিল, তো সুমনাকে আমি কিছু বলিনি, এর ভিতরে আম্মু আবার কিছু কথা বলতে মানে টুকটাক মানে হয়ে গেছে আর কি, সবাই একটু একটু করে কথা বলতেছে আমার সাথে, সবাই কথা বলার চেষ্টা করতেছে একটু একটু করে, মানে এর থেকে হাই কারে নিয়ে কথা বলতেছে, হের থেকে হাই কারে নিয়ে কথা বলতেছে, মানে এরকম করে, তো লাস্ট পর্যায়ে যখন সুমনার কাছে আমি সমস্ত যে আমার ছোট বোনটার কাছে আমি সব শেয়ার করি, তো ওর কাছে আমি বলে ফেলছি যে সুমনা এরকম এরকম ওর নাকি বিয়ে দিয়ে ফেলছে, টস করে ও আব্বুকে বলে ফেলছে যা আব্বু এরকম এরকম মায়াপুর বিয়ে দিয়ে ফেলছে, যখন আব্বু এই কথা শুনছে তখন আব্বু বসা ছিল, তো ওই বসা থেকে দাঁড়ায় গেছে, যখন আব্বু এটা প্রেশার পড়েছে আব্বু সাথে সাথে ব্রেইন স্ট্রোক করছে, আব্বু স্পটে ডেড হয়ে গেছে।
দাঁড়ান 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 দাঁড়ান, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, মানে আপনার বাবা এরকম ভাবে সিনক্রেট কেন করবে,
সিনক্রেট করেন কেন করবে, আমার প্রতি যে আত্মবিশ্বাস ছিল, আমার প্রতি যে তাদের ভালোবাসা ছিল, যে ভালোবাসার টানে মানে আমি যে তাদের কমান্ড কিন্তু মানিনি অ্যাকচুয়ালি মেয়ের জন্য, দ্বিতীয়ত আমি তাদের ওভারটেক করে আমি এটা করতে চাচ্ছি, কিন্তু তাদের ভিতরে একটা কষ্ট ছিল, হয়তো তারা ফ্লাশ করেনি আমার কাছে, তাদের কষ্ট লুকিয়ে কিন্তু আমাকে সুখী দেখার জন্য কিন্তু তারা এটা এক্সপ্রেস করছে, তবু কিন্তু আমি মেয়ের জন্য পাগল, যেহেতু মেয়ের কথাটা শোনার পরে আমার বাবা তখন বেশি তখন সটকে যে কি বলো, যে যে ছেলে আমার একটা মেয়ের জন্য এত কিছু করছে, যে মেয়ের ছেলেকে এরকম করে চলে যাচ্ছে, তখন এই ঘটনাটা আমার বাবা ওভাবে নিচ্ছে, ফ্যামিলি কিন্তু ওভাবে নিচ্ছে, যখন ঘটনাটা ঘটলো তখন আমার মানে ছোট বোন তখন ও যখন আব্বুকে কথাটা বললো তখন আব্বু কথাটা ফোনটা আমার কাছে ছিল, ফোনটা আমার কাছে দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তুই কোথায় আসোস, ঠিকানাটা বল আমরা আসতেছি।
আপনি তখন চিটাগাং?
হ্যাঁ চিটাগাং, আমি তখন একবার অনলি তখন ওর বাবার ফার্মেসির থেকে একটু দূরে দাঁড়ানো, তখন আমি তখন ফোন দিয়ে কথা বলতেছি, তখন আব্বু কথার ভিত্তির ফাঁস করে ফোনটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি কান্না করতেছি, ফ্যামিলি ওদের কান্না করতেছি সেটা আমি শব্দ পাচ্ছি, কিন্তু আমি যে কান্না করতেছি তারা শব্দ পাচ্ছি।
বাবাকে কি বলছিলেন ওই মুহূর্তে?
আমি আব্বুকে কিছু বলিনি, আব্বুকে বলছি শুধু এতটুকু যে আমার ছোট বোন বলছে, তবু ফোনটা আব্বু নিয়ে গেছে।
ছোট বোন তো বাবাকে পুরো সিচুয়েশনটা বলেছে,
বলেছে
আপনাকে খোঁজার জন্য আপনার বাবা বা আপনার সাথে কথা বলার জন্য বাবা আপনাকে ফোন দিয়েছে,
ফোন দিচ্ছে।
আপনি বাবাকে ওই মুহূর্তে কি বলছিলেন?
আমার আব্বুকে শুধু আমি এতটুকুই বলছি যে আব্বু ওর নাকি বিয়ে হয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে কি করে, তখন প্রচন্ড কান্না করতেছে।
এক্স্যাক্টলি, আপনি কান্না করছিলেন, হ্যাঁ, আপনার বাবা সেটা নিতে পারেনি। ওকে, সো দিস ইজ দ্য থিং। তারপর আপনার বাবা ওখানে দাঁড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে স্ট্রোক করে,
স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, তখন ফোনটা পড়ে যায়, তখন কান্নাকাটির শব্দ পাচ্ছি, তখন কিন্তু অনলি আমি কান্না করতেছি, এদিকে কান্না করতেছি আগে থেকে, তো আমি বলতেছি ফোন হ্যালো হ্যালো করতেছি কিন্তু কথা কোনো রেসপন্স পাচ্ছি না। তখন আমি আবার সাথে সাথে ফোন কাটিয়ে দিয়ে আমি ফ্রেন্ডকে ফোন দিলাম যে তার দিয়ে আমাদের বাসায় যা, দেখ ফোন আমি হ্যালো হ্যালো করতেছি ফোন ধরতেছে না কেন, ও যা ওখানে বোরিং হয়ে গেল, মানে ফুল স্টপ, ও পুরো স্টপ হয়ে গেল, ও বলতেছে কোনো কথাই বলতেছে না। আমি বলতেছি কি রে তুই কথা বলিস না কেন, ও বলতেছে যে আমি কিছু বলতে পারবো না, মানে ও পুরো ই হয়ে গেছে। আব্বুর তো ওইখানে আম্মু, মানে আব্বুর যদি আম্মু স্টপ করে আম্মুকে সাথে সাথে মেডিকেল নিয়ে যায়, আব্বু তো বাসায় থাকে, আব্বুকে নিয়ে জিজ্ঞেস করলো কিন্তু ওইখান থেকে তারা বলেছে উনি ডিউটি হয়ে গেছে, ওনাকে বাসায় নিয়ে যেতে হবে, আম্মু মেডিকেলে ছিল। তো ওই অবস্থায় ও কান্না করতেছে, তখন বলতেছে তুই ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই মুহূর্তে ঢাকাস, আর কোথাও থাকবি না, কোথাও থাকার তো সম্ভব না, ইমিডিয়েটলি চলো, কি হয়েছে আমাকে বল। তখন আমাকে বললো যে তোর আব্বু নিয়ে, তখন আব্বু যখন নিয়ে বলছে তখন তো আমার মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেল। তখন আমি তো প্রচন্ড, আমি কি বলবো, আমি আমি আসবো না একবার, মানে আমি ফাইনাল ডিসিশন নিয়ে যাচ্ছি সুইসাইড করবো, অনলি আমি সুইসাইড করার প্ল্যান করে ফেলছিলাম। কথা বলতেছে বলতে এর ভিতরে ওকে ফোন দিলাম, ওই যে মেয়েটা আমাকে যে কথা বলেছিল সে মেয়েটাকে ফোন দিলাম যে দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু ঘটনা ঘটছে, আমার বাবা শেষ, আর এটার জন্য আপনাদের তাই। মায়াকে ওর জানাইছে, মায়া ফোন দিচ্ছে, আমি তখন কান্না করতেছি, তখন বলতেছে যে তখন ওই মানে পুরো টাইম কি ঘটবে এটা, তখন আমি কান্না করতেছি, কান্না এক পর্যায়ে করতে করতে তখন বললাম যে হ্যাপি, খুশি, ভালো হয়েছে, এবার এবার খুশি তো হাতে তুলে দাও, সুখের দিন তোমার যাচ্ছে তো এখন। তো ওই অবস্থা আমি কিছু বললাম, তো ও আমাকে সান্ত্বনা দিতে এখন আপনি করে, ও তখন ইস্তুত, তখন বলতেছি তুমি ইমিডিয়েটলি ঢাকা যাও, তুমি এখানে থেকো না, তুমি যাও, আমি বলতেছি তুমি আসো, তবু আমি ওকে বলতেছি তুমি আসো, আমি এতটাই ভীতি ছিলাম, আমি অন্ধ যেটাকে বলা হয়, আমি নিজে স্বীকার করতাম অন্ধের ভীতি ছিলাম। আমি অলঙ্কার আসলাম ওই রাত্রে, রাত্রে 12টা গাড়ি ছাড়বে, যাই হোক আমি আসলাম, আসার পরে এদিকে সবার মন খারাপ, যেহেতু আমার জন্য একটা ঘটনা ঘটে গেল আমার ফ্যামিলিতে, সবাই আমার উপরে কিপ ছিল কিছুটা, তো আম্মুর জন্য তখন পারেনি, তো আম্মু তো হসপিটাল,
আম্মু তখন হসপিটালাইজড,
আম্মু হসপিটাল, তো আমি ব্যাগটা রেখে আব্বুকে দেখলাম খাটিয়া শোয়া রাখছে, আমি আম্মু আব্বুকে দেখে আমি ওই মুহূর্তে মানে আম্মুর কাছে চলে গেলাম, হসপিটাল চলে গেছে অক্সিজেন লাগানোর অবস্থায়। তো আমি আম্মুকে পায়ের সামনে যে খুব পা ধরে খুব কান্না করতেছিলাম, আম্মু যে আমি কি করলাম এটা, আমার ভুলের জন্য হয়তো এটা হয়ে গেছে, প্রচন্ড কান্না করতেছে। এদিকে পরবর্তীতে আব্বুকে আব্বুকে দাফন কাফন করবে মাটি দিকে, তখন আমাকে ফোন দিল, তখন আমাকে যেতে আসতে হবে, আমি ব্যাগ করলাম, ব্যাগ করার পরে আমি কবরস্থান আব্বুকে মাটি মুটি দেওয়া শেষ, পরবর্তীতে ওইখানে তো আম্মু অসুস্থ, তো আম্মু চার দিন ছিল হসপিটাল, তো আম্মু চার দিন পরে আম্মু কিছুটা অসুস্থ হওয়ার পরে আম্মুকে বাসায় নিয়ে আসা হলো। তো তখন আমার উপরে একটা প্রেশার পড়তেছিল, টুকটাক প্রেশার পড়তেছে যেমন তোর জন্য আজকে এগুলো মানে আমাকে কিছু ইঙ্গিত কথা বলতেছে, মানে যেগুলো গায়ে বিন্ধানো কথা বলি ফ্যামিলি থেকে বলতেছিল কে কো, তো আম্মু এটাকে মানে স্টপ করলো যে না এটা ছেলে দোষ করতে, ও যেটা করতেছিল এটা ওর ভালোবাসার স্বার্থে করতেছিল, ও নিঃস্বার্থে ভাবে ভালোবেসে গেছে, এখানে ও লুকোচুরি করেনি কিছু, ও একটা মেয়েকে ভালোবাসা লাইফে চাচ্ছে, বাট ও জাহান্নামে, ও হয়তো বাজে মেয়ে হোক না কেন কিন্তু আমার ছেলে তো বাজে না, আমার ছেলে তো রাইট ছিল, তাই সেখানে আমার ছেলেকে ঠকাচ্ছে, আমার ছেলে কিন্তু কাউকে ঠকায়নি, তা আমার ছেলের কোনো দোষ নেই এখানে, এখানে হয়তো বা আল্লাহর হুকুম হয়েছে এটা হয়ে গেছে উঠে গেছে, এখানে আমার ছেলে মানে আমার আম্মু আমাকে সেভ করার জন্য এই কথাগুলো সবাইকে বলতেছে। যাই হোক, তো এই পর্যায়ে ওর সাথে দেখা হলো না, আম্মু আব্বু মারা যাওয়ার 15 দিন পরে যে ওর সাথে কথা হচ্ছে আমার, তখন তখন এই ফার্স্ট টাইম আমি ওর সাথে মিট করলাম চিটং, আমি আবার গেলাম আম্মুর অনুমতি নিয়ে, আমি চিটং গেলাম, আমাকে বলে গেলাম যে আম্মু আমি ওর সাথে আজকে মিট করবো, আমি গেলাম,
ওর বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সব জানার পরেও অপরাধের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে, ইন আ সেন্স যে এই মেয়েটির প্রতি তার যে আগ্রহ বা ভালোবাসা সেটা ঠিক আছে, বাট ভালোবাসা বা আগ্রহ বা এটা কিউরিয়াসিটি এত পর্যায়ে যাওয়াটা একেবারেই ভয়াবহ রকমের অপরাধ, যেটা ফ্যামিলিকে ড্যামেজ করে দেবে, যেটা মানে পুরোপুরি নিজের নিজস্বতাকে ড্যামেজ করে দেবে, দিস ইজ ইনটলারেবল। ওকে,
চলে গেল পরে ওর সাথে মিট হলো আমার, তো মিট হওয়ার পরে ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম, ওকে ফার্স্ট টাইম দেখলাম, আমি জানি না যে ও আমারও ওকে ভালো লাগছে, বাট ওকে দেখতে খুবই ভালো লাগছে, খুব নাইস, মানে দেখতে কণ্ঠ যেরকম দেখতে শুনতে এরকমটাই।
বিয়ে হয়ে গেছে ওর, তারপরে ভালো লাগার প্রসঙ্গটা কেন আসছে আপনার
এখানে? আমার মধ্যে এই জন্য আসছে,
আপনার ফিল্ড এরকমই আসছে।
হ্যাঁ, ফিল্ড আসছে।
আর ওর তো বিয়ে হয়ে গেছে, তারপরে ও কেন আপনার সঙ্গে দেখা করলো?
দেখা করলো কারণ আমি ও রিয়েল ছিল, কিন্তু ওকে তো জোর জুবিস্তু করে ওর বাবা মায় বিয়ে দিচ্ছে এখানে, মেয়ের ইচ্ছার বিরোধিতা যেটা করছে তারা।
দেখুন, আমি একটা কথা বুঝি, সেটা হচ্ছে যে যদি কারো ইচ্ছা না থাকে এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, যত জোর জবরদস্তি
করে। এখানে এমন ভাবে কনভিন্স করছে মেয়ের মা,
মেয়ে কি চাচ্ছিল? ঠিক আছে, মেয়ে তারপর বিয়ে করেছে, রাজি ছিল না, বিয়ে করেছে, তারপর আপনার সঙ্গে দেখা করছে, মেয়ে কি চাচ্ছিল?
আমি যেটা চাচ্ছিলাম সেটা তো আমার সাথে আমার জিনিস আমার কাছে ফিরিয়ে দিবে,
মানে তুমি বিয়ে করেছো আমার জানা দরকার নাই, তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো, এটা আপনার ইচ্ছা। ও কি চাচ্ছিল?
ও কি চাচ্ছিল? আমার চাওয়াটা পূরণ করবে, এটা ও চাচ্ছিল,
ও কমিটমেন্ট দিয়েছিল।
হ্যাঁ, অবশ্যই।
This is another big mistake. Okay, তারপর
তো যাই হোক, ও আমাকে এই ধরনের কথা বললো, তো মিট করলাম। মিট করার পরে আমি পরবর্তীতে ওকে বললাম যে ঠিক আছে কি করবো, এখন তো একটা ঝামেলা লাগাই সে দিছো, তুই মিট করবে কিভাবে? তো বলতেছি ঠিক আছে। তো আমি যেদিন গেছি সেদিন আবার ফিরে আসলাম ঢাকা, ওই রাত সকালে গেছি, বিকেলে দেখা হয়েছে, আবার রাতে গাড়ি দিচ্ছি, সকালে আবার বাসা বাড়িতে চলে আসছি। পরে 15 দিন পর ওর সাথে আমি আলোচনা করলাম, যে ও আগে থেকে বলতো একটা জিনিস, যে যদি ও কখনো হয় এরকমটা তাহলে ও কখনো ঢাকা থাকতে পারবে না, মানে ওর মন মানসিকতা এখানে নেই, তো আমারই ওইখানে থাকতে হবে, মানে ওই জিনিসটাও
সবসময় আপনার মা কি জানতো যে মেয়েটার সেকেন্ড টাইম বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ, সেটা জানতো।
জানার পরেও আপনাকে পারমিট করতো দেখা করতে দিতে?
আমার মা জানতো, পারমিট করতো কি সেটা না, আমার মা এই জিনিসটা বলতো যে আবু তুমি যা করতেছো তোমার বুঝ মতন করো, তুমি তোমার সেন্সিবিলিটি ঠিক রেখে করো, কিন্তু এমন কিছু করো না যেখানে অন্যায় হবে, এটা আমার মা বলতো। আমার মা আমি যেখানে যেতাম, কিন্তু
আপনার উপর রেসপন্সিবিলিটি জায়গাটা ছেড়ে দিয়েছিল।
যাই হোক, পরবর্তীতে আমি ওখানে গেলাম, পরে আমি বাসা আসলাম, বাসা আসার পরে আমি কি করবো তোর সাথে একটা পরামর্শ করলাম যে কি করবো, যেহেতু তুমি এখানে আসবে না তো আমার ওইখানে সেটেল হতে হবে, ওখানে সেটেল হওয়ার জন্য একটা সময় দরকার, তো যাই হোক কি করবো।
তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার সাথে পরামর্শ করলাম যে আমু ও তো ওইখানে আসতে চায় না, তো এখন আমি কি করবো? তা আমু বলতেছে যে হ্যাঁ দেখো তোমার ভালো বন্ধু, তুমি ভালো বুঝো। তা আমি আম্মুকে যেমনি হোক ম্যানেজ করলাম, আমি একটা ডিসিশন নিলাম, তো সেটা হলো যেরকম আমার আম্মুর কাছ থেকে আমি ফাইনালি ভাবে ডিসিশন নিলাম, আমার যে শেয়ারের ব্যবসাটা ছিল ওটা আমি ছেড়ে দিলাম, আমার শেয়ারটা নিয়ে এসে পড়লাম।
শেয়ারের ব্যবসা আপনি বন্ধ করে দিলেন?
হ্যাঁ, শেয়ারের ব্যবসাটা বন্ধ করে দিলাম, বাট আমারটা আমি শেয়ারটা নিয়ে এসে পড়লাম। তা আমার যে শেয়ারটা নিয়ে এসে পড়ছি ওইখানে 18 লক্ষ টাকা ছিল
আপনার?
হ্যাঁ।
ওকে,
তো সেইখান থেকে আমি ওই টাকাটা আমার বাসায় নিয়ে এসে সরাসরি তো আম্মুর কাছে আমি টাকাটা পেই।
18 লক্ষ টাকা আপনি কিভাবে করেছিলেন যেখানে 5 লক্ষ টাকা আপনার ফ্যামিলির দেনা?
এটা তো আজ থেকে প্রায়
মানে ধার দেনা শোধ করার পরে 18 লক্ষ টাকা, এটা আপনার বিজনেস থেকে এসেছে?
আমার বিজনেস থেকে।
ওকে ওকে,
তো আমার কাছে টাকাগুলো নিয়ে দিলাম। তো যেহেতু আমার ছোট ভাই আমার সাথে ছিল, ও আমার সাথে অনেক শ্রম দিচ্ছে, তো আমি বলতেছি তো ছোট ভাইকে কি করবে, তো ওইখান থেকে আমার ছোট ভাইয়ের জন্য আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আর ওখান থেকে আমি মোটামুটি ভাবে 10 লাখ টাকা আমি এখান থেকে একটা বেগে করে, মানে নর্মাল একটা বেগে করে আমি একবারে মানে টাকাগুলো নিয়ে গেলাম। প্রিপারেশন নিয়ে কিন্তু আমি কাজটা করছি।
কিসের প্রিপারেশন?
প্রিপারেশনটা ছিল এরকম যে ওর সাথে বোঝাপড়া করছি যে কেমনি কি করবো, তো ও বলতেছিল যে এখানে বিজনেস করতে হলে মোটামুটি ভাবে বড় একটা অ্যামাউন্ট দরকার,
মানে চিটাগং এ?
হ্যাঁ, চিটাগং এ।
ওকে,
তো আমি ওই চিন্তা করেই এই কাজটা করছি।
18 লক্ষ টাকা আপনি নিয়ে নিয়েছেন ওখান থেকে, কিসের ব্যবসা করবেন জানেন আপনি তখন?
তখন আমি আজিত আমি যে বিজনেসটা করতাম সেটা হচ্ছে থানকা বড় ব্যবসা, তো অ্যাটলিস্ট ও যেটা বলতেছে সেটা আমি ওর সাথে আলোচনা করছিলাম যে এরকম একটা যে আপনার কসমেটিক্স এর যে দোকানগুলো থাকে এরকম কিছু একটা, মানে সিম্পল আপাতত সিম্পল একটা করবো কিছু একটা, তারপরে পরবর্তীতে হয়তো বা দেখা যায় যদি ভালো কোনো যে সেটেল হওয়ার পর তো কিছু একটা বসবো ভালো মন্দ, আচ্ছা পরবর্তী ধাপে ধাপে হয়তো আগাবো, এরকম একটা সিচুয়েশন মানে আমার মানে আমার ভিতর পরিকল্পনা ছিল এরকমটা আর কি। তো যাই হোক, আমি ওদিকে দোকান বিক্রি করছি সেটা আমি ওকে জানাইছি, তখন আমি 9,75,000 টাকা সাধারণটা ব্যাগ নর্মাল একটা ব্যাগের ভিতরে আমি চিরং নিয়ে গেছি। তো এক পর্যায়ে ওকে আমি বললাম, ও বললো যে ঠিক আছে এখন আপাতত তুমি ব্যাগটা রেখে যাও বাসায়, ব্যাগটা রেখে যাও, তো ওর ছেলেটাকে পাঠাইছে, তো আমি ওদের দেখছি, তো আমার ছেলেটাকে পাঠাইছে, পাঠানোর পর আমি ব্যাগটা ওর ছেলের হাতে দিয়েছি, বাচ্চার হাতে দিয়ে দিচ্ছি, আব্বু তুমি এটা বাসায় নিয়ে যাও। তো ওই ব্যাগটার ভিতরে টাকাগুলো ছিল ও কিন্তু জানে না, তো যেহেতু আমাকে ও বলেই দিচ্ছে যে দিনে আসবে না রাত আসবে, দিনে আসতে পারবে না কারণ দিনে আসলে হয়তো সবার চোখে পড়বে। তো এক পর্যায়ে রাত্র 8-9 বাজে আমি
আর বাসায় প্রবেশ করলাম, কিছু ইটিং এ ঢুকলাম। ঢোকার পরে রাত্রে মোটামুটি ভাবে ও আমাকে রাত্রে তখন 12টা বাজে, ও কিছু খাবার দিল আমাকে।
ওর বাসায় কি শুধু ও থাকতো না বাবা মাও থাকতো?
না না, ও সিঙ্গেল থাকতো এবং ওর ব্যবহার দুটো মানে বাচ্চা দুটো, এছাড়া অন্য কোনো মেম্বার ছিল না। তো আমি গেলাম, যাওয়ার পরে ওই রাত্রে আমাকে 12টা বাজে খাবার টাবার দিল, তো আমি খেলাম। খাওয়ার পরে যেহেতু ভাবে একটা ইয়ে আমাদের বেশি, বাট আমার ভালোবাসা তো সত্য রিয়েল, মানে এখানে তো অন্য কোনো কথাই আসে না। তো যাই হোক, রাত্রে তখন অনেক রাত্রে হলো, রাত্রে প্রায় দুটো দিকে তখন আমি ওকে ডাকলাম আমার কাছে, যে তুমি আমার কাছে আসো। তো আমার কাছে আসো, আমার হাত ধরলো। তো যখন আমি আমার বুকে ওকে ধরলাম কিংবা আমাকে জড়াই ধরলো, বাট তখন অনেকটা ফিলিংস ছিল, ফিলিংস জায়গাটাতে ফিলিংস ছিল। ব্যাকলিস্টে পরে ও আমাকে বললো যে কেমনি কি করো, তখন একটা মানে কি করতেছি। তো যাই হোক, আমি তো মেয়ের প্রতি ওই আসছি, বাট আমি আমার ভাবে আমি যেটা করার আমি করছি, বাট আমি ওকে বললাম যে টাকাগুলো রাখো। তো টাকাগুলো ও রেখে দিয়েছে, বাট ওকে আমি বলছি যে পেপার আমি প্রিপারেশন নিয়ে আসছি, এভাবে দোকানে এখানে নিবো, তো আর কিচ্ছু না, টাকাগুলো তোমার কাছে রাখো। ও টাকাগুলো রেখে দিল সুন্দরভাবে, ওকে বললাম ও রেখে দিল।
কত টাকা?
975,000 টাকা
ওর কাছে রাখলেন আপনি?
ওর কাছে রাখলাম। তো যাই হোক, ওখানে দুই দিন ছিলাম, দুই দিন পর আমি সকালে তখন বলছিলাম যে চলো কাজী পিসে চলো, তো বলতেছে না এখন যাবো না, আমাকে বুঝালো। তখন ওই বুঝের কথা বলতেছে
কাজী অফিসে কি প্ল্যান আপনার?
কাজী অফিসে মানে আমরা চাচ্ছিলাম যে আমরা বিয়েটা করে ফেলবো।
বিয়ে করবেন কিভাবে? আপনি তো অলরেডি বিয়ে করে ফেলেছে একজনকে, তো সে অবস্থায় আপনাকে তো বিয়ে করতে পারবে না।
আমাকে বিয়ে করতে পারবে এখন যেহেতু ও যদি বিয়ে, বাট আমি যদি জিতো ওর প্রতি আমার অ্যাপিয়ারটা আগের থেকে,
তাহলে তাকে ডিভোর্স দিতে হবে। তো আপনাকে তো সে অবস্থায় সে বিয়ে করতেই পারে না, আপনি তাকে বারবার নিয়ে যাচ্ছেন কাজী অফিসে, এবং আপনি যে চরমতম অন্যায় করে চলেছেন, ভুল করে চলেছেন, পাগলাম করে চলেছেন, সেটা তো বুঝতে পারছেন আপনি, এবং সেটা আপনি শেষ পর্যন্ত হয়তো বুঝেছেন আপনার যে ঘটনা সেখানে হয়তো বাকি দিকে যাবে, যেহেতু আপনি আজকে এখানে সবকিছু সত্য প্রকাশ করতে এসেছেন। বাট দ্য থিং ইজ দ্যাট এত কিছুর পরেও একজন মানুষকে আপনি মানে মোহের জায়গা থেকে হোক, ভালোবাসার জায়গা থেকে হোক, যেটার জায়গা থেকে হোক, আপনি ছাড়তে পারছেন না, এটা যে কত বড় ভুল এবং অন্যায়, লেটস সি হোয়াট হ্যাপেন। তারপর
আমরা খুব এলার্ট ছিলাম, দুজনেই এলার্ট ছিলাম যে এটার প্রতি যে আমরা এটা করে তারপর বিয়েটা করবো। তো যাই হোক, ওই সময়টা এমন একটা সময় ছিল, তখন মানে বাচ্চা দুটোর পরীক্ষা চলতেছিল, পরীক্ষার জন্য ও বলতেছে যে এখন পরীক্ষা চলতেছে, এখন কিছু করতে পারবো না, পরীক্ষার পরে যা করার করবো। ঠিক আছে, ওকে ফাইন, পরীক্ষার পরে করবা, তো আমি কি করবো এখন? ও বলতেছে তুমি তাহলে ঢাকা যাও, ঢাকা যাওয়ার পরে তারপরে যা করো করো, আইসব পরে পরীক্ষা শেষ হোক তারপরে। তো আমাকে বলার পরে আমি ওকে বুঝাইছি না, আমি আবার ঢাকা আসলাম। তো ঢাকা আসার পরে যেহেতু
টাকা রেখে ঢাকায় আসলেন,
টাকা রেখে ঢাকা আসলাম, পরবর্তীতে আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পরে এটা হয়েছে আপনার এপ্রিলের 3 তারিখ না 4 তারিখে ঘটনাটা ঘটে, 2014 সালের এপ্রিলে। ঢাকা আসার পরে ও কিছুদিন আমি একটু ওয়েট করি, ওয়েট করার পর ও আমাকে একটা একটু একটা জিনিস মানে খুশির একটা সংবাদ দেয় আমাকে আর
কি। সংবাদ সেটা?
সেটা ছিল মানে ও কনসেপ্ট করছে
মানে আপনারা এইভাবে অবিবাহিত অবস্থায় আপনারা যে শারীরিক সম্পর্কটা করেন সে অবস্থায় সে কনসেপ্ট করেছে, এটা সেটা আপনাদের জন্য খুশির সংবাদ?
সেটা খুশি সংবাদ ছিল কি মানে, হ্যাঁ আমি জানি যে আমি
অন্যায় অবস্থায় যেটা ফিল করেছেন সেটাই বলেন, আপনি তো অন্যায় স্বীকার করতে এসছেন আজকে এখানে, আপনার অপরাধগুলো স্বীকার করতে এসছেন, তো সে অবস্থায় আপনার কাছে মনে হয় সেটা খুশির সংবাদ? ওকে বলুন। তারপর
আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তো তুমি এটা এটা হয়ে গেছে, তো যে হয়ে গেছে হয়ে গেছে। তখন আমি ওকে মানে আরো উৎসাহিত করলাম যে তুমি তাহলে লেট করলে কেন, তখন এটা ডিভোর্সটা হয়ে গেলে আমারটা তো আমার জিনিসটা আমার কাছে থাকতো, এখন যদি এরকম হয়ে গেছে তো একটা ঝামেলা হয়ে গেছে, তো অন্যরকম একটা ব্যাপার সেপার হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে বড় কথা না, তো এখন তুমি কি করতে চাচ্ছ? ও বলতেছে আমি, ও বলতেছে খুব ভয় পাইতেছে যে এটা তো কখনো সম্ভব না, তো মানে ও ভয় পাইতেছিল। তো আমি বলতেছি না, এটা কি করে হয়, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা তুমি নষ্ট করবে না, যত যাই হোক নষ্ট করবে না, সেটা বলতেছিলাম আমি। তো ও যেহেতু ভয় পাইতেছিল, যাই হোক আমি জানি না কি হয়েছে না হয়েছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, সেটা আমি জানি না, তবে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে ও কনসেপ্ট করছে। তো আমাকে পরের যেদিন বললো মে মাসের 18 তারিখে হঠাৎ করে পরীক্ষাটা শেষ হলো, তো এর ভিতরে আমরা দুজনে একটা প্ল্যান করলাম যেহেতু আমরা বিয়ে করবো, বিয়ে করার জন্য একটা অন্যরকম একটা ই দরকার। তো যাই হোক, তো ছেলে মেয়েগুলোকে ওর আব্বামুর বাড়িতে রেখে আসা হলো। তো মে মাসের 18 তারিখে আমরা দুজন, আমি আবার ঢাকা থেকে চিরং যাই, এদিক থেকে আমি আমাকে বলে গেছে যে আম্মা আজকে তো এই ঘটনা করছে, আমার আমাকে সবই বলছি যেহেতু আম্মু এই ব্যাপারটা জানে, আম্মু নিষেধ করছিল আমাকে, যাবো এটা কিন্তু অন্যায় হচ্ছে। তবু আমি বলছি যে আম্মু এটা কিরকম ধরনের কথা, আমার ভালোবাসার মানুষ আরেকজনকে জোর করে কায়রা জোর করে নিয়ে ভিজে দিবে, আর আমি সেটা মেনে থাকবো। পরবর্তীতে ওখানে গেলাম, যাওয়ার পরে ও অলঙ্কার এসে পড়লো, অলঙ্কার থেকে ওকে নিয়ে আমরা চলে গেলাম কক্সবাজার ভি করার জন্য, কোড ম্যারেজ করবো এটার জন্য যে ও ফার্স্ট টাইম ওইটা ডিফোর্স দিবে, ডিফোর্সের পরে আমরা কোড ম্যারেজটা করবো।
কক্সবাজার গেছেন বিয়ে করার জন্য? চিটাগং থেকে।
চিটাগং থেকে
কক্সবাজার কেন যেতে হবে বিয়ে করার জন্য? চিটাগংই তো আপনারা বিয়ে করতে পারতেন।
হ্যাঁ, চিটাগং বিয়ে করতে পারতেন, কারণ চিটাগংয়ে আমি তো আসলে কাউকে চিনা জানা ছিল না।
কক্সবাজার পরিচিত ছিল?
কক্সবাজার পরিচিত ছিল না, আমার কথা ছিল এটা যে একটা গেস্ট হাউস উঠবো, ওইখান থেকে হয়তো বা মানুষকে জিজ্ঞাসা করলো তো হয়তো বা একটা কিছু বলবে মানুষ যে কোথায়
করতে
পারতেন, সেটা আমি পরে বুঝতে পারছি এখানে ব্যাপারটা, কক্সবাজার যাওয়ার পরে বুঝতে পারছি। তখন যখন কক্সবাজার গেছি, যাওয়ার পর দেখছি যে না আসলে এই ধরনের কোন ই এখানে নেই, শহরে আসতে হবে। তো যেহেতু ওরে আমি নিয়ে পরে সকালবেলায় গাড়ি দুইটা আমার শহরে আসতে পারছি, তো আমি বললাম যে তুমি বাসা যাও, আমি লয়ারের সাথে কথা বলতেছি, আর লয়ারের সাথে কথা বলে আমি তোমাকে আবার বাসা থেকে নিয়ে আসতেছি। আমি এই কথা বলে মাত্র ওকে সিএনজিতে আমি নপাড়া নামাই দিয়ে ওইখান থেকে, আমি যেহেতু লয়ার আমি মানে চাচ্ছি যে যত দ্রুত ভাবে সম্ভব আমি কাজটা সেরে দিব, তো আমি ওকে নামাই দিয়ে মাত্র সবাই মাত্র বদর হাঁটাইছি, যেহেতু ভাবে দুই তিন দিন না খাওয়া পর্যন্ত মানে ক্ষুধার্ত পেট। দ্বিতীয়ত আমি বদর হাঁটাইসা তখন আমি মাত্র এক কাপ চা নিছি যে চাটা খাবো, এর ভিতরে ও বাসায় গেছে, বাসায় গিয়ে আমাকে ফোন দিচ্ছে, কান্না করতেছে, আবার কান্না করতেছে কেন কি হয়েছে, তো এর ভিতরে ও আমার কি করছে জানি না, এর ভিতরে ও নাকি ওর যেহেতু দুটা সেল ছিল ও একটা সেল ওপেন করছে, ওপেন করার পরে ওর ওই নাম্বারে ওর মামা একজন লয়ার ওনার ফোনটা রিসিভ করছে, ওনার সাথে ওই মায়ার সাথে কি কথা হয়েছে আমি জানি না। তবে আমি ওইখান থেকে আসা বদ্রহাট, তখন আমাকে বলতেছি তুমি কোথায় আসো, আমি বলতেছি কেন আমি বদ্রহাটেছি, বলতেছি তুমি এখান থেকে যেমনে পারো এখান থেকে তার দিকে পড়ো, কাইটা পড়ো মানে তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো, তো বলতেছি না তুমি যেখান থেকে পারো যেভাবে পারো এখান থেকে তুমি সরে যাও তাড়াতাড়ি এখান থেকে পালো, আমি কি হয়েছি বলো আমাকে বলো, চারোদিকে তোমাকে পুলিশ খোঁজাখুঁজি করতেছে, পুলিশ খোঁজাখুঁজি করতেছে কেন, পুলিশ খোঁজাখুঁজি করতেছে তোমার নামে মামলা হয়েছে, আমার নামে মামলা হবে কিসের মামলা হবে আমার নামে, তুমি কিভাবে জানলা, ও মামা আমাকে বলছে, ও বলার পরে আমি বললাম যে ঠিক আছে। তা আমি আর চাটা নিচ্ছি চাটার মুখে দিনে, আমি চাটা ওইভাবে রেখে সিগারেটটা ওইভাবে ফেলে আমি ব্যাগটা নিয়ে সরে গেলাম, সরে যেয়ে আমি আবার অলঙ্কার আসলাম, অলঙ্কার এসে একটা গেস্ট মানে একটু হোটেলে উঠলাম, হোটেলে উঠে আমি একটু মানে কোন রকম একটু একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর এর ভিতরে ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছি যে কি হয়েছে, ওই তুমি এখন কোথায় আসছো, আমি কই আমি আপাতত হোটেলে আসছি, এর ভিতরে ওর ফ্যামিলি নাকি ওদের বাসায় চলে আসছে, আসার পর কি বলতে জানি না, তখন সবাই ওর উপরে একটা চাপ প্রয়োগ শুরু করলো যে তুই এটা কেন করলি, এটা কি হলো আমাদের মান সম্মান এটা সেটা, মানে ওরকে যা বাজে মানে যা নোংরা তোনো কথা ছিল ফ্যামিলি নাকি বলছে। তো যাই হোক, তো আমাকে বলতেছি যে সাগর এরকম অবস্থা আমাকে, তো আমি তো আর পারতেছি না, তো আমি বলতেছি যে পারতেছো না মানে কি হয়েছে, তো ও খুব কান্না করতেছে যেহেতু প্রেশার ওর উপর প্রচন্ড প্রেশার দিতেছে ফ্যামিলি, নোংরা কথা বলতেছে প্রচন্ড ই করতেছে, এমনকি ওর আম্মু ওকে মারছে, এটু আমাকে বলছে যে আম্মু আমাকে মারছে। যাই হোক, আমি বললাম যে তুমি ধৈর্য ধরে থাকো, কষ্ট করে থাকো, আল্লাহ হয়তো বা একটা উপায় মিলে দিবে। আর আমি যখন দেখলাম যে না প্রেশারটা বেশি, তখন আমি আর কোনো কিছু করলাম না, আমি সাথে সাথে সবার সাথে আর ফ্যামিলির সবার সাথে কন্টাক্ট করা শুরু করলাম, মানে একবার আমি ডাইরেক্টলি বলতেছি যে আমি স্ট্যান্ডার করবো, যদি অপরাধ আমার হয়ে থাকে, যদি অপরাধ আমি করছি মায়া করিনি, আমি নিজের কাঁধে আমার নিজের দোষটা নিয়ে নিচ্ছি, যে ঠিক আছে ওর কোনো দোষ নেই, দোষ আমার, আমি স্ট্যান্ডার করবো আপনাদের কাছে। যখন আমি তাদের কাছে স্বইচ্ছে ধরা দিতে চাইলাম, তখন একমাত্র শুধু ওর মামাই কথা বলছে। তো যাই হোক, আমাকে অনেক বুঝানোর চেষ্টা করে উল্টা পাল্টা বুঝায় যে হ্যাঁ এটা সম্ভব না, এটা আপনার জন্য কি আমরা 10টা লাইফ নষ্ট করবো এটা সেটা। পরে ওর যে ছেলেটার সাথে ওর বিয়েটা হয়, ওই সরাটা হয়, ওই ছেলের নাম্বারটা আমি কালেক্ট করছি, আমি ওই ছেলেটাকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ডিটেলস ওকে সমস্ত কথা পাটে পাটে মানে বলে দিচ্ছি যে ভাই তুমি ফুল স্টপ থাকো, এখন তুমি সমস্ত কথাটি আমি তোমাকে শেয়ার করলাম। পরে ও বললো যে ঠিক আছে আপনি আমার সাথে মিট করেন কিংবা আপনার সাথে আমি এটা বসবো। আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে বসো। তখন আমি ঢাকা আসলাম, ঢাকা আসার পরে তো আমি আম্মুকে সবই বললাম, আম্মু সব শুনলো যে এই ঘটনা এই ঘটনা ঘটছে, আম্মু বলতেছে তুই এখন কি করবি, তো অ্যাকচুয়ালি তো ওদিক থেকে তো ওর ফ্যামিলির সাথে যে প্রেশার পড়তেছে চাপ দিতেছে, এদিকে তো কন্ট্যাক্ট করতেছি সবকিছু করতেছি কিন্তু কোনোটাকে আর কি কোনোভাবে থামানো যাচ্ছে না। তো এক পর্যায়ে আমি কি করবো দিশা বিশা না পেয়ে ছেলেকেও বললাম, ছেলেও দেখলাম লাস্টে ওই একই কাজ করলো, ছেলে আমার সাথে বলছে একটা তার উল্টোটা কাজ করছে। ও করলে কি হঠাৎ মে মাসে ঘটনা 18 থেকে ঘটে, ও মে মাসের শেষ দিয়ে হঠাৎ করে ও বাসাটা চেঞ্জ করার কথা ছিল, ওখানে যে বাসাটা ছিল সেই বাসাটা চেঞ্জ করার কথা, এবং সেখানেও আমি 3,000 টাকা আমি ওকে অ্যাডভান্সের জন্য দিয়ে দিই। ওই ছেলেকে বলার পর হঠাৎ করে বাসা চেঞ্জ করে, আমি তো জানি যে ও বাসা চেঞ্জ করবে 1 তারিখে, তো আমি ওর সাথে দেখা না করে আমি সরাসরি, যেহেতু ফ্যামিলি আমার কোনো কথা শুনতেছে না, ছিল আমাকে আমাকে বলছে এরকম এরকম, তো আমি সরাসরি ভাবে চিরং চলে গেলাম। এখন চিটাগং যে দৃশ্যটা দেখলাম সেটা হলো যে আমি দাঁড়াইছিলাম, ও বাসা চেঞ্জ করছে সেটা আমি জানি, আর যে বাসার কথা বলছে সেটা আমি ওকে রাখার জন্যই অনুমতি দিচ্ছি যে বাসাটা রাখো। তো 7 তারিখে সকালে আমি ওইখানে গেছি, আমি সরাসরি আর বাসা উঠলাম না, যেহেতু বাসা উঠলো হয়তো বাকি ওনাকে থাকতে পারে, ওই ভয়টা আমার ভিতরে ছিল। আমি রাস্তায় দাঁড়াইছি যে ও যেহেতু জব করে ও তো অফিসে যাবে, এই রাস্তাতে যাবে, তখন হয়তো বা ওর সামনে দাঁড়াবো, যেহেতু কি হয়েছিল ব্যাপারটা কি জানলাম।
তখন কি আপনার টাকাগুলো ওর কাছে?
হ্যাঁ, টাকাগুলো ওর কাছে। তো টোটালি ভাবে আমি তখন দেখতেছি আমি অপর সাইডে দাঁড়ান, মানে মায়ার হাত আর একটা ছিলে ওই ওই যে ইটা একটা ছিলে ধরে হাত দেখিনি। তো এক পর্যায়ে ওই মোল্লা আমাকে যা যা বলছে, কিন্তু মোল্লা পুরাটাই আমাকে বলছে একটা ওর কাজ হয়েছে আর একটা, মানে টোটালি মানে বিষয়টা কথা একরকম কাজ একরকম কোন মিল নেই।
মায়া যার হাত ধরে ঘুরছিল সে ছিল আসলে কে?
ছেলেটা ওরা ওই হাজবেন্ড ছিল,
তার হাজবেন্ড ছিল। ফাইন, শি ইজ ইন দ্য ট্র্যাক, সে বুঝতে পেরেছে সে ট্র্যাকেই আছে কিন্তু আপনি ট্র্যাকে না। এবং আমার মতে আপনার ফ্যামিলি আপনার এই জিনিসগুলোকে সাপোর্ট করা কোনোভাবেই উচিত হয়নি, যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তারপর আপনার ফ্যামিলির মা আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন। মা কি মেয়েটার সঙ্গে কথা বলেছিল কখনো?
আমি বলছি মায়াকে ওর সাথে আমার কথা বলা দিই, আমি মায়াকে রিকোয়েস্ট করছি তুমি আমার সাথে কথা, তো ও ভয় পেয়েছিল যে আমার সাথে আমি কি কথা বলবো।
আপনি যে এত টাকা নিয়ে তার কাছে রেখেছেন এটা কি আপনার মা জানতো?
না,
এটা আপনার মা জানতো না। ফাইন, নাও দিস ইজ দ্য টার্ম। একে তো হচ্ছে 5-7 লাখ টাকা ধার দেনা ছিল, সে কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেল, আপনার বিজনেস আসতেন সেটা টার্ন ওভার করলেন, এবং তারপরে আপনি এত টাকা জমিয়েছেন সংসারে যখন আলোর মুখ দেখলো সেই টাকা নিয়ে গিয়ে আপনি চিটাগংয়ে ওখানে থাকবেন, তার সঙ্গে বিজনেস করবেন, এর জন্য এই টাকা নিয়ে আবার ওর কাছেই রেখেছেন। এবং আরো বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি যে চিটাগংয়ে সেটেল হতে যাচ্ছেন এটা কি আপনার মা জানতো?
ওটা আম্মু আমি শেয়ার করছি আম্মুর সাথে, এবং আম্মু বলছে যে ঠিক আছে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ওকে নিয়ে থাকলে তো আমার সমস্যা কোথায়, যদি আমি এখানে থাকবো।
আপনি যান, তারপরে কি হলো আপনার?
তারপরে হ্যাঁ, তারপরে মোটামুটি ভাবে আমি ওখানে যাওয়ার পরে এই অবস্থা দেখলাম, দেখার পরে আমি ওকে ফোন দিলাম, ও দেখতেছে ভংছং কথা বলতেছে, কিন্তু অনলি কিন্তু ও কিন্তু দেখলাম আমার চোখের সামনে তো ওকে ধরে নিয়ে গেল। তো আমি বাসায় ফিরলাম, বাসায় ফিরের পর আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেলাম, তখন আমি প্রায় 15-16 দিন পর্যন্ত সেন্সলেস ছিলাম, হসপিটালে ছিলাম। পরবর্তীতে আমার কি হয়েছে কি মানে কোনো মানে 15 কয়দিন গেছে আমি নিজে বলতে পারি না। তো পরবর্তীতে যখন আমি আমার রুমে আমার জ্ঞান ফিরে তখন আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে, আমি রুমে শুয়ে রয়েছি, তখন মানে তার আগের দিনে মানে রোজার মাত্র 4-5 দিন আগে ঘটনাটা, এর ভিতরে মানে ফ্যামিলি থেকে ছোট ভাই বোন ওরা আমার বাইরে চলে গেছে, দুজনের বাহিরে। তো যাই হোক, এইখানে আম্মু আর আমি এখন বাসায় একা। তো আম্মু মোটামুটি ভাবে যে রান্না করে এটা করে সেটা করে, আম্মু খায় না আমিও খাই না, মানে আমার খাবার প্রতি কোনো ইয়ে নেই কে। তো আমি ওই রুমে বসে কান্না করতেছিলাম। তো আম্মু ওইখান থেকে আম্মু রুম থেকে ডাক দিচ্ছে, সাগর তুই ঘুমাই রিসোস না সজাগ আছো? তো আমি বলতেছি না আম্মু আমি সজাগ আছি। তারপর আমি আম্মু রুমে গেছি, আম্মু রুমে যাওয়ার পরে আম্মু আমি এইভাবে শোয়া ছিল, মানে খাটের সাথে ডেলান দেওয়া ছিল, আমি আমি সাথে সাথে যে ওই অবস্থা ওই যে ঘটনা দেখছি যে দৃশ্য দেখছি এই দৃশ্যটা আমার বারবার ফেস হচ্ছে মনে, আমার চোখে ভাসে উঠতেছে আমি কি দেখলাম এটা। তখন আম্মু কুলে মাথা রেখে আমি প্রচন্ড কান্না করতেছিলাম যে আম্মু এটা কি দেখলাম, আমি আমি কাকে এতটা বিশ্বাস করলাম আর কি, কার জন্য আমি এতটা ই করতেছি, এটা কি আমার পুরো আম্মু এটা কি আমার ভুল ছিল? কারণ আম্মু যখন আমি যখন আম্মুর কাছে সমস্ত কথাগুলো বলতেছি তখন আম্মু আমার বুকে হাত দিয়ে মানে তখন বলতেছিল যে আব্বু তোমার এই কষ্টটা এতটা বড় হয়ে গেছে, যদি আমি পারতাম ভাগ করে নিয়ে যেতাম আমার আম্মু এই কথাটা বলো। তো অনেকক্ষণ আম্মু কোলের মাথা রেখে কান্নাটা, আম্মু কান্না করছে, অ্যাকচুয়ালি যেহেতু রাত্রে প্রায় 1:30 তখন বাজবে, তখন আমি আমার রুমে আম্মু বললো যে তুমি তোমার রুমে যাও, আব্বু তোমার শরীর ভালো না তুমি যা শুয়ে থাকো। তো আমি আমার রুমে যখন আসলাম, আসার পরে আমি অনেক ঘুম তো নেই, তো আমি আমি ঠেলাম দিয়ে বসে রয়েছি, চোখ দিয়ে পানি পড়তেছে টল টল করে। তখন আম্মু এর ভিতরে আমার আমার রুমে যখন আসছি তখন আমার মনটা খুব ছটফট করতেছিল, যে হ্যাঁ আমার মনটা খুব ভালো লাগতেছে মনে। তো আধা ঘন্টা কিংবা 1.25 ঘন্টা হবে, এর বেশি হবে না। এর ভিতরে আমি আমার মন আনসান করতেছে, আমি আমার আম্মুর রুমে গেছি, আমার ইচ্ছে কিন্তু গেছি, আমু রুমে গেছি পরে, যা আমু যেভাবে ডেলান দেওয়া ছিল ওইভাবে ডেলান দেওয়া, তা আমি আবার আমুর কাছে যে আমার আমুর মাথা ইচ্ছে কিন্তু যে আমুর মাথা মানে কোলের ভিতরে মাথা রেখে আমি আবার আমুকে জড়াই দিচ্ছি, মানে ভালো লাগতেছে না বিধায় আমার, তো যে কোলের মাথা রেখেছি এখন আম্মু আমি ভাবছি ঘুমায় রয়েছে, যে আমার চোখ বন্ধ করা ঘুমায় রয়েছে, তা চুপ করে যে আমুর কোলে মাথা রেখে আমি এইভাবে ঢেলান দিয়ে আসছি আমুর উপরে, তো আম্মুর একবার আমি আস্তে করে টাচ করছি, টাচ করার পর দেখি যে আম্মু কোনো কথা মানে কোনো রাশ দিতেছে না, তো দ্বিতীয়বার অনেকক্ষণ পর আবার টাচ করছি, ধাক্কা দিচ্ছে আস্তে করে, যে আম্মু হাত ধাক্কা দিচ্ছি, তো দেখি না হচ্ছে না, তৃতীয়বার আম্মুকে আমি ডাকি দিছি জোরে, ডাক দিছে যে আম্মু এরকম ডাক দিছে, পর দেখি আম্মু কোনো মানে কোনো রেসপন্স করতেছে না, কোনো সাউন্ড করতেছে না, তখন আমি মানে চোখটা মেলা যেতে আমি খুব অসুস্থ, চোখটা মেলে আমি আম্মু কি ই করতেছে না কেন, তখন আম্মু যখন এভাবে ডেলান দেওয়া ছিল আম্মুর মাথাটা যখন আমি এরকমটা করছি তখন আম্মুর মাথাটা হেলে গেছে, যখন আম্মুর মাথাটা হেলে গেছে তখন মানে দেখতেছি যে আম্মুর আর প্রশ্বাসটা নাই, মানে আমার আম্মু ওই অবস্থায় ছিল, মানে যখন আমি আম্মু ছিল ওই অবস্থায় ছিল, কিন্তু মাত্র আধা ঘন্টা পরে একদম ঠিক স্টেপ, যে একটা মানুষ আমার বুকে হাত রেখে বলে গেল যে আব্বু তোমার ব্যক্তি এত কষ্ট, আমি যদি পারতাম তাহলে আমি ভাগ করে নিতাম, তো এখানকার ভিতরে আমার মূর্তি হয়ে গেল, তখন আমি খালি শুধু একটা জাম্বুটা তুমি আমাকে রেখে কেন কেন গেলে আব্বু ছেলে গুলো তুমি ছেলে গেলা, আমি কোথায় থাকবো, আমি কাকে নিয়ে থাকবো, আমি তাহলে কোথায় যাবো, তুমি আমাকে ছেড়ে কেন গেলে, তখন খালি একটা চিৎকার দিয়ে চিৎকার দেওয়ার পরে অনেক মানুষ ছিল, মানুষ মানে রাত্রে যেহেতু অনেক রাত ছিল তখন প্রায় দুইটা আড়াইটা হয়ে গেছে, তখন আমি বাসের পরবর্তীতে অনেকে আসে, আসার পর বলতেছে কি হয়েছে, যেহেতু ঘরে কেউ নেই কোনো ঝামেলা নেই তো ঘটনাটা কি হলো, তখন আমি বলতেছি যে আম্মু কথা বলতেছে না, তখন আম্মুকে যখন সবাই ধরলো ধরা পরে দেখতেছি যে আম্মু আর নেই, মানে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন আমি আবার অজ্ঞান হয়ে যাই, অজ্ঞান হওয়ার পরে আমাকে আমি জানি না পরবর্তী কি হয়, তো দেখি আমাকে মানে ফজর আজান হয়েছে, ফর্ষ হয়েছে আম্মুকে, আমি মানে আমার রুম থেকে দোতলা থেকে দেখতেছি যে আম্মুকে খাটিয়ে অনেক মানুষ খাটিয়ে নিচে নাচছে খাটিয়ে ব্রাহ্মণ অনেক মানুষজন, তখন সবাই কান্নাকাটি করতেছে, আমি তখন আমার মাথা পানি পানি দিছি সুস্থ হয়েছে কিছুটা, আমি তখন বলতেছি এখন আমার উপরে যে সবাই একটা পেশা, এখন আমার মনে হচ্ছে সবাই খেয়ে ফেলবে, মানে এরকম অবস্থা আমার ছিল তখন, তখন আমি বলতেছি যে আমি কোন দিকে যাবো, আমার তখন মানে কোন দিশা আমার আমার দিশা হারা হয়ে গেছে, আমি কোন দিকে যাবো কিভাবে কি করবো, একদিকে এদিকে বাবা চলে গেল, একদিকে মা চলে গেল, একদিকে আমার বিজনেস ছেড়ে দিলাম, একদিকে ও আমাকে এরকমটা করে চলে গেলো, মানে আমি একটা বিভ্রান্ত ভীতি পড়ে গেল, আমি মানে চতুর্থ আমি মানে হারাই ফেললাম, মানে কি করলাম, যাই হোক আমি পরবর্তীতে অসুস্থ অবস্থায় আমাকে তো আমাকে মাটি দিতে যাবে, আমাকে অনেকে বলতেছে মামারদের সবাই ক্ষিপ্ত বলতেছে যে না ওকে কবরস্থানে নেওয়া যাবে না, আমি বলতেছি আমি কবরস্থানে যাব, তা আমু কেউ বলতেছে ওকে যেহেতু এক ছেলে বাইরে ওর বাইরে থাকে তো ও ছাড়া তো আর কেউ নেই তো ওরে তো নিতে হবে, তো যাই হোক কেউ নিবে কেউ নিবে না এরকম করে মনে আমাকে নিল কবরস্থানে, তা যাই হোক আমুকে আমার আম্মুকে আমি শেষ মাটি ওইখানে দিয়েছি, দিয়ে আসার পর বাসায় আসি, বাসায় আসার পরে আমি খুব অসুস্থ অবস্থায় তখন ছিলাম, একটু ভালো ছিলাম না, প্রচন্ড জ্বর ছিল, সেন্সলেস হয়ে গেছিলাম, প্রচন্ড অবস্থা খারাপ ছিল, তখন রাত্রে প্রায় 12টা বাজে, যে সবাই আত্মীয় স্বজন সবাই ছিল, ভাই বোন সবাই ছিল, বোনের ছিল, দুলাভাই ছিল, মামারা ছিল, খালামণিরা ছিল, সবাই ছিল, তো মামা হঠাৎ করে এসে মানে খুব জিদ করে আমাকে প্রচন্ড মারলো, ওই অবস্থা প্রচন্ড মারলো আমাকে, মানে এতভাবে বেধর ভাবে মারছে আমাকে, আমার এখনো পিঠে দাগ আছে এখানে, যে ওনার যে বিল দিয়ে আমাকে বাড়ি দিচ্ছে প্রতিটা বিলের বাড়ি এখানে আছে, প্রচন্ড আমাকে মারলো, মারার পর বলতেছে যে আজকের পর থেকে তোর সাথে আমাদের কোন ফ্যামিলির কোন সম্পর্ক নেই, তুই আজকের পর থেকে আমাদের থেকে বিচ্ছিন্ন, তোর সাথে কখনো কেউ যদি যোগাযোগ করেও তার সাথে সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করে দিব, টোটালি ভাবে কোন সম্পর্ক রাখা যাবে না, যেমন তোকে তেজ্যপুত্র করে দেয় বাপমা তোকে তেজ্যপুত্র হিসাবে আমরা করে দিলাম, টোটালি তুই কারোর সাথে কোনো যোগাযোগ করবি না কখনো, তোর ছায়াটা পর্যন্ত আমাদের কাউকে দেখাতে পারবি না কখনো, তুই এই মুহূর্তে বাড়ি ছাড়বি, এই অবস্থায় আমি খুব অসুস্থ আমি কোথায় যাবো, তো আরেকজন বললো আমার খালামণি আমাকে মোটামুটি একটু ভালোবাসতো, তো উনি বললো যে তো রাত্রি হয়ে গেছে তো ওকে এখন কোথায় পাবি, সকাল হলে ভোর এই ভোরের অন্ধকারে ও চলে যাবে, তো আমি রাত্রি কোথায় যাবো, তো আমাকে বললো যে চলে যাবি, ঠিক আছে রাত্রি তখন 12:30 বাজে, তখন আমি কোথায় যাবো, তখন আম্মু আমি সরাসরি আম্মু আর যেখানে মাটি দিয়ে আসছি সেখানে আব্বুর আব্বুর কবরস্থানে আবে দিচ্ছি, যারপর আম্মুর কবরটা জোরে ধরে কান্না করছি, শুধু আম্মু আমি কি করছি, আমি তোমাদেরকে মেরে ফেললাম, আমার এক বাচ্চা বলে চলে এত বড় শাস্তি দিয়ে আমি নিজেকে কোনোভাবে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। তখন আমি ওকে ফোন দিয়ে বলি যে আজকে তোমার ওকে নিষেধ করছিলাম যে তুমি কোনো ভুল করো না, যে তুমি আমার আম্মুর কিন্তু বাঁচিয়ে তোলা যাবে না, এক ভুল করছে আমার আব্বু চলে গেছে।
ভুলটা আসলে ও করেনি, ভুল করেছেন আপনি।
দেখো তুমি এক ভুল করছো, তোমার নোয়াখালী যেতে নিষেধ করছি, তবে তুমি গেছো ওখানে, যেহেতু একটা প্রবলেম করে আসতো
সেটা ফাইন। মাই টার্ন ইজ টু রেইজ আ ফিঙ্গার এগেনস্ট ইউ। বাপ আপনার আপনাকে অনেক বেশি ভালোবাসত, আপনার কষ্ট নিতে পারতেছে না, সে কারণে এরকম হয়ে গেছে। দেখুন, আপনাকে কখনো শাসন করে নাই, আপনাকে এতই ভালোবাসত তারা যে আপনি যে ভুলগুলো করছেন সেগুলো লোড তারা নিচ্ছে। আপনার নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি পরিবারের বড় সন্তান, আপনার বোঝা উচিত ছিল যে আমি যে এই ধরনের একটা ভেঙে পড়ছি, আজকে আমার বাবা রোজগার করতে পারে না, আমার পুরো ফ্যামিলির বোঝাটা আমার উপরে, এবং আমার আরো ছোট ছোট ভাই বোন আছে, আমার মা শারীরিক ভাবে মানসিক ভাবে এতটা দুর্বল, আমার বাবা এতটা দুর্বল, এবং আমি একটা মেয়ের পিছনে, যে মেয়েটাকে আমি ঠিক ভালোভাবে চিনি না, জানি না, যার কাছে আমার এখন পর্যন্ত শক্ত কোনো ভিত্তি নেই, যে আমাকে বার বার তার কাছ থেকে বিতাড়িত করছে, এবং যার কাছে আমি কোনো জায়গা করতে পারছি না, আমি নিজের ক্ষতি করতে পারি, আমি নিজে শেষ হয়ে যেতে পারি, তাও সেটা হওয়া উচিত হবে না, কারণ আমার আমার উপর আমার ফ্যামিলি রেসপন্সিবল। সেখান থেকে আমি আমার ফ্যামিলিতে আমার বাবা মারা গেল, ওই পর্যন্তই আপনার সীমারেখা টেনে দেওয়া উচিত ছিল যে আপনি এত বড় একটা ক্রাইম করে ফেলেছেন, তারপরে আপনি সেটাকে টানতে টানতে টাকা পয়সা ঘর বাড়ি বিজনেস, পাগলামোর তো একটা সীমা থাকে রে ভাই। দিস ইজ নট লাভ, দিস ইজ ম্যাডনেস, ফালতু ইমোশন, this is madness, absolutely madness, jar jonne baba ma stroke kore mara jabe, this is absolutely madness, ami to ei meer kono doshi dekhi na ekhane, oi me tar jagate thiki ache, apnar craziness
amar jonno to ami to ei jonno bolchi je amar bhuler karone je ajke ei ghotona ta ghotlo amar bhuler jonno, ami to meer kono dosh dekhi na,
apnar apnar taka poisha gulo ki hoyeche shesh
pore ekhon poisha gulo te shompurno bhabe oshikar korteche me আমি বাসা থেকে এখানে কথা না বললে হয় না, আমাকে ওই রাত্রি বাই করে দেন, বাই করার পর আমি তো এই পর্যন্ত এই যে আজকে যে আপনাকে এখানে আসছি এই পর্যন্ত আমার বাসা যাইনি, আজকে একটি বছর এটাই আমার লাইফ, আর প্রতিনিয়ত মানে চোখের পানি আর শুধু দুঃখের আগুন আর যন্ত্রণাময় এই কথাগুলো শেষ করি যখন, তখন মনে হয় যে নিজে কি করলাম এগুলো, ও যদি আমাকে এক হাতে কিন্তু কখনো তালি বাজে না দিব্যা ভাই।
প্রথম কথা হচ্ছে আপনি এই ধরনের কোন লজিকই খুঁজেন না, আপনার মতো মানুষের কোন লজিকই খোঁজা উচিত না, যে মানুষ তার বাবা মার মৃত্যুর জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে দায়ী সেই মানুষের এই ধরনের কোন লজিকই খোঁজা উচিত না। জাস্ট টেল মি দ্য অ্যানসার, আপনি আমাকে এখন বলেন আপনি কি মেয়েটার পিছনে এখনো ঘোরেন?
মেয়েটার পিছনে আমি ঘুরছি,
টু বি অনেস্ট, আপনি এখনো ঘোরেন?
হ্যাঁ, অনলি আমি ওর পিছনে এখন আসছি, ওর পিছনে ঘুরতেছি এটার জন্য না, কিন্তু ওকে আমি এখানে গেছিলাম কিছুদিন আগে, ওকে আমি কিছু কথা বলার জন্য স্টং, যে আমার টাকাগুলো কি করবো, আমার টাকাগুলো ফিরিয়ে দাও, ও যখন বলতেছে টাকাগুলো আপনি দিননি,
আমার কিছু বলার নেই। ইউ আর সাচ এ স্টুপিড ম্যান, আই হ্যাভ এভার লিসেন আ স্টোরি লাইক দিস কাইন্ড অফ ইন মাই লাইফ, দিস ইজ অ্যাবসলিউটলি ম্যাডনেস, আর ইউ ক্রেজি? বাপ মা মরে গেল মিয়া, তারপরও আপনি একটা মেয়ের পিছনে এখনো দৌড়াচ্ছেন, আপনাকে তো মানে পাবলিকলি গণপিটনই দেওয়া উচিত, দিস ইজ অ্যাবসলিউটলি ম্যাডনেস, আপনি এখনো ওর পিছনে দৌড়াচ্ছেন। আপনার বয়স কত এখন রাইট নাও?
29,
আপনার এখনো গায়ে শক্তি আছে, আপনি রিক্সা চালাই খাইলেও আপনি পয়সা রোজগার করতে পারবেন, আপনি ওর পিছনে 9 লাখ টাকার জন্য ঘুরতেছেন, হোয়াট কাইন্ড অফ
আপনাকে
তো যা দেয় তো দিয়ে দিছে, আপনাকে তো টাকা দেওয়া আপনার কাছে আরো না পারলে আরো না উচিত ছিল, আপনাকে তো দেওয়া উচিত না, আপনি যা বলতেছেন তার আর বললেন না, এবং লোকজন আমি আজকে সরি, আমরা যার বারবার একটা কথা বলি যে যারা এখানে আসেন কনফেস করার জন্য তাদেরকে আমরা ফোকাস করাটা মূল উদ্দেশ্য নয়, তাদেরকে ধরাটা আমাদের মূল উদ্দেশ্য নয়, ওর মতো ভুল যেন সমাজে কেউ না করে। দেখুন, লাভের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে প্রিয় শ্রোতা, নিজ এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা এবং শত শত মানুষের জীবনের গল্প শোনার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যাকে লাভ করবেন সেখানে কোন ধরনের বাধা সেই ভালোবাসাটাকে আরো বেশি তীব্র করবে, কত গুণ তীব্র হতে পারে, কত ভয়াবহ তীব্র হতে পারে, কত অমানসিক তীব্র হতে পারে, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই অনুষ্ঠান, ভয়াবহ দুঃসহ এবং দুর্বিষহ, তারপরও ওর ক্রেজিনেস কমেনি, ওর ক্রেজিনেস কমানোর জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এখন আমাদের কথা হচ্ছে যে ভাই একটু ধৈর্য ধরেন না,
কার জন্য হারাচ্ছেন? যে মানুষটা পেটে ধরে এতদিন ধরে বড় করলো, না খেয়ে মানুষ করেছে, কষ্ট করেছে, বোঝার শক্তি দিয়েছে এবং একবারের জন্য বলে নাই যে তুমি ভুল করতেছো, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা ঠিক না, সেই মানুষটা আপনারই ভুলের জন্য, আপনারই অপরাধের জন্য দুনিয়া ত্যাগ করে দিল। And still you are running with that kind of your life.
Intolerable. Okay, আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মতামত একটু জানার চেষ্টা করি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে?
জি, আমরা বরাবর যাহা বলি অনুষ্ঠানে যে ধরনের কাহিনী শুনি, সাগরের কাহিনীটা একটু ভিন্ন রকমের এবং এটার ভিতর থেকে অনেক কিছু সমাজের আরো অনেক কিছু জানারও আছে। সাগর একটা মেয়েকে ভালোবাসত, খুব গভীরভাবে হয়তো যোগাযোগ ভালোবাসা হয়ে গেছিল। এ বিবাহিত ছিল, শুধু তাই নয়, সে তাকে প্রতারণা করেছে, তার কাছ থেকে 10,00,000 টাকা হাতিয়ে নিয়েছে, তাকে তার আত্মীয়স্বজন সব বিসর্জন দিয়ে সে ডাটা থেকে টিকাদান দিয়ে সেটেল হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই মেয়ে মহিলা তার কাছ থেকে টাকা নিয়ে তারপর তার থেকে বেরিয়ে চলে গেছে বা তার সঙ্গে সম্পর্ক রাখেনি। কিন্তু তারপরও সাগরের তারপরও বোধদয় হয় নাই, সে ওই মেয়ের সঙ্গে এখনো যোগাযোগটাকে মরিয়া হয়, ব্যর্থ হয়, অন্তত পাগল হয়ে গিয়েছে অনেকটা, তাকে পাগলের মতন ভালোবাসতেছে, সে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেছে। এবং প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ এইভাবে অন্ধভাবে ভালোবাসে কেন, এভাবে ব্যর্থ হয়ে কেন একজন মেয়ের কাছে এই রোগ যাবে, সেই জন্য বুঝতেই পারতেছে যে সেটাকে প্রতারণা করতেছে বা সেই লোক মেয়েটা ভালো না। কারণ হচ্ছে যে ওই আমি আগে বলছিলাম, প্রথমত মোহ যখন সৃষ্টি হয়, ভালোবাসার কতগুলি শ্রেণীভেদ আছে আমরা সেখানে যাচ্ছি না। একটা হচ্ছে বি লাভ, ডিফিসিয়েন্সি লাভ, একটা হচ্ছে বি লাভ, বেস্ট লাভ। বেস্ট লাভ যেটা হয় বা বি লাভ যেটা হয় সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেই ভালোবাসায় সন্তুষ্টি আছে, সেই ভালোবাসায় পরস্পরের শ্রদ্ধা আছে এবং পরস্পরকে নিয়ে পরস্পর সুখী হতে পারে। আর ডিফিসিয়েন্সি লাভ যেটা আছে সেটা কিন্তু মানে ঘাটতিজনিত লাভ, সেই ভালোবাসায় কিন্তু অনেক ধরনের মানে সংকট তৈরি হয়, আর এটা সেই লাভের মধ্যে পড়ে না, এটা হয়েছে সে মোহগ্রস্ত একটা লাভ। একটা মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, ওই মহিলা তাকে কিন্তু ভালোবাসেছে কিনা সেই ব্যাপারটা আমরা নিশ্চিত হতে পারছি না, হলে কিন্তু এরকম হতে পারতো না। সেই মহিলা কিন্তু তাকে প্রলোভন দেখাইছে, কিন্তু এই দিক থেকে এসে যে বাস্তব জগতে যে বললাম যে কল্পনা জগতে মানুষ যখন একজনকে বসায় ফেলেন হৃদয় মন্দিরে, তখন কিন্তু তার অবস্থান হয় দেবীর মতন। সে তখন আর তার যে বস্তুগত ভাবে বা বাস্তব জীবনে সে যে কত খারাপ সেটা বিবেচনায় না রেখে ওখানে তার যে মানসিক যে আকর্ষণ, মানসিক যে মোহ, সেই মোহটা, সেই প্রতিশ্রুতিটাই, সেই ইমেজটাই তাকে বেশি আন্দোলিত করে, বেশি তাকে উদ্বুদ্ধ করে, উজ্জীবিত করে এবং সেই আকর্ষণে সেই টানেই সেদিকে ফিরে যায়। অনেকটা আমরা বলি মাদকাসক্তির মতন, মাদকাসক্তি যখন মানুষ শুরু করে তখন আনন্দ পায় ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে জানে যে সে খারাপ একটা ইয়াতে আটকে গেছে, এটা ছেড়ে দেওয়া উচিত, এটা খুবই ভয়ঙ্কর এবং তার জন্য ক্ষতিকর। কিন্তু মাদক যতই ক্ষতিকর ভয়ঙ্কর তাই সে জানুক না কেন, কিন্তু মাদকের সে আকর্ষণটা ঠিক থেকে সে ফিরে আসতে পারে না, কারণ ব্রেনের ভিতরে ততদিন একটা পরিবর্তন হয়ে গেছে যে পরিবর্তনটা মাদকের মোহ তাকে সবসময় আকর্ষিত করে। ঠিক এই প্রেমেরও একটা মোহ আছে, সেই মোহই তাকে কিন্তু ব্রেন তাকে মোহ তাকে আকর্ষণ করে। এক্ষেত্রে অক্সিটোসিন নামক একটা হরমোন ব্রেনে নিঃসরণ হয়, এটা কিন্তু সেই আকর্ষণ এবং সেই মোহ সেই তাকে দিয়ে রাখে এবং সেই জন্য বাস্তবে সেই মহিলা যতই খারাপ হোক, যতই প্রতারক হোক, সেটা তার মতে কাজ করে না, তার আকর্ষণটা তার মোহটাই তার কাছে বেশি কাজ করছে। সেই জন্য আমি সাধারণত যে উপদেশ দেবো যে এটা অনেকটা নেশার মতনই ব্যাপার, এই নেশা থেকে উঠে আসতে হলে খারাপ জানা সত্ত্বেও সেই খারাপের দিকেই সে আকৃষ্ট হচ্ছে, এটা যদি সে এখান থেকে চলে আসতে চায় তাহলে মাদকাসক্তিটা যেমন চিকিৎসা নিতে চায় তাকেও ঠিক একই রকমের চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার জন্য প্রয়োজনে আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট আছে, যাদের প্রফেশনাল যে হেল্প আছে সেখানেও সে আসতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস এবং একটু পরেই আমরা আবারও ফিরছি। অসংখ্য অসংখ্য ধিক্কার, অসংখ্য অসংখ্য কমেন্টস ভরে গিয়েছে আমাদের ফেসবুক, এসএমএস এবং ইমেইল। বেশ কয়েকটি পড়তে চাই। ম্যাক্সিমাম কমেন্টই হচ্ছে এরকম, লাবণী লিখেছে যে এরকম লাভ, এরকম সন্তান থাকার চেয়ে দুনিয়াতে না থাকাটাই ভালো। ইকরাম নামের একজন বন্ধু লিখেছেন যে ও যা ভুল করেছে সেটার মাসুল ও নিজে থেকেই দিচ্ছে এবং এই মাসুল শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত শেষ হবে না, ওর এখনো লাভ করা উচিত কারণ এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি। নয়ন নামের একজন বন্ধু লিখেছেন যে আমি ওকে একবার সামনাসামনি দেখতে চাই কারণ ওকে দেখে আমার জীবনের যে ভুলগুলো আমি করেছি সেগুলো থেকে বের হয়ে আসার জন্য অন্যরকম একটা শক্তি আমি পাবো। আমাদের এখানে লিখেছেন হচ্ছে শান্ত নামের একজন, যে কিভ্রিয়া ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনার টিমকে যে এরকম একটা গল্প আমাদের সামনে উপস্থাপন করবার জন্য, কারণ ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় কিন্তু অন্ধত্ব শেষ পর্যন্ত কত ভয়াবহ হতে পারে সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকের এই যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা কমেন্টস আসলে পড়ে শেষ করতে পারবো না, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুকে এসে এই কমেন্টস গুলো দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের কমেন্টস এখানে এসছে। হ্যাঁ, কি বলার আছে আপনার সাগর?
আমার কি বলার আছে, আমি শুধু আমার সত্য, আমার যে কষ্টগুলো, আমার যে যন্ত্রণাগুলো যে নিয়ে আমি প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছি, সেগুলোকে শেয়ার করার জন্য কিন্তু আজকে আমি এখানে আসছি। আর বাট আমি যে ভুলটা করছি, আমি চাই না যে আমার মতন কেউ এরকম ধরনের কেউ ইমোশন নিয়ে কোনো কখনো এরকম ভুল পথে পা পাড়ায়। সবাইকে আমি সতর্কবাণী দিতে চাচ্ছি যে আমার মতন ভুলটা যেন অন্তত কেউ না করে। আমার গার্লফ্রেন্ড হয়তো বা
এইরকম ঘটনা যেন আপনাদের জীবনে কখনো না হয়। আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন, যারা পাঠিয়েছেন ইনফ্যাক্ট, তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে সেটা শুনবো আরজে রাজুর কাছ থেকে।
আমি আকাশ চট্টগ্রাম থেকে লিখছি। এই অনুষ্ঠানে আমি ছোট্ট একটি অন্যায়ের কথা স্বীকার করতে চাই। অন্যায়টি হচ্ছে এরকম যে আমি অনেকগুলো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে মেলামেশা করেছি, আর প্রত্যেকটা মেয়েই আমাকে প্রথমে তাদের মনের কথা বলেছিল, তাদের ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাদের ভালোবাসতাম না। আমি মন থেকে কখনোই কাউকে ভালোবাসিনি। আমি জানতাম যে আমি তাদের ভালোবাসি না, কিন্তু তারপরেও আমি তাদের সঙ্গে মিশেছি শুধুমাত্র তাদেরকে ক্ষতি করার জন্য। হঠাৎ করেই একদিন আমার এক বন্ধু আমাকে বলল যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান হয় এবিসি রেডিওতে, সেটি শোনার জন্য। এবং আমি সেই অনুষ্ঠানটি শুনলাম, তারপর থেকে আমার বিবেকবোধ আমাকে বলছে যে আমি যা করেছি তা সম্পূর্ণ অন্যায় করেছি, অপরাধ করেছি, এটি একদমই আমার করা উচিত হয়নি। যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি প্রত্যেকটা মেয়ের কাছে ক্ষমা চাই। আমি জানি না আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারবো কিনা, তারপরেও প্রত্যেকেই যেন আমাকে ক্ষমা করে দেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
ধন্যবাদ রাজু তোমাকে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, টোটালি স্পিচলেস আমি। আপনারা অনেক অনেক ভালো থাকুন, আগামী রবিবার আবারও ফিরব আরো একটি আনকোড এপিসোড নিয়ে 105তম পর্বে। অনেক ভালো থাকবেন, যাহা বলিব সত্য বলিব পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যই যাহা বলিব সত্য বলিব।